exclusively on FusionBD.com.
থেকে তিনজনকে ও ঢাকার মতিঝিল থেকে তিনজনকে ঢাকা এফএম এর ভালোবাসা বাংলাদেশ প্রোগ্রামে আমন্ত্রণ করে গুরু এতেশামের কাছ থেকে সরাসরি পুরস্কৃত করা হবে এবং এর ফিচারগুলো বন্ধু আপনাকে জানিয়ে দিচ্ছে। অবশ্যই মনে রাখতে হবে আপনাকে, বাফারলেস ইউটিউবে আপনি পাচ্ছেন অপটিক্যাল ফাইবার কানেক্টিভিটি, ওয়ান ফ্রি রিয়েল আইপি, লো ল্যাটেন্সি ফর গেমার, এবং এসব কিছুর জন্য আপনাকে বিস্তারিত জানার জন্য কল করতে হবে 01961333777। এই নাম্বারটিতে আপনাকে অবশ্যই যোগাযোগ করতে হবে বন্ধু। এবং এই মুহূর্তে আমার সঙ্গে যোগাযোগ করার জন্য কিন্তু আপনাকে অবশ্যই আমাদের সঙ্গে ফেসবুকে কানেক্টেড হতে হবে। ফেসবুকে কানেক্টেড হওয়ার জন্য আপনাকে কি করতে হবে সেটিও জানিয়ে দিচ্ছি। জি, ফেসবুকে কানেক্টেড হওয়ার জন্য আপনার ফেসবুক অ্যাকাউন্টের সার্চ বারে গিয়ে টাইপ করবেন ঢাকা স্পেস এফএম স্পেস 90.4, লিখলে কিন্তু পেয়ে যাচ্ছেন অনেকগুলো পেজ। সেখান থেকে যে পেজে লাইকিং এর পরিমাণটি সর্বোচ্চ, জি বন্ধু, 3,30,000 প্লাস, যে পেজে লাইকিং এর পরিমাণটি সেই পেজটি কিন্তু আমাদের রিয়েল ক্লায়েন্ট পেজ, এবং কিছুক্ষণের মধ্যে পোস্ট আপলোড হয়ে যাবে। সেই পোস্ট অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করতে একদমই ভুলবেন না, বন্ধু শেয়ার তো করছেনই আপনি, এটা আমি অবশ্যই জানি। আজকে যেখানে আছেন আশা করছি সবাই নিরাপদে আছেন, ভালো আছেন এবং আমাদের সঙ্গেই আছেন, আর ভালোবাসার সঙ্গে তো অবশ্যই আছেন। এবং আজ যেহেতু বৃহস্পতিবার, ভালোবাসা বাংলাদেশের সঙ্গে ঠিক রাত দেড়টা পর্যন্ত আর বেশি সময় আরো অনেকটা সময় আপনার সঙ্গে যেহেতু আছে সবকিছু জানি, কিন্তু আপনি অবশ্যই আমাকে কমেন্ট করতে একদমই ভুলবেন না বন্ধু। সো বন্ধু, এখনই লাইক দিয়ে কানেক্ট হয়ে যান আমাদের সঙ্গে, আর এই মুহূর্তে চলে যাচ্ছি ছোট্ট একটি গানের বিরতিতে, সঙ্গে থাকুন বন্ধু।
আজ মনের কথা হাজার দিয়ে তোমার কলকাতা এফএম 90.4 আর এখন যাচ্ছি টুইং ব্রেকে।
ইচ্ছে হলেই রিয়েল অরেঞ্জের টুইং ব্রিং স্বাদে টুইং। নেটওয়ার্কে এখন হোয়াটসঅ্যাপ ভিডিও কলিং ফ্রি পাচ্ছেন 228 টাকা রিচার্জে 1.5 GB প্যাকের সাথে। রবি
মুড আছে কত শত মুড আছে বাজে, মুড যদি অফ থাকে বসে না সে কাজে, অন মুড কন মুড সিচুয়েশন করা, কুল কুল হট মুডে চোখ ছানা পড়া, ব্যাক সাইড মুড সব ফিক্স করে নিতে, খুঁজে দেখো কে পারে গুড মুড দিতে, চোখ বুঝে মুখে দাও বা মুখে দিয়ে বুঝো, মিস্টার ম্যাঙ্গোতে সব গুড মুড খুঁজো।
সিচুয়েশন হোক যতই ম্যাঙ্গাত্মক, কাঁচা আমের স্বাদে রং মিস্টার ম্যাঙ্গো গুড মুড খেলা।
চুপচাপ বসে থাকাটা আমার ধাতে নেই, হাত ভাঙা তো কি হয়েছে, প্রতিদিন ফেসবুকে সাইটসিং চলবেই, সন্ধ্যায় ইমোতে ওয়াইল্ড আড্ডা হবে আর রাতে ক্যাম্প করবো ইউটিউবে, ঘুম না আসলে জঙ্গলে খালি পায়ে একা একা ব্রাউজিং, সো নেক্সট 7 দিন অনলাইনে দুমায়ে ট্রাভেলিং।
মেপে মেপে ইন্টারনেট ইউজ যাদের পোষায় না তাদের জন্য বাংলালিংকে 2 GB ইন্টারনেট মাত্র 129 টাকায় 7 দিনের জন্য। বাংলালিংক
ফেসবুক ফ্রেন্ড সবাই অপেক্ষায়, কোন আপডেট নেই শেফালির, ওয়েট, বন্ধ থাকা রবি সংযোগ চালু করে ঘর থেকে বেরিয়ে গেলেন শেফালি, শেফালির ফোনে চলে এলো 9 টাকায় 1 GB ইন্টারনেট, এখনই কিছু সেলফি তুলে আপলোড করে দিচ্ছেন শেফালি, এবার রিচার্জ পয়েন্টে 19 টাকা রিচার্জ করেই পেয়ে গেলেন সর্বনিম্ন কম রেট, রিক্সায় সেলফি তুলতে তুলতে বাসার পথে শেফালি, আপনিও বন্ধ সংযোগ চালু করে ফিরে আসুন রবিতে, বিস্তারিত জানতে ভিজিট www.robi.com.bg রবি।
বন্ধুরা যেখানে আমিও সেখানে,
আমিও সেখানে,
বন্ধুরা যেখানে
অনেক বন্ধু বেশি ফান আর অনেক বেশি শেয়ারিং এর জন্য এয়ারটেল নতুন প্রিপেইড এ 19 টাকা রিচার্জে 10 GB পর্যন্ত ইন্টারনেট আর বেস্ট কল রেট সাথে ফ্রি ওয়ান্ডার মিউজিক, বিস্তারিত জানতে ভিজিট bd.airtel.com, এয়ারটেল বন্ধুদের নাম্বার 1 নেটওয়ার্ক।
লাইফস্টাইল নেটওয়ার্কে এখন 20 টাকা মিনিট কার্ড রিচার্জে জিতুন লাখ লাখ টাকা সহ আকর্ষণীয় সব পুরস্কার। রবি
কেমন জানিস তুই আমার
সবাই অপেক্ষায়, কোন আপডেট নেই শেফালির, ওয়েট, বন্ধ থাকা রবি সংযোগ চালু করে ঘর থেকে বেরিয়ে গেলেন শেফালি, শেফালির ফোনে চলে এলো 9 টাকায় 1 GB ইন্টারনেট, এখনই কিছু সেলফি তুলে আপলোড করে দিচ্ছেন শেফালি, এবার রিচার্জ পয়েন্টে 19 টাকা রিচার্জ করেই পেয়ে গেলেন সর্বনিম্ন কম রেট, রিক্সায় সেলফি তুলতে তুলতে বাসার পথে শেফালি, আপনিও বন্ধ সংযোগ চালু করে ফিরে আসুন রবিতে, বিস্তারিত জানতে ভিজিট www.robi.com.bg রবি।
লাইফস্টাইল নেটওয়ার্কে 1 GB ইন্টারনেট মাত্র 89 টাকায়, সাথে থাকছে দুর্দান্ত সব গেমস। রবি ইচ্ছে হলেই রিয়েল অরেঞ্জের টিরিং বিরিং স্বাদে টুইং।
ফিরে এলাম আবারও টুইং ব্রেক থেকে। ভালোবাসার বাংলাদেশ, শুনছেন ভালোবাসার বাংলাদেশ সীমা রয়েছে আপনার সঙ্গে। আর বন্ধু অবশ্যই ফেসবুকে তো কানেক্টেড রয়েছেন। জি, আমাদের ফেসবুক অ্যাকাউন্ট যেটি রয়েছে আপনার ফেসবুক অ্যাকাউন্টে সার্চ করে গিয়ে টাইপ করবেন ঢাকা স্পেস FM স্পেস 90.4 লিখলে কিন্তু পেয়ে যাবেন অনেকগুলো পেজ। এখান থেকে যে পেজ লাইকিং এর পরিমাণটি হচ্ছে 330,000 প্লাস, সেই পেজটি কিন্তু আমাদের রিয়েল ফ্যান পেজ। এবং অলরেডি কিন্তু পোস্ট আমরা দিয়ে দিয়েছি আজকে আমাদের ভালোবাসা বাংলাদেশ অতিথি বন্ধু ইশিতা ও তোফায়েল। আজকে আমরা শুনবো তাদের জীবনের গল্প। অসম্ভব রকম চমৎকার একটি কাপল, লাভলি একটি কাপল দেখতে পাচ্ছি। আশা করছি অনেক সুন্দর একটি ভালোবাসা গল্প আজ আমরা শুনতে যাচ্ছি। আর বন্ধু, আম্বার আইটি এর উচ্চগতির হোম ইন্টারনেট এখন খুলনা ও ঢাকার মতিঝিল এলাকায়। জি বন্ধু, মে মাস ব্যাপী নতুন সংযোগ গ্রহীতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে খুলনা থেকে 3 জনকে ও ঢাকার মতিঝিল থেকে 3 জনকে ঢাকা FM এর ভালোবাসার বাংলাদেশ প্রোগ্রামে আমন্ত্রণ করে গুরু এতেশামের কাছ থেকে সরাসরি পুরস্কৃত করা হবে। আর বন্ধুর ফিচারগুলো আপনাকে জানিয়ে দিচ্ছি। বাফারলেস ইউটিউব পাচ্ছেন আপনি, অপটিক্যাল ফাইবার কানেক্টিভিটি, ওয়ান ফ্রি রিয়েল IP অ্যান্ড লো ল্যাটেন্সি ফর গেমার। এবং এসব কিছুর জন্য এবং কানেকশন নেওয়ার জন্য বিস্তারিত যোগাযোগ করুন 01 9611337 এই নাম্বারটিতে। আর দেখতে পাচ্ছি ফেসবুকে অনেকে আমাদের সঙ্গে কানেক্টেড হয়েছেন। যারা কানেক্টেড হয়েছেন অসংখ্য ধন্যবাদ। নাজমুল হাসান মাত্র আমাদের সঙ্গে কানেক্টেড হয়েছেন লাইক দিয়ে। নাজমুল হাসান জুয়েল রয়েছেন আমাদের সঙ্গে, মঈন আহমেদ রয়েছেন, রিপা রয়েছেন আমাদের সঙ্গে, কানিজ রয়েছেন আমাদের সঙ্গে, হেলেনা সহ আরো অনেকে রয়েছেন। তামান্না আক্তার সিমু আমাদেরকে কমেন্ট করছেন, আর আমাদেরকে কমেন্ট করেছেন ঝরা পাতা, মাহমুদা হাসান, খুব ভালো লাগছে তা জেনে খুব ভালো লাগলো মাহমুদ হাসান, অমুজ মন রয়েছেন, আহমেদ জুবায়ের রয়েছেন আমাদের সঙ্গে। আর বন্ধু আজকে কিন্তু আমাদের হট সিট অলঙ্কৃত করবে আজকে আমাদের ভালোবাসা বাংলাদেশের যে বন্ধুটি, তিনি হচ্ছেন ইশিতা ও তোফায়েল। আজকে আমরা শুনছি তাদের জীবনের গল্প। সো বন্ধু, প্রোগ্রাম রিলেটেড, তাদের রিলেটেড আপনি যখন তাদের কথা শুনবেন সবকিছু মিলিয়ে আপনি কিন্তু বিস্তারিত আপডেট কেমন লাগছে আপনার অবশ্যই আমাকে জানাতে পারবেন। আর বন্ধুরা বারবার করে বলছি ফেসবুকে কানেক্টেড হয়ে যান। আপনার ফেসবুক অ্যাকাউন্টে সার্চ করে গিয়ে লিখুন ঢাকা স্পেস FM স্পেস 90.4 লিখলে পেয়ে যাবেন অনেকগুলো পেজ। সেখান থেকে আমাদেরকে বেছে নেওয়ার জন্য যে পেজ লাইকিং এর পরিমাণটি দেখতে পারবেন 330,000 প্লাস, সেই পেজটি আপনি সিলেক্ট করবেন এবং একটি ক্লিক করে কিন্তু আমাদের সঙ্গে কানেক্টেড হয়ে যাবেন এবং আমাদের সকল বিস্তারিত আপডেট কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন সেখানে। সবাই তো অপেক্ষায় রয়েছে কখন আমাদের গুরু এতেশাম আসবে, কখন তার কথা শুনব, অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন সবাই। এবং সবাই অলরেডি আকাশ ছুঁয়ে ফেলেছেন, যারা আকাশ ছুঁয়ে ফেলেছেন তাদেরকে বলছি তো এত আকাশ ছুঁলে কি হবে, আকাশ ছোঁয়ার মানুষ তো চলেই আসছে।
খন্দকার শান্তনা ইসলাম, তোমার টেক্সটটা পড়ি। ওয়েটিং ইগারলি ফর দ্য মোস্ট ওয়ান্টেড মোমেন্ট, প্লিজ স্টার্ট রাইট নাও, লাভ ইউ গুরু, লাভ ইউ ঢাকা FM।
অসম্ভব রকম ছোট্ট একটি টেক্সট কিন্তু অনেক বেশি ভালো লাগা কিন্তু,
এবং আরেকটি টেক্সট খুঁজতে চেষ্টা করছি আমি, যে টেক্সটটা আমি দেখেছিলাম বাট কিছুক্ষণের মধ্যে হারিয়ে ফেলেছি।
কোন সমস্যা নেই, আর এই মুহূর্তে আপনাকে জানিয়ে দিচ্ছি যেহেতু গুরু এতেশাম টেক্সটে খুঁজছে এর মধ্যে কিন্তু আপনি একটু কমেন্ট করে ফেলুন ফেসবুকে। আপনার ফেসবুক অ্যাকাউন্টে সার্চ বারে গিয়ে টাইপ করুন ঢাকা স্পেস FM স্পেস 90.4 এবং যে পেজটি পাবেন আপনি 330,000 প্লাস, সেই পেজ থেকে সিলেক্ট করে যে পোস্টে দেওয়া রয়েছে প্রথমেই সেই পেজে লাইক দিয়ে পোস্টে লাইক করে আপনি কিন্তু কমেন্টটি করে ফেলুন যাতে গুরু তাড়াতাড়ি আপনার সেই কমেন্টটি দেখে ফেলে এবং আজকে আপনার সেই টেক্সটটি ভালোবাসা বাংলাদেশ অনুষ্ঠানে অবশ্যই পড়া হবে কারণ গুরু কিন্তু টেক্সট খুঁজছে বন্ধু, তো একদমই দেরি করা যাবে না। আর বন্ধু জানিয়ে দিচ্ছে আজ আমাদের ভালোবাসার বাংলাদেশ অতিথি বন্ধু ইশিতা ও তোফায়েল। আজকে আমরা শুনছি কিন্তু তার জীবনের গল্প, কিছুক্ষণের মধ্যেই গেস্ট চলে আসবে আর হট সিট অলঙ্কৃত করে আপনার আমার সবার, আমরা যাদের জন্য ওয়েট করি সবসময়, যাদের কথা চিন্তা করি যে আজ আমরা কার গল্প শুনবো, কারণ সপ্তাহের শুরুতে মনে হয় যে হ্যাঁ আজকে দিনটা শেষ হবে, তারপরে হচ্ছে আবার নেক্সট উইকে কবে বৃহস্পতিবার আসবে কে আসবে, অনেক এক্সাইটেড কিন্তু একটা মোমেন্ট থাকে তাই না।
বেঁধেছি মায়া ডোরে এই আকুতি তোমার তরে, দিও না মোরে ফিরিয়ে রাত্রি জেগে বেতার নিয়ে, কানের পাশে শুনব DFM তাই থাকি বসে, বৃহস্পতিবার যখন আসে মনটা আনন্দের স্রোতে ভাসে, মিষ্টি কথা শুনব গুরু, উদ্বেলিত হয়ে হৃদয়ে হাসে।
বাহ বাহ, অসম্ভব চমৎকার।
সো গাইজ, তোমাদের জন্য চলো আকাশ ছুঁয়ে দেখি, চলো স্বাধীন দেশটারে বুকে বেঁধে রাখি, চলো কারো ভালো লাগায় উচ্ছ্বসিত হই, চলো কারো কষ্টে আহাজারি করি, চলো প্রিয় তোমার চোখে রাখি চোখ, কানে কানে বলি জান আমি তোমাকে অনেক ভালোবাসি, প্রাণের চাইতে প্রিয় মা তুমি, প্রিয় এই মাতৃভূমি, চলো মাকে ভালোবেসে আরেক দফায় মরি, আচ্ছা কে ডাকে এভাবে ভালোবাসার ফেরিওয়ালা, চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধনহারা হব আমি মুক্তির গানে, এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
বাহ, হৃদয়টা একদম জুড়িয়ে গেল, আশা করছি আপনার হৃদয় জুড়িয়ে গিয়েছে এবং আপনি অবশ্যই আমাদেরকে কমেন্ট করছেন।
দেখলাম এটা অনেক বড় ইন্সপিরেশন, যে কারণে এই কথাগুলো এত প্রাণ খুলে মন দিয়ে বলতে পারি, আমারও মন ভরে যায় যখন এই কথাগুলো বলি। স্পেশালি এটা একটা দারুণ অটোমেটিক কানেক্টিভিটি তৈরি করে তোমাদের সাথে আমার, এবং যখন সুযোগ হয় বিভিন্ন কারণে তোমাদের সাথে সামনাসামনি ইন্টারঅ্যাকশনে, তখন চমৎকার ভালো লাগায় মন ভরে ওঠে। কিছুদিন আগে প্রীতিলতা রানিং প্রাইম মিনিস্টারের প্রতিষ্ঠান ইডেন মহিলা কলেজে একটা প্রোগ্রামের থ্রুতে যাওয়ার সুযোগ হয়েছিল। আমি যে কি পরিমাণ ভালোবাসা দেখেছি তোমাদের চোখে, কি পরিমাণ ব্লেসিং যে সেখানে ছিল, তখন বারবার মনে হচ্ছিল যে ভালোবাসা বাংলাদেশের সাথে যারা জড়িত তাদের সবার কৃতিত্ব, এটি টিম ওয়ার্ক, যে টিম ওয়ার্কটাকে তোমরা পছন্দ করেছ, পছন্দ করেছ আমাকে, ইমাকে, এর আগে কাজ করতো মেঘলা তাকে, পছন্দ করেছ প্রডিউসার ইন্তেজারকে, পছন্দ করেছ ঢাকা FM এর যারা সামনে এবং পেছনে কাজ করছেন এই প্রোগ্রামটাকে স্ট্যাবলিশ করার জন্য, তাদের সবার এই এফোর্টকে। সো সত্যি সত্যি অনেক ভালো লাগা, কত নাম মাথায় ঘুরছে এখন প্রোগ্রামের থ্রু দিয়ে, যে নামগুলো তখন আমি শুনেছিলাম, সালমান কথা মনে হচ্ছে, সেবা, অনেকে অনেকে অনেকের কথাই মাথায় ঘুরছে, বিভিন্ন সময় অনুষ্ঠানের মঞ্চ থেকে আমি ইন্টারঅ্যাক্ট করছিলাম যখন, তো অনেক ভালোবাসার, সমস্ত ভালোবাসার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। এবং বিশ্বাস করো, যে ভালোবাসা, যে আবেগ নিয়ে তোমরা আমাকে কথা বলো, সম পরিমাণ আবেগ আর ভালোবাসা নিয়ে আমিও কিন্তু তোমাদেরকে ফিল করি, তোমাদের এই আবেগের কথা আমি অনুভব করতে পারি, এবং খুব অস্বস্তি লাগে বা লজ্জায় লাগে বলতে পারো, মাঝে মাঝে মনে হয় যে এত ভালোবাসা কোনোকালে আমার পাওয়ার কথা ছিল না, এত ভালোবাসার জন্য আমি যোগ্য নই, এত ভালোবাসা সত্যি আমার কোনোভাবেই প্রাপ্যত ছিল না, তারপরেও স্রষ্টার কাছে কৃতজ্ঞ, তিনি এত ভালো লাগা এবং ভালোবাসা কাছ থেকে এক্সপিরিয়েন্স করার সুযোগ দিয়েছেন। সো ভালোবাসা প্রবণ মানুষগুলো ভালো থাকুক, সমগ্র দেশ এবং দেশের বাইরে থেকে যারাই শুনছেন এখন আমাদের ঢাকা FM 90.4, দ্য লার্জেস্ট নেটওয়ার্ক ইন বাংলাদেশ, তার সবচাইতে আবেগপ্রবণ, ভালোবাসায় পাগল প্রায় এই প্রোগ্রাম ভালোবাসার বাংলাদেশে, পক্ষ থেকে সবাইকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাচ্ছি, এবং সেই সাথে আজকে যিনি অলরেডি হট সিট অলঙ্কৃত করেছেন আমাদের অতিথি, তাকেও আমি আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাব। আমি এমার কাছ থেকে একটু ঘুরে আসি।
জি গুরু, অবশ্যই, আর বন্ধুরা সঙ্গেই থাকুন, ফিরছি ছোট্ট একটি বিরতির পরে গেস্টকে নিয়ে। সো কোথাও যাওয়া যাবে না, অবশ্যই ঢাকা FM এর সঙ্গেই থাকতে হবে, আর লাইক কমেন্ট শেয়ার করতে তো একদমই ভুলবেন না। আবারও জানিয়ে দিচ্ছি, আপনার ফেসবুক অ্যাকাউন্টে সার্চ বারে গিয়ে টাইপ করুন ঢাকা স্পেস FM স্পেস 90.4, দেখলে পেয়ে যাবেন অনেকগুলো পেজ, সেখান থেকে যে পেজের লাইকিং এর পরিমাণটি 3,30,000 প্লাস, আশা করছি এসেই আরো দেখবো যে বেড়ে গিয়েছে একটা রিফ্রেশ দিয়ে। সো বন্ধু অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে একদমই ভুলবেন না, সঙ্গে থাকুন।
শুনছেন ঢাকা FM 90.4, আর এখন যাচ্ছি টুইং ব্রেকে।
ইচ্ছে হলে রিয়েল অরেঞ্জের টিরিং বিরিং স্বাদে টুইং টুইং।
আমার ভাই অল্পতে বসায় না, ব্রেকফাস্টে কড়া ফেসবুক নিউজের সাথে মগ ভর্তি হোয়াটসঅ্যাপ, লাঞ্চে ফুল প্লেট লেটেস্ট ভিডিও, আর ডেজার্টে ননস্টপ মিউজিক, ডিনারে গরম গরম মুভি ডাউনলোড, আর যেখানেই হোক
ইন্টারনেটে নো ডায়েটিং, সপ্তাহে সাত দিন ভরপেট ব্রাউজিং।
ইন্টারনেট ব্যবহারে যারা একদমই ডায়েটিং পছন্দ করেন না, তাদের জন্য এখন দুই জিবি মাত্র 129 টাকায় সাত দিনের জন্য। বাংলালিংক
লেখা অল ইউ ক্যান ইট বাফে, কিন্তু খাওয়ার সময় বলে আধা ঘন্টায় খেতে হবে।
বললো যতবার ইচ্ছে টিকিট দিয়ে গেম খেলতে পারবো, কিন্তু খেলতে গিয়ে বলে ম্যাক্সিমাম দুইবার সম্ভব।
অফারে লেখা 20% ডিসকাউন্ট অন ক্লোথস, ভিতরে গিয়ে দেখি শুধুমাত্র সুইমওয়্যারে।
এইসব অফার বাদ দিন, এখন ব্যবহার করুন আম্বার আইটি ইন্টারনেট, অপটিক্যাল ফাইবার ইন্টারনেট কানেক্টিভিটি ফর হোম অ্যান্ড স্মল অফিসেস উইথ রিয়েল আইপি অ্যান্ড নো ফেয়ার ইউজেজ পলিসি। বিস্তারিত জানতে ভিজিট করুন www.ambarit.com.bd অথবা কল করুন 09611333777।
অনেক বন্ধু, বেশি ফান আর অনেক বেশি শেয়ারিং এর জন্য এয়ারটেল নতুন প্রিপেইড এ 19 টাকা রিচার্জে 10 জিবি পর্যন্ত ইন্টারনেট আর বেস্ট কল রেট, সাথে ফ্রি ওয়ান্ডার মিউজিক। বিস্তারিত জানতে ভিজিট bd.airtel.com। এয়ারটেল, বন্ধুদের নাম্বার ওয়ান নেটওয়ার্ক।
ফেসবুক ফ্রেন্ডস সবাই অপেক্ষায়, কোনো আপডেট নেই শেফালির। ওয়েট, বন্ধ থাকা রবি সংযোগ চালু করে ঘর থেকে বেরিয়ে গেলেন শেফালি। ইয়েস, শেফালির ফোনে চলে এলো 9 টাকায় 1 জিবি ইন্টারনেট। এখনই কিছু সেলফি তুলে আপলোড করে দিচ্ছেন শেফালি। এবার রিচার্জ পয়েন্টে 19 টাকা রিচার্জ করে পেয়ে গেলেন সর্বনিম্ন কল রেট। রিক্সায় সেলফি তুলতে তুলতে বাসার পথে শেফালি। আপনিও বন্ধ সংযোগ চালু করে ফিরে আসুন রবিতে। বিস্তারিত জানতে ভিজিট www.robi.com.bd। রবি ফেসবুক ফ্রেন্ডস সবাই অপেক্ষায়, কোনো আপডেট নেই শেফালির। ওয়েট, বন্ধ থাকা রবি সংযোগ চালু করে ঘর থেকে বেরিয়ে গেলেন শেফালি। ইয়েস, শেফালির ফোনে চলে এলো 9 টাকায় 1 জিবি ইন্টারনেট। এখনই কিছু সেলফি তুলে আপলোড করে দিচ্ছেন শেফালি। এবার রিচার্জ পয়েন্টে 19 টাকা রিচার্জ করে পেয়ে গেলেন সর্বনিম্ন কল রেট। রিক্সায় সেলফি তুলতে তুলতে বাসার পথে শেফালি। আপনিও বন্ধ সংযোগ চালু করে ফিরে আসুন রবিতে। বিস্তারিত জানতে ভিজিট www.robi.com.bd। রবি।
নেটওয়ার্কে এখন হোয়াটসঅ্যাপ ভিডিও কলিং ফ্রি পাচ্ছেন 228 টাকা রিচার্জে 1.5 জিবি প্যাকের সাথে। রবি,
বন্ধুরা যেখানে আমিও সেখানে, আমিও সেখানে, বন্ধুরা যেখানে আমিও।
অনেক বন্ধু, বেশি ফান আর অনেক বেশি শেয়ারিং এর জন্য এয়ারটেল নতুন প্রিপেইড এ 19 টাকা রিচার্জে 10 জিবি পর্যন্ত ইন্টারনেট আর বেস্ট কল রেট, সাথে ফ্রি ওয়ান্ডার মিউজিক। বিস্তারিত জানতে ভিজিট bd.airtel.com। এয়ারটেল, বন্ধুদের নাম্বার ওয়ান নেটওয়ার্ক।
লাইফস্টাইল নেটওয়ার্কে 1 জিবি ইন্টারনেট মাত্র 89 টাকায়, সাথে থাকছে দুর্দান্ত সব গেমস। রবি,
বন্ধুরা যেখানে আমিও সেখানে, আমিও সেখানে, বন্ধুরা যেখানে আমিও।
অনেক বন্ধু, বেশি ফান আর অনেক বেশি শেয়ারিং এর জন্য এয়ারটেল নতুন প্রিপেইড এ 19 টাকা রিচার্জে 10 জিবি পর্যন্ত ইন্টারনেট আর বেস্ট কল রেট, সাথে ফ্রি ওয়ান্ডার মিউজিক। বিস্তারিত জানতে ভিজিট bd.airtel.com। এয়ারটেল, বন্ধুদের নাম্বার ওয়ান নেটওয়ার্ক।
জনগণ, ফেসবুক ফ্রেন্ডস সবাই অপেক্ষায়, কোনো আপডেট নেই শেফালির। ওয়েট, বন্ধ থাকা রবি সংযোগ চালু করে ঘর থেকে বেরিয়ে গেলেন শেফালি। ইয়েস, শেফালির ফোনে চলে এলো 9 টাকায় 1 জিবি ইন্টারনেট। এখনই কিছু সেলফি তুলে আপলোড করে দিচ্ছেন শেফালি। এবার রিচার্জ পয়েন্টে 19 টাকা রিচার্জ করে পেয়ে গেলেন সর্বনিম্ন কল রেট। রিক্সায় সেলফি তুলতে তুলতে বাসার পথে শেফালি। আপনিও বন্ধ সংযোগ চালু করে ফিরে আসুন রবিতে। বিস্তারিত জানতে ভিজিট www.robi.com.bd। রবি।
বন্ধুরা যেখানে আমিও সেখানে, আমিও সেখানে, বন্ধুরা যেখানে আমিও।
অনেক বন্ধু, বেশি ফান আর অনেক বেশি শেয়ারিং এর জন্য এয়ারটেল নতুন প্রিপেইড এ 19 টাকা রিচার্জে 10 জিবি পর্যন্ত ইন্টারনেট আর বেস্ট কল রেট, সাথে ফ্রি ওয়ান্ডার মিউজিক। বিস্তারিত জানতে ভিজিট bd.airtel.com। এয়ারটেল, বন্ধুদের নাম্বার ওয়ান নেটওয়ার্ক।
লাইফস্টাইল নেটওয়ার্কে এখন হোয়াটসঅ্যাপ ভিডিও কলিং ফ্রি পাচ্ছেন 228 টাকা রিচার্জে 1.5 জিবি প্যাকের সাথে। রবি।
ইচ্ছে হলেই রিয়েল অরেঞ্জের টিরিং টিরিং স্বাদে টুইং।
ফিরে এলাম আবারও টুইং ব্রেক থেকে।
ভালোবাসার বাংলাদেশ।
জীবন্ধু শুনছেন ভালোবাসার বাংলাদেশ, সীমা রয়েছে আপনার সঙ্গে আর ফেসবুকে কানেক্টেড হয়েছেন। তো জীবন্ধু, আপনার ফেসবুক অ্যাকাউন্টে সার্চ বারে গিয়ে টাইপ করুন ঢাকা স্পেস এফএম স্পেস 90.4, সুন্দর করে লিখবেন। লিখেই কিন্তু আপনাকে সার্চ বারে সার্চ করতে হবে, সার্চ করলে পেয়ে যাবেন অনেকগুলো পেজ। এখান থেকে আপনি দেখতে পারবেন যে পেজে লাইকিং এর পরিমাণটি এই মুহূর্তে 331,000 প্লাস। সেই পেজটি কিন্তু আমাদের রিয়েল ফ্যান পেজ এবং আমরা যে পোস্টটি দিয়েছি অলরেডি অনেকে লাইক কমেন্ট করছেন। জীবন্ধু, আপনিও কিন্তু পেজটিতে লাইক দিয়ে কমেন্ট করতে একদমই ভুলবেন না। আর আপনি দেখতে পাচ্ছেন আজকে আমাদের ভালোবাসা বাংলাদেশে অতিথি বন্ধু ঈশিতা এবং তোফায়েল। সো আজকে আমরা শুনব তাদের জীবনের গল্প। আর এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে ফেসবুকে আছেন তানভীর আহমেদ খান, রয়েছেন আমাদের সঙ্গে সিজিয়া সরকার, আমাদের সঙ্গে লাইক দিয়ে কানেক্টেড হয়েছেন। এবং আরো তো অনেক কথা বলছি, সবাই তো আমার বক বক না শুনে গুরুর কথা শুনতে চাচ্ছেন। আচ্ছা শোনাচ্ছি, একটু তো অপেক্ষা করতে হবে তাই না? কিছু তো অপেক্ষা করতে হয়।
ওকে, আরো কিছু টেক্সট পড়তে মন চাচ্ছে। এমনও হইতে পারে যে শুধু টেক্সট পড়ে পড়ে আজকে অনুষ্ঠানটা শেষ করে দিই। এবং ভালো খবর যে আকাশ ছোঁয়ার যে দৌরাত্ম্য ছিল সেটা অনেক কমে এসেছে। প্রোগ্রাম রিলেটেড কথাবার্তায় অনেকে বলছে। সুজন মণ্ডল লিখেছে যে ঢাকা এফএম এ আমার কথাগুলো কমেন্টের সমুদ্রে অদৃশ্যমান, গুরু সেগুলো রিপ্লাই করে না। এই তো পড়ে দিলাম, রিপ্লাই কি করবো, কোনো কিছু তো বলনি এখানে, বাট তোমার কমেন্টসটা তো পড়লাম। আয়েশা ইসলাম সিনথিয়া লিখেছে, দ্য বেস্ট থিং ইন মাইন ইজ দ্যাট আই এম লিমিটেড এডিশন, নট এ স্পেশাল ওয়ান। তো লিমিটেড এডিশনটাই কিন্তু ইটসেলফ স্পেশাল। এরকম প্রচুর প্রচুর কমেন্টস অ্যাকচুয়ালি।
ঠিক বন্ধু, আপনি টেক্সট করছেন তো কমেন্ট করছেন তো আমাদেরকে দেখতেই তো পাচ্ছেন যে গুরু এতেশাম আপনার টেক্সট গুলো খুঁজছে, যে সুন্দর সুন্দর টেক্সট বা যেখানে ছোট্ট একটু কথা আপনার মনের যে কথাটা আপনি লিখেছেন সেটাই কিন্তু গুরু খুঁজে বের করার চেষ্টা করছে। তো এতদিন যত না বলা কথা, অনেক না বলা কথা, অনেক অনেক কিছু বলতে চান, অবশ্যই কিন্তু এই মুহূর্তে ছটপট লিখে পাঠিয়ে দিন। আপনার ফেসবুক অ্যাকাউন্টে সার্চ বারে গিয়ে টাইপ করুন ঢাকা স্পেস এফএম স্পেস 90.4।
মৌসুমি লিখেছে যে সপ্তাহের প্রতিটা দিন গুরু আপনার জন্য ওয়েট করি, কখন আপনার মুখে ওই মধুর কথাগুলো শুনব। বাণী কথাটা বললাম না, মধুর কথাগুলো শুনব বলে বোঝানো যাবে না গুরু কতটা ভালো লাগে। লাভ ইউ গুরু, আমিও তোমাদেরকে অনেক ভালোবাসি। চলো আকাশ ছুঁয়ে দেখি, চলো স্বাধীন দেশটারে বুকে বেঁধে রাখি, চলো কারো ভালো লাগায় উচ্ছ্বসিত হই, চলো কারো কষ্টে আহাজারি করি, চলো প্রিয়তমার চোখে রাখি চোখ, কানে কানে বলি। ও শুনতে পাওনি, শোনার তো কথা না, আমি তো কানে কানে বলেছি। ওকে ডান, চলো কানে কানে বলি জান আমি তোমাকে অনেক ভালোবাসি। সো মৌসুমি আক্তার, তোমাকে উদ্দেশ্য করেই এই কথাগুলো আরেকবার রিক্যাপ করলাম। আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠান শুরু করে ফেলেছি, সবাইকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানিয়েছি। এখন স্বাগত জানানোর বাকি সে মানুষটিকে যাকে ঘিরে আজকের সমস্ত আগ্রহ, আমাদের সমস্ত অপেক্ষা যাকে ঘিরে অ্যাকচুয়ালি কেন্দ্রীভূত, সে মানুষটি অলরেডি হট সিট অলঙ্কৃত করেছে আমাদের অতিথি। অনেক ভালো লাগা, অনেক ভালোবাসার সাথে স্বাগত জানাচ্ছি ভালোবাসার বাংলাদেশ।
আসসালামু আলাইকুম গুরু।
ওয়ালাইকুম আসসালাম,
কেমন আছেন?
ভালো আছি।
অনেক দিনের ইচ্ছা ছিল যে আপনাদের প্রোগ্রামে আসবো, একটা আমার মানে আমার লাইফের গল্প, আমার ভালোবাসার গল্প, আমার ভালোবাসার মানুষের গল্পটা আপনাকে মানে শোনাবো। তো আজকে সেই সুযোগটা হয়েছে।
দুপুরে
যখন ইন্দ্রিশা ভাই ফোন দিল, তো বলল যে হ্যাঁ আপনি আজকে আমাদের প্রোগ্রামে আসতেছেন। তো শোনার পরে অ্যাকচুয়ালি খুব বেশি অবাক হয়েছি যে আমার মতো একটা মানুষের সুযোগ হচ্ছে এরকম এত বড় একটা প্ল্যাটফর্মে আসার, বিশেষ করে আপনার সাথে দেখা করার, আপনার সামনে বসবো, আমি আমার ভালোবাসার গল্পের কথাগুলো বলবো। এই তো মানে অন্যরকম একটা ফিলিংস, যে অনেক দিনের একটা স্বপ্ন যেটা মানে পূরণ হতে যাচ্ছে, হয়তো একটু অন্যভাবে হচ্ছে বাট পূরণ তো হচ্ছে। গুরুকে দেখব, সেই গুরু যাকে সেই 2011 থেকে শুনতে এসেছি।
থ্যাংক ইউ। সত্যি সত্যি দারুণ ভালো লাগার এই অনুভূতিগুলো, স্পেশালি যা হয় আর কি, কারণ যত আবেগ নিয়ে আপনি বলছেন সমপরিমাণ আবেগ আমার মনের মধ্যেও কাজ করে, কারণ অদ্ভুত রকমের এক কানেক্টিভিটি তৈরি হয়ে গেছে আমার সাথে আমার শ্রোতাদের, দারুণ এক সিঙ্ক্রোনাইজেশন হয়ে গেছে, দারুণ এক রিলেশনশিপে আমি বাধা পড়েছি। তো এখানে আর পারফরমেন্সের ব্যাপার না, এখানে পারফর্মের এন্টারটেনমেন্টের ব্যাপার না, এখানে সত্যি সম্পর্কের ব্যাপার। এই সম্পর্কে কি নামে ডাকবো জানি না, বাট সত্যি দারুণ এক বন্ধনে বাধা পড়েছি আমি আপনাদের সাথে। এটাও ভালোবাসার অন্য এক রং, বাট আমি ভালোবাসার সেই রংটাকে এখন ক্যাপচার করার চেষ্টা করছি যার রং সত্যি নীল, যে ভালোবাসা সত্যি মানুষকে অন্য এক পৃথিবীতে নিয়ে যায়, যে ভালোবাসা ইনফ্যাক্ট প্রতিদিনই মানুষ ভালোবাসতে চায়, যে ভালোবাসা
প্রতিনিয়তই প্রেমে পড়ছে,
প্রেমে পড়তে
প্রতিনিয়ত ভালোবাসছে, সেটা এক একটা এক এক রকম ভালোবাসা। ভালোবাসা শুধু যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মধ্যে হবে সেটা না, ভালোবাসা অনেক কিছুকে ভালোবাসা যায়, প্রকৃতিকে ভালোবাসা যায়, পশু পাখিকে ভালোবাসা যায়, মানুষকে ভালোবাসা যায়, আকাশকে ভালোবাসা যায়,
আমার কি মন বড় হয়ে গেল এমা, যখন তখন তো প্রেমে পড়ি দেই, লাস্ট প্রেমে পড়লাম মনে হয় কালকে বিকাল বেলায় নাকি,
ওই যে
একজন রিক্সায় বসেছিল আর চুলগুলো মানে দরকার ছিল না যে বিকালের শেষ আলোটা সেই মেয়েটির গালে এসে পড়ুক, প্রয়োজন ছিল না যে তার চুলটা প্রয়োজনের চাইতে অনেক বেশি সিল্কি হোক, প্রয়োজন ছিল না ঠিক ওই সময়ে বাতাস এসে তার চুলটাকে একটু এলোমেলো করে নিয়ে যায়, এই বিষয়গুলোর আসলেই দরকার ছিল না, কিন্তু ঠিক সেই রকমই ছিল সবকিছু, যেই কারণে কিন্তু প্রেমে পড়া, যে কারণে এই গানটা অনেক বেশি ভালো লাগা।
जो तेरी खातिर तड़पे पहले से ही, क्या उसे तड़पाना, ओ जालिमा, ओ जालिमा, जो तेरे इश्क में बहका पहले से ही, क्या उसे बहकाना, ओ जालिमा, ओ जालिमा, जो तेरी खातिर तड़पे पहले से ही, क्या उसे तड़पाना, ओ जालिमा, ओ जालिमा, जो तेरे इश्क में बहका पहले से ही, क्या उसे बहकाना, ओ जालिमा।
এইরকমই আর কি, যখন তখন প্রেমে পড়তেছে উঠছে, এবং যখন তখন চেঁচিয়ে বলতে মন চাচ্ছে সেই ভালো লাগাকে কেন্দ্র করে, আই লাভ ইউ।
কি হচ্ছে এগুলো আজকে,
এটাই জীবন জানিস, আমি সবসময় বর্তমানে বাঁচি, এবং এই বর্তমানের এই যে মুহূর্তটা চলে গেল, এই যে তুই তাকিয়ে আছিস, আমি হঠাৎ করে তোর দিকে তাকালাম, খেয়াল করিনি যে তুই একটা দারুণ নাকফুল পরে আছিস, এবং এই নাকফুলে তোকে অনেক বেশি কিউট দেখাচ্ছে, এটাই জীবন, এই মুহূর্তটাই জীবন, এই মুহূর্তটা পার হয়ে গেল, এই বলতে বলতে আর একটা মুহূর্ত পার হলো, এবং কত ক্যারিশমেটিক ঘটনা প্রতি মুহূর্তে তৈরি হচ্ছে।
আসলে
বাংলাদেশে এ ধরনের ভালো লাগাগুলোকে ক্যাপচার করতে চেষ্টা করি, যেখানে সুন্দর এক বিকালের কথা বলছি, দারুণ কি বলবো একাকিত্বে ভোগা কোন দুপুরের কথা বলছি, চমৎকার ওই পাহাড়ি ঝর্ণার কথা বলছি, যেখানে সেই ভালোবাসা মানুষটার হাতটা ধরার কারণে ঝর্ণাটা এত বেশি সুন্দর লেগেছিল, আমি কক্সবাজারে সেই মুহূর্তের কথা বলছি যেখানে কক্সবাজারের গর্জন, রাতের সে অন্ধকার, ব্যালকনিতে বসে থাকা, তার চুলের উড়ে আসা, চুলের যে গন্ধ, এবং আমার মুখে যে চুলের ঝাপটা লাগা, পৃথিবীতে কি এর চাইতে সুন্দর মুহূর্ত আর কখনো আসবে, এর চাইতে সুন্দর মুহূর্ত আসলে কি কিছু আছে, পৃথিবীতে সবাই ডাক্তার ইঞ্জিনিয়ার আরো বড় কিছু হয়ে যায়, আমি শুধু এই পাগল প্রেমিক হয়ে থাকতে চাই। এক্স্যাক্টলি। সেটা আমি এই ভালোবাসার কথা বলছি, এই প্রেমের কথা বলছি, অতি পার্থিব চমৎকারী রিলেশনশিপের কথা বলছি, যেখানে কেউ প্রতারণার আশ্রয় নিবে না ভালোবাসাকে ঘিরে, যেখানে ভালোবেসে এত বেশি ভালো থাকবে ভালোবাসা যখন বন্ধুরা আমাদের সাথে কানেক্টেড থাকো। আমাদের আয়োজন তখনই সার্থক যখন তোমরা আমাদের সাথে যুক্ত থাকো। অফকোর্স লাইক দাও ঢাকা স্পেস FM স্পেস 90.4 দিয়ে সার্চ দিলেই আমাদের ফেসবুক আইডিটা পাচ্ছ তোমরা। লাইক দাও এবং কমেন্টস দিয়ে যুক্ত থাকো যাতে বুঝতে পারি যে আমাদের আয়োজন সত্যি তোমাদের ভালো লাগার একটি কারণ। ঈশিতাকে সাথে নিয়ে শুরু হয়েছে আজকের অনুষ্ঠান, চলে যাচ্ছি ঈশিতার কাছে, শুনি তার জীবনের কথা একদম শুরু থেকে।
আমার নাম ইসরাত জাহান ঈশিতা, আমার গ্রামের বাড়ি সন্দ্বীপ বঙ্গোপসাগরের মাঝখানে একটা দ্বীপ, অসম্ভব সুন্দর রকম একটা দ্বীপ।
কার সামনে কিসের কথা বলছিলাম তাহলে এতক্ষণ? একটা ব্লেসিং সেটা,
আমার বাবা মা ওখানকারই, মানে পার্মানেন্ট আমরা ওখানকারই, ঢাকায় স্থানীয় আমার বিজনেস এর কারণে, তো যাওয়া হয় মাঝে মাঝে যাওয়া হয়।
শৈশব কি ওখানে?
না, শৈশব তো ঢাকাতেই, বাট দেখা যাচ্ছে কি বছরে দুইবার করে যাওয়া হতো, দুই ঈদে যাওয়া হতো, স্কুলের বন্ধ পড়লেই চলে যেত।
কেমন লাগে ওখানে?
গেলে আর আসতে ইচ্ছে করে না, মানে এমন একটা জায়গা মনে হচ্ছে যে সারা জীবন যদি এখানে থেকে যেতে পারতাম। প্রবলেম শুধু একটাই, কারেন্ট নেই, ইলেকট্রিসিটিটা নেই। ইলেকট্রিসিটি থাকলে হয়তো ওখানেই থেকে যেতাম, ঢাকায় আসতে।
এগুলো কি খুব ম্যাটার করে ওখানে গেলে যখন সব দেখো?
একটা জিনিস কি ফ্যাম বলি, ঢাকায় যে হিউজ পরিমাণ গরম, ওখানে কিন্তু সেটা না, প্রাকৃতিক বাতাস, বঙ্গোপসাগরের একটা সেই রকমের পরিবেশ, সমুদ্রের মাছ, বঙ্গোপসাগরের মাছ খেতে ভাইয়া সেই মজা, তার মধ্যে মাটির চুলা রান্না তো বলার অপেক্ষা রাখে না। তো
তোমার জীবনের গল্প বলো, বাট প্লিজ মাঝে মাঝে সন্দীপকে টেনে নিয়ে এসো
ইনশাআল্লাহ ভাইয়া। তো আমার বাবা হচ্ছে আমরা ঢাকাতে,
ভিতরে ভিতরে অনেকে চিন্তা করছে গুরু তো ভাইয়া হয়ে গেছে, আমিও না করতেছি না কেন জানিস, ভাইয়াটাই ঠিক আছে, লাইক লোকে ভাবতেছে যে গুরুর কোন ডিজায়ারনেস নাই, গুরু মানে হি ইজ সামথিং স্পিরিচুয়াল, আলাদা কিছু, হিমালয়ের পাহাড়ে বসে জপ করবে এরকম কিছু একটা, সন্ন্যাসী টাইপ, শুধু আমি যেন শ্রদ্ধায় পাই ভালোবাসা পাই না, বুঝছিস না? আমি নিজেও যাচ্ছি যে গুরু নামটা আমার কাছ থেকে সরিয়ে নেওয়া হোক, যে শুধুই শ্রদ্ধা বোধ না ভালোবাসাও আসুক। ওকে, বলছিলে?
হ্যাঁ ভাইয়া, তো আমরা তিন ভাই বোন, আমার আম্মু মারা গেছেন গত বছর, ক্যান্সার ছিল, 4.5 বছর ক্যান্সারে মারা গেছেন। আর ঢাকায় আমরা ধানমন্ডিতে থাকি। আমার স্কুল লাইফ শুরু হয়েছে আমার এলাকার একটা স্কুল থেকে, স্কুলে প্রথম দিন যাই, বাবার হাত ধরে যাই, খুব সাজগোজ করে একদম বাবা মেয়ে যাই, গিয়ে দেখি স্কুল বন্ধ, মানে ওই দিন স্কুল স্যাটারডে ছিল, স্যাটারডে বন্ধ, স্কুলের প্রথম দিনই বাং। তো বাবা মেয়ে দুজন মিলে চিন্তা করলাম যে এখন বাসায় গেলে তো আম্মু ঝাড়ি খাবো, ঘুরে আসি কোথাও, সকাল সকাল ঘুরে ফিরে দেন স্কুল টাইম ছুটির টাইমটা করে বাসায় যাই। তো এরকম ছোটবেলায় অনেক মজার ঘটনা থাকে। আমার বাবা মাকে প্রচন্ড পরিমাণ ভালোবাসে, ভালোবাসে, আদর করে, একমাত্র মেয়ে। অনেকের মধ্যে দেখা যায় কি ভাইয়া, যে মেয়ে হইছে এই জিনিসটা অনেকে নেগেটিভলি নেয়, যেটা আমার ফ্যামিলিতে আমার বাবা কখনো নেয়, সবসময় চিন্তা করতো মেয়ে মানে আমার লক্ষ্মী। তো স্কুল লাইফ শুরু হওয়ার পরে আস্তে আস্তে আমি রাইফেলস পাবলিকে 2 বছর ক্লাস করি, 4-5, দেন ভর্তি হই জুনিয়র ল্যাবরেটরিতে, এটা হচ্ছে ধানমন্ডি দশরে। আমার স্কুলটার একটা মজার কাহিনী হচ্ছে, ওখানে একটা স্পাইডারম্যান আছে, স্পাইডারম্যানটা ঝুলানো, সবাই স্পাইডারম্যান হলো স্কুল বলেই চিনে। ওটা ছিল মেনলি আমাদের হচ্ছে যে ভালোবাসা বলেন প্রেমপত্রের একটা কি বলে পোস্ট অফিস বলতে পারেন, চিঠি লিখে ওখানে জমা রাখতাম
স্পাইডারম্যান।
হ্যাঁ, ছেলেরা ওখানে জমা রাখতো, আমরা মেয়েরা যখন টিফিন টাইমটা দিত তখন ওখান থেকে চিঠি নিয়ে আসতাম, মানে এরকম, মানে বুঝতাম যে ওখানে স্পাইডারম্যানের মধ্যে কোন না কোন কারণে কারো চিঠি আসে,
জানতে পারতো তো যে কে চিঠি কাটতো, কাকে উদ্দেশ্যে,
নাম লেখা থাকতো।
আচ্ছা আচ্ছা,
এক একজনের চিঠিতে এক এক রকম নাম লেখা থাকতো। তো এরকম স্কুলে খুব মজার কাহিনী ছিল, আমরা খুব বন্ধু বান্ধবরা খুব মজা করতাম, যেহেতু কম্বাইন্ড স্কুল ছিল, ছেলে মেয়ে অনেক টাইপের ফ্রেন্ড ছিল, মজা করতাম, খেলাধুলা করতাম। আমাদের স্কুলের মানে অ্যানুয়াল প্রোগ্রাম গুলোতে খুব মানে ধুমধাম করে বড় সড়ো করে প্রোগ্রাম হতো, সেগুলোতে সবসময় ছোটবেলাতে একটা জিনিস কি আম্মু কখনো একা থাকতো না, সবসময় সাথে সাথে বডিগার্ডের মতো ছিল সবসময়। বাসা থেকে নিচে নামবো সেটার পারমিশনও কখনো ছিল না। তো এইভাবে গরু দেখা যাচ্ছে এটা বাইন্ডিংস এর মধ্যে ছিলাম। আস্তে আস্তে বড় হওয়া শুরু হয়, দেন এইটে বৃত্তি দেই, আমি জুনিয়র লাইফ থেকেই বৃত্তি পাই। বৃত্তি পাওয়ার পরে আম্মু খুব খুশি হয়, বাবা খুব খুশি হয়, দেখ এলাকায় মিষ্টি বিতরণ, মানে বৃত্তি নর্মাল একটা বৃত্তি, সেটার জন্য এলাকায় মিষ্টি বিতরণ করতেছে, এইরকম অবস্থা। তো দেন এসএসসি দিলাম।
পাশের দেশের যে সিনেমা দেখা হয় বলিউড,
হ্যাঁ ভাইয়া দেখা হয়
আমি দেখতে পাচ্ছি হাসলে একটু একটু টোল পরে ছবিতে দেখতে পাচ্ছি।
সামনাসামনি দেখে আবিষ্কার করলাম না, ছবি দেখে বুঝে ফেললি তো।
স্কুল লাইফ খুব ভালো চলে, বন্ধু বান্ধব সবসময় মজা করতাম, মারামারি ঝগড়াঝাটি কম্বাইন যেহেতু ছিল, দেখা যাচ্ছে ছেলেদেরকে দেখলেই বলতাম ধুর ছেলে মানুষের সাথে মিশা যাবে না, ছেলে মানুষ খারাপ। সবসময় এই জিনিস মেন্টালিটি ছিল যে মা মাথায় দিয়ে দিয়েছে ছেলে মানুষ থেকে দূরে থাকবা, সবসময় ছেলে মানুষ থেকে দূরে থাকবা। তো ছেলে মানুষের সাথে সবসময় রিলেশন,
কখনো জিজ্ঞেস করেনি যে মা কেন দূরে থাকবো ভাই, কিসের জন্য মা বলতেছে?
মা মাথায় ছোটবেলা থেকে দিয়ে দিয়েছে ছেলে মানুষ খারাপ, ছেলে বন্ধু রাখা যাবে না,
মানে ছেলে মানেই খারাপ,
ছেলে মানেই খারাপ, পরিষ্কার মানেই খারাপ, অপরিচিত কারোর সাথে মিশবাই না, কথাই বলার দরকার নেই, দেখলে অন্যদিকে চলে যাবা। আর বন্ধু বান্ধব হ্যাঁ দরকার ছাড়া কারোর সাথে কোনো কথা নাই। তো এভাবে এই মার আন্ডারে পড়াশোনা, সাদ্দার বাসা, কোচিং করতে করতে এসএসসি দেই 2008।
তুমি ওই গ্রুপে ছিলে তো, ওই যে স্পাইডারম্যানের চিঠি দেওয়ার গ্রুপে?
না গুরু, আমাকে কেউ কখনো চিঠি দেয় নাইনি, ছেলে মানুষদের সাথে মিশা যাবে না, ওরা হচ্ছে খারাপ জিনিস, এটা খারাপ জিনিস টোটালি। তো 2008 এসএসসি দিই, আমাদের একটা গ্রুপ ছিল, পাঁচটা মেয়ের একটা গ্রুপ ছিল, সবসময় একসাথে থাকতাম, একসাথে কলেজেও ভর্তি হই। এসএসসি দিয়ে হচ্ছে ভাইয়া সায়েন্স থেকে, আর রেজাল্ট আমার 4.96, অল্পের জন্য এ প্লাস পাইনি। দেন কলেজ ভর্তি হওয়ার সময় ঝামেলা, বাসা থেকে আম্মুর ইচ্ছে ছিল মেডিকেলে পড়াবে, আমি তো মেডিকেলে পড়বই না, ভর্তি হলাম ইম্পেরিয়াল সায়েন্সে। এদিকে তো কান্নাকাটি আমার অবস্থা, আমি তো মেডিকেলে পড়বো না, কারণ পড়াশোনা আমার কাছে একটা বোঝা, কোন রকমে পাশ করতে পারলেই বাঁচি। দেন ইম্পেরিয়াল থেকে চেঞ্জ করে চলে আসলাম ধানমন্ডি উইমেন্স ফেডারেশনে, ওখানে কমার্সে ভর্তি হলাম। কমার্সে ভর্তি হওয়ার পরে দেন আমার বাসায় একটা প্রাইভেট টিউটর ছিল, সে নানানভাবে মানে তখন হচ্ছে কলেজে ভর্তি হওয়ার পরে নতুন মোবাইল কিনি, মোবাইল কেনার পরে সেই প্রাইভেট টিউটর ফোন দিয়ে প্রপোজ করে, তাকে দেখতে আবার আপনার অনেকটা শাহিদ কাপুর আর হচ্ছে ইমরান হাশিমের মিক্স।
তাহলে কি গোটা দিই, কোনটা কার নিবো একটু বলে দাও, শাহিদ কাপুরের কি নিবো?
আমরা একটু চিন্তা করি, কাপুরের
হচ্ছে চুল,
চুল নিবো,
হ্যাঁ চুল,
ইমরান হাশমি ঠোঁট নেই, ওকে মানে চিনি নেই, না তুমি বলে দাও, বাট ঠোঁট বললাম এই কারণ ঠোঁট দেখা যায় না,
ঠোঁট না ফেস কাটটা ছিল ইমরান হাশমির মতো, বাট হাসি ওই মানে মিক্স হয়ে যাচ্ছে আর কি। তো আমি আমার ভাইরা খুব পছন্দ করতাম তাকে, তো সে প্রপোজ টপোজ করে, পরে আম্মুকে জানাই, আম্মু স্যার তো প্রপোজ করছে, বলে এই স্যার রাখা যাবে না, এই স্যার রাখা যাবে না, বাদ এই স্যার, ওকে স্যার বাদ, স্যার বাদ দিয়ে এখন স্যারদের বাসায় পড়াশোনা।
কি জানি স্যাররা খুব প্রপোজ করে দেয়,
আর স্যারটা খুব কিউট ছিল,
কিউট তো ডিব্বা, কারণ একদিকে শাহিদ কাপুরের তিন চিমটি শাহিদ কাপুর, দুই চিমটি ইমরান হাশমি, আর
খুবই কিউট ছিল, প্রবলেম
এক চিমটি রণবীর কাপুর, হ্যাঁ
হাইটটা একটু,
আচ্ছা তাহলে এক চিমটা আমির খান, তিনটা দিয়ে ঘোটা
আমির খান। তো মা দিল বাদ করে, আচ্ছা ঠিক আছে যাক বাদ। এটা
কিভাবে প্রপোজ করছিল, কি বলছিল? তোমার ম্যাথটা তো সলিউশন করতে পারলাম না।
না না, ওনার কথাটা এমন ছিল, আমি তো সায়েন্সে কিছুদিন ক্লাস করছি, দুই মাস সায়েন্স ক্লাস করছি, তুমি আমার সায়েন্সের টিচার ছিল ধরে পড়তেছি। তো উনি বলতেছে যে না এটা অন্যরকম ভালো লাগে, তো আমি আর তেমন কোন গুরুত্ব দেইনি। তারপরে সে আমাকে কয়েকটা বই দিয়ে যায়, বইয়ের ভেতরে চিঠি দিয়ে যায়।
চিঠিতে কি লেখা ছিল জানবো, ফিরে আসছি ছোট্ট বিরতির পর।
হ্যাঁ অবশ্যই, চিঠির আপডেট তো আমরা জানবো কিছুক্ষণের মধ্যে, তবে নতুন আরেকটি ঘন্টায়। আর বন্ধু জানিয়ে দিচ্ছে অবশ্যই কিন্তু ফেসবুকে আমাদের সঙ্গে কানেক্টেড হবেন, ঢাকা স্পেস এফএম স্পেস 90.4 লিখলে পেয়ে যাচ্ছেন পেজ। এখান থেকে যে পেজ লাইকিং এর পরিমাণটি 331,000 প্লাস, সেই পেজটিকে সিলেক্ট করে অবশ্যই লাইক কমেন্ট করতে একদমই ভুলবেন না। ফিরছি ছোট্ট বিরতি থেকে।
অনেক বন্ধু বেশি ফান আর অনেক বেশি শেয়ারিং এর জন্য এয়ারটেল নতুন প্রিপেইড এ 19 টাকা রিচার্জে 10 GB পর্যন্ত ইন্টারনেট আর বেস্ট কল রেট, সাথে ফ্রি ওয়ান্ডার মিউজিক। বিস্তারিত জানতে ভিজিট bd.airtel.com। এয়ারটেল, বন্ধুদের নাম্বার ওয়ান নেটওয়ার্ক।
আমার চুমুক, এক চুমুকে রাগ খুলে যায়, দুই চুমুকে ভা, তিন চুমুকে ছুটি, আর চার চুমুকে পাঁচ চুমুকে
সাথে অরেঞ্জ আর লেমন ফ্লেভার এলো তোমার প্রিয় ট্যাঙ্গো, দুষ্টু মিষ্টির সাথে ট্যাঙ্গো, চুমুকেই অন্তরঙ্গ।
আমার ভাই অল্পতে বসায় না, ব্রেকফাস্টে কড়া ফেসবুক এর সাথে মগ ভর্তি হোয়াটসঅ্যাপ, লাঞ্চে ফুল প্লেট লেটেস্ট ভিডিও আর ডেজার্টে ননস্টপ মিউজিক, ডিনারে ডিনারে গরম গরম মুভি ডাউনলোড, আর যেখানেই হোক ইন্টারনেটে নো ডায়েটিং, সপ্তাহে 7 দিন ভরপেট ব্রাউজিং।
ইন্টারনেট ব্যবহারে যারা একদমই ডায়েটিং পছন্দ করেন না, তাদের জন্য এখন 2 GB মাত্র 129 টাকায় 7 দিনের জন্য। বাংলালি
চুপচাপ বসে থাকাটা আমার ধাতে নেই, হাত ভাঙা তো কি হয়েছে, প্রতিদিন ফেসবুকে সাইট সিং চলবেই, সন্ধ্যায় ইমোতে ওয়াইল্ড আড্ডা হবে, আর রাতে ক্যাম্প করবো ইউটিউবে, ঘুম না আসলে জঙ্গলে খালি পায়ে একা একা ব্রাউজিং, সো নেক্সট 7 দিন অনলাইনে দুমায়ে ট্রাভেলিং।
মেপে মেপে ইন্টারনেট ইউজ যাদের পোষায় না, তাদের জন্য বাংলালিংকে 2 GB ইন্টারনেট মাত্র 129 টাকায় 7 দিনের জন্য। বাংলালিংক
সারা দেশে সবার সাথে, ঢাকা FM 90.4।
যমুনা রেফ্রিজারেটর টাইম চেক, এখন সময় রাত 12টা।
সুরাইয়া মাহমুদা, যমুনা রিসার্চ সেন্টার।
যমুনা আমার প্রয়োজন বোধে, আমার ফ্রিজে রাখা খাবারগুলো প্রতিদিনই নষ্ট হয়ে যাচ্ছিল, এ কারণেই আমি এমন একটি ফ্রিজ খুঁজছিলাম যাতে ক্ষতিকারক সিলিকন একদমই ব্যবহার হয় না। যমুনা সম্পূর্ণ সিলিকন মুক্ত 100% ফুড গ্রেডেড ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি করেছে স্বাস্থ্যকর ফ্রিজ, আর আমি টোটালি টেনশন ফ্রি। যমুনা আমার প্রয়োজন বোঝে।
জি হ্যাঁ, 10টা স্টেশন নিয়ে এখন ঢাকা FM পুরো বাংলাদেশ জুড়ে, সারা দেশে সবার সাথে, ঢাকা FM 90.4।
শুনছেন ঢাকা FM 90.4, আর এখন যাচ্ছি টুইং ব্রেকে।
ইচ্ছে হলে রিয়েল অরেঞ্জের টিরিং বিরিং স্বাদে টুইং টুইং টুইং।
আমাদের গেম অনলাইন, আমাদের গেম অনলাইন,
ফিরে এলাম আবারও টুইং ব্রেক থেকে। ভালোবাসার বাংলাদেশ,
বন্ধু শুনছেন ভালোবাসার বাংলাদেশ, সীমা রয়েছে আপনারই সঙ্গে। আর বন্ধুরা, আম্বার আইটির উচ্চগতির হোম ইন্টারনেট এখন খুলনা ও ঢাকার মতিঝিল এলাকায়। মে মাসব্যাপী নতুন সংযোগ গ্রহীতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে খুলনা থেকে তিনজনকে ও ঢাকার মতিঝিল থেকে তিনজনকে ঢাকা এফএম ভালোবাসার বাংলাদেশ প্রোগ্রামে আমন্ত্রণ করে গুরু এহতেশামের কাছ থেকে সরাসরি পুরস্কৃত করা হবে। আর বন্ধু, আম্বার আইটির ফিচারগুলো জানাচ্ছি আপনাকে। বাফাললেস ইউটিউব পাচ্ছেন, অপটিক্যাল ফাইবার কানেক্টিভিটি পাচ্ছেন আপনি, ওয়ান ফ্রি রিয়েল আইপি লো ল্যাটেন্সি ফর গেমার, এবং বিস্তারিত জানতে আপনাকে কল করতে হবে 09611333777। আবারও বলছি 09611333777। স্পাইডারম্যানের কথা হচ্ছিল, ভালোবাসার কথা হচ্ছিল, মাঝখানে আমি একটু ডিস্টার্ব করেছি তাই না? সো বন্ধু, চলে যাচ্ছি আবারও সেই ভালোবাসার গল্পে। আর বন্ধু, অবশ্যই ফেসবুকে কানেক্টেড হবেন ঢাকা স্পেস এফএম স্পেস 90.4 এ।
এক্স্যাক্টলি, এটা প্রয়োজন এই কারণে যে এটা অনেকটা আমাদের আসলে মিররের মতো, যেখানে আমরা বুঝতে পারি যে আসলে এই ভালোবাসা বাংলাদেশের প্রেজেন্স আপনাদের কাছে কেমন, আপনারা কতটুকু কানেক্টেড আছেন আমাদের সাথে, আমাদের আয়োজনটা সত্যি আপনাদের ভালো লাগছে নাকি বিরক্তির উদ্রেক করছে, সেই ব্যাপারগুলো খুব পরিষ্কারভাবে রিফ্লেক্ট হয় যখন আপনারা লাইক দেন বা কমেন্টস করেন। চলে যাচ্ছি সীতার কাছে। সীতা বলছিল যে প্রেমপত্র দিয়েছে বইয়ের ভিতরে,
ওটা পড়া হয়নি, কারণ ওটা নিয়ে
গিয়ে আম্মুকে
দিয়ে দিয়েছিলাম। পড়ইনি না
ক্লান্তির তো ব্যাপার, এতগুলো কেমন কখন পড়বো
আম্মুকে, আম্মু দেখো স্যার আমাকে চিঠি দিয়েছে, পড়ে দেখো তো কি লিখছে। তো আম্মু তখন স্যারকে কিছু বলেনি, বাদ ইসার, বাদ ইসার আর রাখা যাবে না, ভাইদেরকে পড়াইতো, বাদ দিয়ে দিছে।
তোমার বিক্রিয়ায় কোন একজন ভবিষ্যৎ সংসার হবে এরকম কিছু
চিঠিটার ভিতরে আমার একটা ছবি ছিল। ছবিটা হচ্ছে আমি সবসময় ওনার মাথায়, ওনার সামনে যখন পড়তে যেতাম মাথায় কাপড় টাপড় দিয়ে পড়তে বসতাম, তো উনি কোন একদিন হয়তো তার মোবাইল আমার ছবিটা তোলে, তুলে ওটাও ওখানে দিয়ে দেয়, তখন আম্মু মানে খুব খেপে
যায়। তো মা বললেন যে এই জন্যই বলি যে ছেলেদেরকে বিশ্বাস করবে,
এই জন্য ছেলেদের থেকে দূরে থাকতে হবে কখনো, মানে দেয় হচ্ছে যে আপনার গার্লস কলেজে দেয়, ছেলেদের থেকে দূর খবরদার।
ঢং মানে কি জানো?
ঢং মানে হচ্ছে ঢং করা আর কি।
আচ্ছা, হিন্দিতে আদা এবং বাংলায় ঢং একই শব্দ?
আদা বলতে হচ্ছে আপনার
মানে ঢং যে ক্ষেত্রে মানিয়ে যায় সেটাকে আদা বলে, বুঝছো? আর আইদা যখন মানিয়ে যায় না তখন ঢং বলে, তখন নেগেটিভ শোনায়। তো তুমি হচ্ছে এমন ঢঙ্গি যা ঢং মানায় যায়। তুমি কি বুঝছো? আমি কিন্তু তোমার প্রশংসাই করলাম, আসলেই মানিয়ে যায়, এটাকে আদায় বলে।
বিবিএতে ভর্তি হই, ভর্তি হওয়ার পরে জানুয়ারিতে ভর্তি হই 2011-তে, ফেব্রুয়ারি 3 তারিখ ক্লাস করতে দেয়, 3 তারিখ রোড ক্রস করতেছি আমি আর আমার বান্ধবী, আমার রোড ক্রস করতেছি আমি আর আমার বেস্ট ফ্রেন্ড রিমা। তো আমরা মানে রাস্তার মাঝখানে ক্রস করতেছি, ওর পাশ থেকে দেখলাম যে একটা ছেলে রেড কালারের টি শার্ট পরা, কাঁধে একটা ব্যাগ, পায়ে একটা রেড কালারের কনভার্স পরা। রোড ক্রস করলাম, ক্রস করার পরে
রোড ক্রস করতেছিল না ছেলেটাকে দেখতেছিলে এত অল্প সময়, রেড টি শার্ট পায়ে, রেড ক্যান,
ওই রেডটাই চোখে পড়ছিল আর কি,
কনভার্স আর স্লিপার সেটাও খেয়াল করছি।
হ্যাঁ, মানে রেডটার কারণে চোখে পড়ছিল যে কে এরকম লাল উসে যে আসছে, ঠিক আছে, বাট ভাল লাগতেছিল, খুব ভাল লাগতেছিল।
তো রোড ক্রস করার পর আমার ফ্রেন্ড পরিচয় করায় দেয় যে ওর সাথে পরিচয় করা যায়, ও আমার মানে আমার ফ্রেন্ড বলে যে ওর নাম হচ্ছে তোফায়েল, আমার ভার্সিটির একমাত্র ছেলে ফ্রেন্ড বা মানে ফার্স্ট ফ্রেন্ড, আর আমাকে ওর সাথে পরিচয় করা যায় ওই সীতা আমার বেস্ট ফ্রেন্ড। তো ওই দিনই ওর সাথে ফার্স্ট দেখা। তারপর ওর তখন ওকে আমি কিন্তু ওরকম ভালোভাবে চিনি না, ক্লাস শুরু করি আমাদের ফাউন্ডেশন ক্লাস ছিল, দেন হঠাৎ করে একদিন শুনি যে একটা ফ্রেন্ডের মানে তখন ফেব্রুয়ারির 7-8 তারিখ এক ফ্রেন্ডের আম্মু মারা গেছে, তো শুনেছি তোফায়েল নামের একজনের আম্মু মারা গেছে, আমার আবার মাথায় নাই যেটা ওই তোফায়েল সেই তোফায়েল। তো প্রায় 15 তারিখে ফেব্রুয়ারির 15 তারিখে আমাদের একটা এক্সাম থাকে, তো ওই দিন সে আসে এক্সাম দিতে, তখন আর কি সবাই বলছে ওর আম্মু মারা গেছে। তো ও হচ্ছে এই সেকশনে ছিল, আমি ছিলাম বি সেকশনে, ও এ সেকশনে ছিল, আমি ছিলাম বি সেকশনে। তো আমাদের ফাউন্ডেশন ক্লাস আমি এ সেকশনেই করতাম, তো ও আমার পাশে বসতো, আমার পাশে বসে বসে আমার খাতা দেখে দেখে লিখতো, খাতা দেখে লিখতো বলতে কি ওর হ্যান্ড রাইটিং অনেক স্লো ছিল, যার কারণে সে আমার পাশে বসতো বসে লিখতো। আমাদের ফেব্রুয়ারি 28 তারিখে একটা পিকনিকের প্ল্যান থাকে ভার্সিটি থেকে কুমিল্লাতে, কুমিল্লা আপনার এই যে ইয়াতে ময়নামতি ওখানে কুমিল্লা বার্ড আর হচ্ছে ময়নামতি, তো ওকে রিকোয়েস্ট করি যে চলো যাই। তো ওই যখন শুনছে ওর মা নেই, মা মারা গেছে, ছেলেটা প্রত্যেকটা অন্যরকম মায়া কাজ করে, স্বাভাবিক একটা মায়া কাজ করতেই পারে, মানে দেখে না খারাপ লাগতেছিল আহারে আম্মু নাই, তো ওকে রিকোয়েস্ট করি যে চলো ঘুরে আসি ভালো লাগবে, তো ও যেতে চায় না। দেন ওখান থেকে ঘুরে আসার পরে আস্তে আস্তে সে দেখা যাচ্ছে আমার সাথে কথা বলতেছে, হাসতেছে, ফাজলামি করতেছে, আমি ওকে ভাইয়া ডাকা শুরু করি।
ভাইয়া ডাকা শুরু করলো কেন?
ক্লাসে সব ছেলেকে ভাইয়া ডাকতাম, সবাইকে ভাই ডাকতাম, ওকেও ভাই ডাকতাম, তো ওর মেবি সেটা পছন্দ ছিল না। তো আমি জিজ্ঞেস করতাম ভাবি কেমন আছে, বলতো যে আছে ভাবি ভালো আছে, মজা করতাম ফ্রেন্ডরা। তো এইভাবে শুরু হয় মার্চের 26 তারিখ, 26শে মার্চ ফ্রেন্ডরা মিলে আপনার টিএসসি তে যাই, প্রথম আমি প্রথম টিএসসি তে যাই, এরাই কোনোদিন টিএসসি তে যাইনি। ও আসে একটা সাদা পাঞ্জাবি পরে, আমি একটা জামদানি পরি, কালো সবুজ পিঙ্ক কালারের মানে একটা মিক্স কালারের পাঞ্জাবি মানে শাড়ি পরি। তো ও সেদিন অনেকক্ষণ আমার দিকে তাকায় ছিল, ফাইজলামি করে ছবি তোলে। এখানে একটা কথা গুরু, আমি সবাইকে বলতাম যে আমার একটা রিলেশনশিপ আছে, কারণ আমি চিন্তাইতাম কি যে আমি কারোর সাথে কোনো মানে রিলেশনশিপে যাব না, যেহেতু আম্মু মানা করে দিয়েছে ছেলেরা খারাপ, আর ফ্রেন্ডদেরকে দেখতাম খালি ছেঁকা খায় আর ছেঁকা খায়। তো ওর সাথে তারপর হচ্ছে ওই দিন তো ওখানে ঘোরাঘুরি করে ছবি টবি তুলি, দেন ও চলে আসি বাসায়। তারপরের দিনের ঘটনা, তারপরের দিন রাত্রে ও 11:30 ফোন দেয় আমাকে, কি করিস? তো আমি বললাম যে ঘুমায়া পড়বো, রাত তো হয়েছে, সকালে ক্লাস আছে। দেন ও বলে তোকে একটা কথা বলবো, তো আমি বললাম যে বলো কি বলবা। দেন সে বলতেছে আমি না তোকে অনেক পছন্দ করি, আমি বললাম যে পছন্দ মানুষ করতেই পারে, কেমন পছন্দ? বলতেছে না আমি আসলে তোকে ভালোবাসি। তো আমি ভাবছি যে মনে হয় মজা করতেছে যে তোকে ভালোবাসি, এভাবে কি কেউ প্রপোজ করে তুই করে বলে? তো আমি বলছি ঠিক আছে, রাত মনে কইছে ঘুমা, সকালে কথা বলবো, ক্লাসে দেখা হইলে। সকাল হইতে না হইতেই আমি আমার বেস্ট ফ্রেন্ডের সাথে দেখা করি, দোস্ত ওই যে রিমা, দোস্ত ফাইল তো গতকালকে রাত্রে আমাকে প্রপোজ করছে, কি করব? ও বলে ধুর ও মজা করছে, এভাবে কি কেউ প্রপোজ করে? তো ফাইল তো আমাকে পছন্দ করে, রিমাকে পছন্দ করে, ওর একটা মানে। তো ও বললাম বলার পরে
কি আসলে কি ও সিরিয়াস রিমা যে ওকে পছন্দ করে
না? ও আসলে কি ভাইয়া, ও কিউট একটা মেয়ে, কিউট সুইট একটা মেয়ে, ওর ধারণা সব মানে ও তো ফাইল না এমন একটা ছিল ক্লাসে যে সব মেয়ের সাথেই দেখা যাচ্ছে ফ্লার্টিং করার চেষ্টা করতো, তার কারণে ও ভাবতেছে ওকে পছন্দ করে, ও ভাবতেছে ওকে পছন্দ করে, আমি ভাবতেছি আমাকে পছন্দ করে, এই টাইপের। তো আমি আর সিরিয়াসলি নিইনি। সেদিন ক্লাসে যাওয়ার পর 28শে মার্চ 2011 যাই, বলে চলো ক্লাস করবো না। তো বললাম কেন ক্লাস করবি না, কেন কথা আছে তোর সাথে? দেখতেছি
যে সব ইম্পর্টেন্ট ঘটনাগুলো দেশাত্মবোধক মাসগুলোতেই ঘটতেছে, মানে ভাষা দিবসের মাস ফেব্রুয়ারিতে তোমার প্রথম দেখা, স্বাধীনতার মাস মার্চে তোমার প্রথম বাইরে যাওয়া,
সেটাই দেখতেছি
না আমার মনে হচ্ছে। তারপর 28শে মার্চ দেন,
তো 28শে মার্চ সে আমাকে ক্লাস করতে না, আমার ব্যাগটেগ ওই ক্লাসে রেখেই স্যার ঢুকছে, আর বেরোতে পারবো না, তো ওখান থেকে আমাকে নিয়ে লেকে চলে যায়। আমাদের ক্যাম্পাসের সামনে হচ্ছে ধানমন্ডি লেক, লেকে যায়, লেকে গিয়ে ফুলওয়ালা থেকে এক মানে অনেকগুলা প্রায় আপনার 40-50টার মতো গোলাপ ফুল কিনে কিনে প্রপোজ করে, মানে অফিসিয়াল প্রপোজ।
অফিসিয়াল কেমন হয় প্রপোজ?
বলতেছে যে এগুলো তোমার জন্য, তুই থেকে তুমি। আমি বললাম যে কি করবো আমি ফুল দিয়ে, তাহলে না আমি দিছি, আমি দিতে পারি না? হ্যাঁ দিতে পারো, দাও পারো না?
তোমার হাসি কিন্তু আসলে অনেক সুন্দর।
থ্যাংক ইউ গুরু।
এগুলো বলতে হয় আমাকে, কারণ ওরা তো দেখতে পাচ্ছে না যারা বাইরে স্টুডিওর বাইরে আছে, শুনছে যারা, আসলেই সুন্দর বললাম নাকি? আসলেই সুন্দর, আই জাস্ট মিনিট, মানে বললাম কিনা আর বুঝছো কিনা, আসলেই সুন্দর।
তো গুরু ও ফুল দেয়, আমি ফুল নিয়ে ব্যাগে রেখে দিই কেউ না দেখে।
সন্দীপের পানি কেমন?
সন্দীপের পানি আসলে একটু নোনতা নোনতা।
আমাদের রাজশাহীর পানিতে তো প্রচুর আয়রন, যতই ডাক্তার পরিষ্কার করে তা হলুদ হয়ে থাকে। তোমার মতো এরকম ঝকঝকে না,
আর্সেনিক নেই।
আচ্ছা আচ্ছা, আমি বললাম এখানে দাঁতের জন্য, দাঁতটা সুন্দর হওয়ার কারণে হাসিটা তো সুন্দর দেখায়।
তো গুরু 10 তারিখ প্রপোজ, মানে ফুলগুলা দেয়, তারপর ফ্রেন্ডরা
অফিসিয়ালি প্রপোজ,
হ্যাঁ অফিসিয়ালি প্রপোজ করে ফ্রেন্ডরা আসে। তো ফ্রেন্ড না আসার আগে আমি ওকে দুটা কোশ্চেন করি, সেটা হচ্ছে গিয়ে দেখো তুমি আর আমি সেম এজ, বিবিএ শেষ করতে আমাদের 4-4.5 বছর লাগবে, তুমি কি আমাকে তখন বিয়ে করতে পারবা? বলছে হ্যাঁ, আমার কাছে এটা কোনো ব্যাপারই না, আমার বড় ভাই তো 2-1 বছরে বিয়ে করবে, তারপর মেয়ে যেটা করবে তাই বাকি থাকি আমি, রাস্তা তো ক্লিয়ার। দেন বললাম যে তোমার ফ্যামিলি মানবে লাভ ম্যারেজ? কারণ অনেক ফ্যামিলি মানতে চায় না, আর তোমরা যেহেতু পুরান ঢাকা, ও হচ্ছে ঢাকাইয়া, তোমরা যেহেতু পুরান ঢাকার, পুরান ঢাকার মানুষ অনেকেই মানতে চায় না। তো বললো যে না মানবে, অবশ্যই মানবে, কেন মানবে না, আমি তো আমার বাবার আদরের ছেলে, ছোট ছেলে, আমি যা বলবো সেটাই মানবে। তো এইভাবে দাদু মানে গুরু আস্তে আস্তে কি শুরু হয়, ভালো লাগাটা কাজ করে। আর তখন আমি কিন্তু ওকে ইয়েস বলিনি, ইয়েস নো কিছুই বলিনি, বা আই লাভ ইউ কথাটা, আমি তোমাকে ভালোবাসি কথাটা কিন্তু তখন আমি ওকে বলিনি। তো এভাবেই চলো, ফ্রেন্ডরা আসে ফুলগুলা নিয়ে খুব ফাইজলামি করে। তো এইভাবে গুরু চলতে চলতে 14 এপ্রিল আসে, 14 এপ্রিলের আগে 13 এপ্রিল আমি আর আমার এক ফ্রেন্ড নিউ মার্কেট গেছি শপিং করব, যেহেতু ফার্স্ট টাইম পয়লা বৈশাখে বের হচ্ছি। ও ফোন দেয় কোথায়, বললাম নিউ মার্কেট, সে চলে আসে ক্লাস বাদ দিয়ে। তো ওই দিন শপিং এর পরে আমার ফ্রেন্ড আজিমপুর থেকে বাসে উঠেছে, আমি ওখান থেকে আর কি, ও আমার সাথে ছিল। তো তো ও হঠাৎ করে এসে মানে কথা বলতে বলতে হাতটা ধরে ফেল আমার, ফার্স্ট টাইম কোন ছেলের হাত ধরা। ফ্রেন্ডগুলো
ছোটবেলা থেকে এটা বলছে, কোন পুরুষ মানুষের দিকে তাকাবি না?
হ্যাঁ তাকাবো না, হাত ধরবো, ভালোবাসি দাদা, মানে ভালো লাগাটা না কাজ করতেছিল কেমন জানি একটা অন্যরকম। হাত ধরলো প্রথম, তো আমার ফ্রেন্ড আবার পিছন থেকে থেকে দেখছে, সেটা দেখে আমাকে ফোন দিচ্ছে,
হাত ধরছে, ফোন দিচ্ছে। ভয়েছিলাম যে যেভাবে পিড়াপিড়ি করতেছে তোমাকে ছেলেদের ব্যাপারে, তোমার টেস্ট না পাওয়ার পাশে চেঞ্জ হয়ে যায়। কেমন ছিল অনুভূতি
গুরু? এখনো সেই ফিলটা কাজ করে যে ও হাতটা ধরছে,
কিরকম
হাত ধরা, মানে আমার কাছে মানে এতটুকু শান্তি লাগতো, ওর হাত ধরে ঘুরতেছে রাস্তায়, রাস্তা পার হচ্ছে, হাতটা ধরে রাস্তা পার করতে,
এদিকে নির্ভরতা।
হ্যাঁ দাদা, অনেক অনেক বেশি বিশ্বাস যে না এই মানুষটা আমাকে কখনো ক্ষতি করবে না, এই মানুষটা আমাকে ভালোবাসে, মানুষটা চায় আমি ভালো থাকি, রাস্তায় আমার যেন কোনো সমস্যা না হয়,
সুন্দর
সুন্দর করে যেন রাস্তাটা মানে সেফলি রাস্তাটা পার হইতে পারি, মানুষকে বোঝানো যে এটা আমার,
এটা আমার,
এই মানুষটা আমার,
এখানে শুধুই আমার রাজত্ব,
শুধুই আমার রাজত্ব,
যে ভালো থাকাটা আমার একমাত্র ডেস্টিনি।
খুব মানে অন্যরকম একটা,
মানে
ভালোবাসি আমার অধিকার, যিনি মানুষটাই আমার, এই মানুষটাই আমার, তার সবকিছু আমার, তার সবকিছুটা আমার অধিকার,
এবং নিজেকে তার সাথে মিশিয়ে ফেলা তার সত্তার সাথে।
হ্যাঁ, তার চোখে চোখ রেখে, সে হাতটা যখন, হাতটা যখন ধরে একটা কেয়ারিং লুক দেয়, তখন তার দিকে তাকালে গুরু অন্যরকম একটা ভালোবাসা কাজ করে,
হারিয়ে যায় দুই সত্তা,
মনে হয় যে চলে যায় সবকিছু ছেড়ে ছেড়ে মানুষটাকে নিয়ে অনেক দূরে চলে যায়,
মিলেমিশে একাকার হয়ে
যায়, সেটাই সব ঝামেলা থেকে সবকিছু থেকে অনেক দূরে চলে যায়,
পার্থিব কোনো কমপ্লেক্সিটি স্পর্শ করে না তখন,
না
শুধু প্রেম আর ভালোবাসা।
হ্যাঁ, শুধু ভালোবাসা, কিছু লাগবে না, খাওয়া দাওয়া ঘোরাঘুরি কিছু লাগবে না, শুধু মানুষটা পাশে থাকলেই চলবে। তো আমার ফ্রেন্ড আবার পিছন দিক থেকে ফোন দিয়ে মজা নিচ্ছে, কি ব্যাপার হাত ধরা হচ্ছে, হাত ধরছি তো কি, সেটা আবার দেখা লাগে না, দেখলে কি হয়, সবকিছু তো দেখতে হয় না। তারপরে দিন পহেলা বৈশাখ, 14th April সকালে আমি লাল শাড়ি পরি, একটা লাল পাঞ্জাবি পরে আসে। আমার সাথে আমার ছোট ভাই ছিল, ভার্সিটির ফ্রেন্ডরা ছিল, ওর সাথে ওর স্কুল ফ্রেন্ডরা ছিল দুইজন, তার মধ্যে একজন সহ ও আমাদের সাথে জয়েন করে। ওর প্ল্যান ছিল অন্য জায়গায় ওর ফ্রেন্ডের সাথে, সেখান থেকে ওটা বাদ দিয়ে আমার সাথে।
পয়লা বৈশাখের সকালের জন্য এরকম ভাবে এর আগে কখনো অপেক্ষা করেছো?
না, আমার প্রথম ফার্স্ট পয়লা বৈশাখ ওটা বাইরে কাটানো।
চমৎকার ভাবে এরকম শৃঙ্গার কখনো কারোর জন্য আগে করেছো?
না, কখনোই না। খুব মানে শাড়ি পরছি, শাড়ি পরে বের হয়েছি, শাড়ি পরতে পারতাম নামও পরাই দিছে, বের হয়েছি, এটা জামদানি শাড়ি পরছি, জামদানি শাড়ি আমার খুব পছন্দের গুলো, সেটা যদি আবার হয় দেশি জামদানি তো কথাই নেই। তো
আমার এই পোশাক এসে যখন সামনে দাঁড়ালো প্রথম আগ্রহটা কি ছিল?
তাকায়ছিল, অনেকক্ষণ তাকায়ছিল।
এটাই তো চেয়েছিল না যে মিস ওয়ার্ল্ড ঐশ্বরিয়া হওয়ার দরকার নাই, বাট ওর চোখে ঐশ্বরিয়া,
তার চোখে যা আছে আমি তাতেই খুশি।
তুমি যে খুব বাবলি টাইপ তোমার অ্যাটিটিউড, তোমাকে কেউ বলেনি কখনো?
না, বাট ও মানে এমনিতে বলে যে আমি কথা বেশি বলি।
না না, বাবলি টাইপ অ্যাটিটিউড কিন্তু কথা বলা বেশি না, লাইক কিছু
না বাবলি টাইপ বলে নাই, বাট বলে যে তুমি একটু বেশি বাঁচাল, কথাবার্তা একটু বেশি বলো। ওর একটা জিনিস ছিল কি, ও আমার সবসময় আমার কথাগুলো শুনতো, মনোযোগ সহকারে শুনতো, ও কথা কম বলতো, আমি বাবু 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 করেই যেতাম।
ওকে, সকাল হলো লাল শাড়ি পরলে সামনে
গেলাম,
তাকায় আছে একদম,
অনেকক্ষণ তাকায় ছিল,
এটা তো ঠিক না,
দূর থেকে তাকায় ছিল। তারপরে আমার তো ছোট ভাই ছিল সাথে,
তো তোমার তো নিঃসন্দেহে খারাপ লাগছে যে হ্যাংলার মতো একটা ছেলে এভাবে তাকায় আছে?
না গুরু, তার আগের দিন হাত ধরছে, তারপর কিভাবে খারাপ লাগে কাজ করে, মানুষটার প্রতি অলরেডি ভালো লাগাটা কাজ করতেছে, খুশি লাগতেছিল যে ও তাকায় ছিল অনেকক্ষণ, নিশ্চয় আমার কাছে ভালো লাগতেছে বা অন্যরকম লাগতেছে। তো এই তো সেদিন, সেদিন হাত ধরে আমি পুরা সেই শাহবাগের মোড় থেকে মানে নীলক্ষেত মোড় থেকে শাহবাগ হয়ে কার্জন হল হয়ে প্রায় সন্ধ্যার 7টা পর্যন্ত ওর সাথে ঘুরছি হাত ধরে, হাঁটছি
হাঁটছি এই পুরো এরিয়া যেটা বললে,
পুরো এরিয়া দাদা। ওই তখন তো গুরু তো তখন তো রিক্সা ওই এরিয়াতে যেতে দিত না।
ও আচ্ছা আচ্ছা,
পয়লা বসে তো রোড
ব্লক থাকে, শাহবাগের পর থেকে ঢুকতে দেয় না,
শাহবাগ না আপনার এলিফ্যান্ট রোড থেকেই ঢুকতে দেয় না।
গুগল অথরিটি জানলে তো তোমাকে তুলে নিয়ে যাবে রে ভাই, যদি স্ট্রিট ভিউ যে ম্যাপ তুমি পায়ে হেঁটে কভার করে ফেললে।
দাদা এত হাসি লাইফে ফার্স্ট, আমি এত হাসি আমি হাঁটতে পারতেছিলাম না, মনে হচ্ছিল মাথা ঘুরে মনে পড়ে যাবো। তারপরও না কোথেকে যেন একটা অন্যরকম এনার্জি কাজ করতে চলে যে মানুষটা হাত ধরে রাখছে, রমনায় ঢুকতে মানে রমনায় ঢুকবো গেট দিয়ে অনেক ভিড়, সে কি করছে মানে মনে করেন যে চাঁদ মানে দুই হাত দুই দিক থেকে ধরে আমাকে মাঝখানে রেখে দুই হাত দুই দিক দিয়ে ব্যারিকেড টাইপের,
কোন স্পর্শ হওয়া চলবে না,
না কোন স্পর্শ হওয়া চলবে না, ব্যারিকেড দিয়ে সামনে আমার ভাইকে দাঁড় করে দিয়েছে, একটা ফ্রেন্ড ছিল ওকে দাঁড় করে দিয়েছে, সে ব্যারিকেড দিয়ে ঢুকাইছে। তো আমি ঢুকতে চাইনি যে এত ভিড়ের মধ্যে কি করবো,
তারপর
সেটা জানি না, বাট অন্যরকম কেয়ার করতো, অন্যরকম ভাবে প্রোটেক্ট করতো সবসময়।
দেন বলো,
ঢুকলাম সারাদিন ওর সাথে হাঁটছি।
ছেলে পিলের খবর কি, সবাই কি প্রেমে বুধ হয়ে আছে?
অবশ্যই,
অফকোর্স তোমরা লাইক এবং কমেন্টস দাও, আমিও বলছি এই কারণে, কারণ দেখতে ভালো লাগে যে তোমরা আমাদের সাথে আছো। ঢাকা স্পেস এফএম স্পেস 90.4 দিয়ে সার্চ দিলে 1,00,000 কত রে ইমা,
3,32,000।
ওকে,
তো গুরু ওই দিন মাসে এসে খুব পাকা খাই আমার কাছে, যে ফার্স্ট টাইম
গায়ে লাগছে একটু,
না গায়ে লাগেনি, খাইছি একটু পাকা, কি স্যার ছোট ভাই তো নিয়ে গেছিলাম সাথে, বুঝলাম এটা মনে করেন যে বডিগার্ড, ও মনে করেন সেবার, বুঝে ওরে নিয়ে ঘুরছি লাইফ ফার্স্ট টাইম, একটু পয়লা বেশি ঘুরছি, ঘুরতেই পারি এখন, ভার্সিটিতে ঘুরতে হয়েছি না, বড় হয়েছি না। তো সেদিন আমার ছোট ভাই একটা কথা শোনে, যে
ওর সময় তো ছোট ভাই সাথে ছিল না,
সাথে সাথে ছিল, সামনে ছিল, ও তো হাত ধরে হাঁটছে, ও আমার হাত ধরে হাঁটছে, সাথে আমার বন্ধু বান্ধবরা ছিল, ছোট ভাইকে ওভাবে খেয়াল করতে পারে নাই, ছোট ভাইকে ওর ফ্রেন্ডের সাথে
পর্যন্ত বাইরে ছিল,
ছয়টা পর্যন্ত, ছয়টা সাড়ে ছয়টা পর্যন্ত, সকাল নয়টায় বেরিয়েছি,
পুরো সময় তো আর সাথে একদম ছিল না,
একদম সাথে ছিল
ছয়টা পর্যন্ত,
ওই যে ওর ফ্রেন্ড কে বলছে তুই ওর ছোট ভাইটাকে সামলা, আমার ভাইকে নিয়ে নিয়ে ঘুরছে,
তোমরা তখন ভিতরে গেলে,
সে হ্যাঁ সে আমরা একসাথেই গেছি ভিতরে, কিন্তু দেখা যাচ্ছে একটু আলাদা হয়ে হয়েছিলাম আমরা দুজন, সবাই ওদিকে ঘুরতেছে, আমরা একটু সাইড হয়ে হয়ে ঘুরতেছি বা কথা বলতেছি দুইজন, মিষ্টি মিষ্টি কথা,
একটু বসলে না
তখন পর্যন্ত, কিন্তু গুরু ওকে আমি বলি নাই যে আমিও তোমাকে ভালোবাসি,
সেটা আমার মাথায় আছে, বসলেও না কোথাও কোনো গাছে,
হ্যাঁ একটু গাছের নিচে বসছি কথা বলছি, মানে
শুধুই
কথা বলা, হাত ধরে হাঁটা, এতটুকুই, মানে সেটাই আমার কাছে গুরু অনেক কিছু ছিল, মানে একটা ছেলে মানুষ বা যেখানে বলছে ছেলে মানুষ থেকে দূরে, ছেলে মানুষ ভালো না, সেখানে একটা ছেলে মানুষের হাত ধরে সারাদিন ঘোরাফেরা, তো সেদিন বাসে আসার পর তো খুব ঝাড়ি টাড়ি খাই।
তারপর ফানি কোশ্চেন মাথায় আসছে, মনে মন খারাপ করবে না তো?
না গো,
এই অনেকের হাত ঘামে, এটা কি জানিস মা?
হ্যাঁ,
তাদের ক্ষেত্রেও কি এটা প্রযোজ্য? মানে লাইক মি আম সরি, এরকম ছেলেদের ছেলেদেরই প্রবলেমটা বেশি থাকে। এই ক্ষেত্রেও কি ফিল্টার কাজ করবে? আমি জানার জন্য বলতেছি, জানি কম তো তাই বলতেছি।
সেদিন আসার পরে আমার ভাই বলে যে আপু তুমি কি ছেলেটাকে পছন্দ করো? ছোট ভাই আমার, ও তখন খুবই ছোট, ফোর ফাইভে পড়ে। তো আমি বললাম যে হ্যাঁ একটু একটু পছন্দ করি, কেন আম্মুকে বলবি? না আম্মুকে বললে তো আম্মু তোমার দিবে মাই। না না খবরদার, আম্মুরে বলিস না আইসক্রিম খাওয়াবো, ঠিক আছে? পরে বলতেছে আপু ভাইয়া তো ভাইয়ার ফ্রেন্ড, কোন একটা মেয়ের কথা বলতেছিল, ভাইয়ার নাকি একটা গার্লফ্রেন্ড ছিল। আমি বললাম যে গার্লফ্রেন্ড ছিল মানে এটা আবার কেমন কথা?
দিলাম শোনায় দিছে,
হ্যাঁ দিলাম ওকে ফোন, কি ব্যাপার? সেদিন আবার ওর সাথে ওর ভাইগনা ছিল, ওর দুইটা ভাইগনা আমাদের সাথে ছিল, ফ্যামিলি রিলেটিভ, ওর ভাইগনা না মামি বলে ডাকতেছে। হ্যাঁ মামি বলে ডাকতেছে। তো ওকে সেদিন আমি ফোন বললাম যে কি ব্যাপার, তোমার নাকি অন্য মেয়ের সাথে রিলেশন আছে, কে বলছে কথা? তোমার ফ্রেন্ড বলতেছিল, বলা বলি করতেছিল তোমার ভাইগনার ফ্রেন্ড। বললাম না মিথ্যা কথা, তেন বিশ্বাস করো, অমুকের কসম তমুকের কসম, আমার এরকম কেউ নাই, সব ফাঁপড় মারছে, এই করছে সেই করছে। পর আমি অনেকক্ষণ মানে খুব জেলাস কাজ করতেছিল, এত সাহস আরেকটা মেয়ের সাথে থাকবে? পরে আমি বললাম যে শোনো, বলতেছে যে বলো কি বলবো। পরে বললাম দেখো আমি কিন্তু অন্য কোনো মেয়ে সহ্য করবো না। তারা বলে আরে বাবা তুমি তো আমার ভালোই বাসো, আজ পর্যন্ত বলছো যে তুমি আমাকে ভালোবাসো, তো তুমি আবার অন্য মেয়ে সহ্য করবো না কেন? পরে বললাম যে না আমিও তোমাকে আসলে খুবই খুব ভালোবাসি, ঠিক আছে, আই লাভ ইউ টু। অনেকক্ষণ চুপ করেছিল, প্রায় 2 থেকে 3 মিনিট ফোনেই চুপ করে থাকার পর, অনেকক্ষণ চুপ করে থাকার পর বলে আরেকবার বলবা? আমি বলছি একবার বলছি, কষ্ট হয়েছে আর বলতে পারবো না, বাকিটা পরে। তো এইভাবে গুরু আস্তে আস্তে শুরু হয় আমাদের রিলেশনশিপ। প্রথমে সবার থেকে একটু হাইড রাখতাম, তারপরে 2011 মানে ছোটখাটো জিনিস নিয়ে দেখা যাচ্ছে কি গুরু, ও আমাকে মানুষের সাথে মিশতে দিবে না, তোমার কোনো ছেলে ফ্রেন্ড থাকতে পারবে না। আমার স্কুলের কিছু কয়েকটা ফ্রেন্ড ছিল, মানে কোচিং এর কয়েকটা ফ্রেন্ড ছিল, মাঝে মাঝে হাই হ্যালো হতো কথাবার্তা, ওদের সেটা তার পছন্দ ছিল না, তো তার জন্য আমি দেখা যাচ্ছে ওদের সাথে যোগাযোগ আস্তে আস্তে অফ করে দিই। তো এভাবে 2011 লাস্টে জানুয়ারিতে আমরা ভার্সিটি থেকে একটা পিকনিক হয় যমুনা রিসোর্ট, সেটা হচ্ছে ডিসেম্বরের 28 তারিখ। সেদিন গুরু সকালবেলা আসি, একসাথে রওনা দিই। তো বাসে কি আমি ওর কাঁধের উপরে ঘুমাই গেছি, কারণ ধানমন্ডি থেকে আপনার সেই যমুনা রিসোর্টের জার্নিটা কিন্তু অনেকক্ষণ, সেই সকাল 7টায় রওনা দিয়েছি, 12টা 1টায় ওখানে গিয়ে নামছি। তো ঘুমায় সে এমন ভাবে হাতটা রাখে, হাতটা নাড়েও না, আমি আমার ঘুমে ডিস্টার্ব হবে তাই সে হাতটাও নাড়ে না। এরকম করে ওখানে যাই, যাওয়ার পরে ওখানে অনেক ছবি টবি তুলিয়ে মজা করি, ওর মানে কয়েকটা ছবি থাকে এরকম যে আমার কোলে মানে কোলে শুয়ে আছে এরকম ছবি তুলতেছে, আমি ওর গলা টিপে ধরছি এরকম ছবি, খুব ফানি ফানি পিক্স তুলি। ছবি তোলা দেখা যাচ্ছে আমাদের দুজনেরই খুব শখ, বিশেষ করে আমার ছবি তুলতে খুব বেশি পছন্দ করি। আমার পিসিতে গুরু আমাদের প্রায় 44 GB ছবি,
কত জিবি?
44 আমাদের দুজনের জাস্ট কাপল ছবি। তো ওই দিন ওখান থেকে যমুনা রিসোর্ট থেকে আসার টাইমে এসে বলে যে চলো বিয়ে করি, 2011 ডিসেম্বরের 28 তারিখ, চলো বিয়ে করি।
রিসোর্ট থেকে ফিরে,
হ্যাঁ না রিসোর্ট থেকে ফেরার পথে রাস্তায় বাসে বলতেছে চলো বিয়ে করি। তো বললাম বিয়ে করবো মানে? এইভাবেই বললে হয় নাকি বিয়ে করবা, তোমার ভাইরা বিয়ে করবে? আরে ধুর ওই বিয়ে না তো। তো বললাম যে কোন বিয়ে? বলতেছে এই যে এখানে আকাশ বাতা সাথে কি রেখে বিয়ে করবো।
বললাম আকাশ বিয়েটা কি হচ্ছে না একটু পরে না হয় জানি। আপনি শুনছেন আজকে যে ভালোবাসার বন্ধুটির কথা শুনছেন তার নামটি হচ্ছে ঈশিতা জি, ঈশিতা এবং তোফায়েলের ভালোবাসার গল্প শুনছি, তো বন্ধু সঙ্গেই থাকুন পিসির ছোট্ট একটি বিয়েতে থেকে।
ঢাকা FM 90.4 আর এখন যাচ্ছি টুইং ব্রেকে।
ইচ্ছে হলেই রিয়েল অরেঞ্জের টিং টিং স্বাদে টুইং টুইং।
স্বাদে টুইং
টুইং এটা দাও টুইং।
ফিরে এলাম আবারও টুইং ব্রেক থেকে। ভালোবাসার বাংলাদেশ,
শুনছেন ভালোবাসার বাংলাদেশ, ইমা রয়েছে আপনারই সঙ্গে। আর বন্ধু অবশ্যই ফেসবুকে আছেন তো, যে আমি জানি আপনারা আছেন, তারপর একটু ইশারা তো দিতেই হবে। জীবন্তু ফেসবুক অ্যাকাউন্টে সার্চ বারে গিয়ে টাইপ করুন ঢাকা স্পেস এফএম স্পেস 90.4, লিখলে পেয়ে যাচ্ছেন অনেকগুলো পেজ। আশা করছি আপনি অলরেডি সিলেক্ট করে ফেলেছেন যে পেজে লাইকিং এর পরিমাণটি 3,30,000+ এই পেজটি আমাদের রিয়েল ফ্যান পেজ। তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। ঈশিতার কথা শুনছিলাম যে বিয়ে হবে কি হবে না, একটু আটকে রেখেছিলাম, তো এই মুহূর্তে আটকাচ্ছি না, চলে যাচ্ছি আবারও গুরু এবং ঈশিতার কাছে।
আমি এমার সাথেই সহমত যে অফকোর্স আপনাদের লাইক এবং কমেন্টস এগুলো ম্যাটার করে, কারণ আমরা আমাদের এই পুরো আয়োজন আপনাদের কাছে কতটুকু পছন্দনীয় হচ্ছে সেই ব্যাপারটা রিফ্লেক্ট করে আপনাদের লাইক এবং কমেন্টস। আপনারা চাইলেই ঢাকা স্পেস এফ এম স্পেস 90.4 দিয়ে সার্চ দিলেই আমাদের ফেসবুক আইডিটা পাচ্ছেন, যার লাইকিংস এর পরিমাণ 3,31,000+। সেখানে লাইক দিন এবং আমাদের পোস্টে কমেন্টস করে আমাদের সাথে কানেক্টেড থাকুন। শুনছিলাম ঈশিতার কথা, শুনি তার বাকি জীবনের কথাগুলো।
বিয়ে করি, বিয়ে বলতে কি আকাশ বাবা সাক্ষী, নিজেরাই কাজী নিজেরাই জামাই বউ, তো এইভাবে তো ওই ডেটটা আমরা মাঝে মাঝে সেলিব্রেট করি যেটা আমাদের ম্যারেজ ডে। তো এইভাবে গরু 2011 যায়, 2012 তো খুব ভালোভাবে চলতেছে আমাদের মধ্যে।
ওই সময় কি তোমরা আসলে সিরিয়াস হয়ে যাও?
হ্যাঁ গুরু, একটা সময় মানে বুঝতে পারি দুজন দুজনকে ছাড়া আসলে থাকা সম্ভব না,
সেটা জিজ্ঞেস করিনি। আকাশ বাতাসকে যে সাক্ষী রেখে বিয়ে করা যায়, ওই সিরিয়াস ফিলটাও কি মনের মধ্যে তৈরি করে?
ও মাঝে মাঝে বউ বলে ডাকতো খুব, মানে তখন
বউ বলে ডাকলেই তো মাথা ঝিমঝিম করবে, এটাই স্বাভাবিক, ওইটা বলিনি, ওইটাও কোয়াইট নর্মাল।
নিজেদের দুজনকে তখন মানে করেন হাজবেন্ড ওয়াইফ চিন্তা করতে থাকে,
যখন বলতেছো যে আকাশ বাতাস সাক্ষী রেখে আজকে তোমাকে আমি বউ বললাম, ফিলটাও কি তৈরি হয়ে যায়?
হ্যাঁ গুরু, ফিলটা অবশ্যই আসবে, কারণ আমি একটা মানুষকে ভালোবাসি, সে আমাকে তাকে আমি পেয়ে যাচ্ছি সারা জীবনের জন্য, সে মানে আমি তার ওয়াইফ হইতে পারতেছি, তার সহধর্মিনী, তার জীবন সঙ্গিনী হওয়ার একটা সুযোগ নিজের মুখ থেকে আমাকে বলতেছে। ভাই কথাগুলো এমন ভাবে বলে যে চলো বিয়ে করি, ওর চোখের মধ্যে আমি জিনিসটা সত্যটা দেখছি যে হ্যাঁ আমি তোমাকে বিয়ে করতে চাই, ও নিজে থেকে বলে। তো বললাম যে কিভাবে ফ্যামিলি, তো বলতেছে যে নিজেরা নিজেরাই করব এই আর কি। তো গুরু দেন তারপরে শুরু হয়, ও গুরু এর মধ্যে একটা কথা যেটা সেটা হচ্ছে 2011 অক্টোবরে আমার আম্মু হঠাৎ অসুস্থ হয়ে পড়ে, আমার আম্মুর ক্যান্সার ধরা পড়ে, আমি খুব অসুস্থ হয়ে পড়ে ক্যান্সার ধরা পড়ে। ওই টাইমটাতে সে আমাকে যথেষ্ট মেন্টালি মানে আমি খুবই মেন্টালি এতটা সিক হয়ে পড়ি, ডাক্তার আম্মুকে 2 মাসের সময় দেয়। আমি খুব বেশি গুরু ভাবছি হয়তো মাকে হারাই ফেলবো, তো ওই টাইমটাতেও আমাকে এমন ভাবে সাপোর্ট দিছে যে আমার মনে হয়েছে যে না আমি লাইফে যেই মানুষটাকে চাইছি যে সবসময় আমার ছায়া হয়ে আমার পাশে থাকবে, আমার খারাপ সময় ভালো সময় সবসময় আমার মাথায় হাত বুলিয়ে বলবে চিন্তা করো না আমি আছি তোমার পাশে, সেই মানুষটাকে আমি হয়তো পেয়ে গেছি। তো গুরু আল্লাহর রহমত আমার আম্মু 4.5 বছর বাঁচছেন। তো 2012 আমার সাথে একটা খুব মানে বড় ধরনের ঝগড়া হয়, ঝগড়াটা হয়েছে কি ও অযথা সন্দেহ করত। একটা আমার একটা ফ্রেন্ড ছিল, ও মারুফ নাম, তো ও ভাবতো কি ওই ছেলের সাথে আমার হয়তো কোনো একটা রিলেশন বা কিছু কিছু ছিল হয়তো আগে। তো আমি অনেকবার ওকে কনফার্ম মানে কথা বলাই দিই এটা করি সেটা করি, ওকে কোনোভাবেই কনভিন্স করতে পারি না। ও ছিল আমাকে ফোন দেয়, আমি তখন ওর সাথে ও বসে ফোন ধরে তুমি ওর সাথে খারাপ ব্যবহার করো, আমি ফোন ধরে ঠিকই ওর কথা মতো খারাপ ব্যবহার করি, তারপরও সে কনভিন্স হয় না, সেদিন বাসায় গিয়ে সে আমাদের যোগাযোগ বন্ধ করে দেয়।
এই ফাঁকে একটা কাউন্টার তথ্য দিয়ে রাখি, সেটি হচ্ছে যে আম্বর আইটি ইনফরমেশন বারবার আমরা এমার মুখ থেকে শুনছি। আমিও বলে রাখি যে এটি সত্যি আমাদের জন্য ইটস এ প্রিভিলেজ অ্যাকচুয়ালি, যে খুলনা এবং ঢাকার মতিঝিল এলাকায় যারা পুরো মাসব্যাপী ইন্টারনেটের সংযোগ নিচ্ছেন আম্বর আইটির মাধ্যমে, তাদের মধ্য থেকে 3 জন ভাগ্যবান ব্যক্তি, ইনফ্যাক্ট আমার ভাগ্য ওই 3 জন ব্যক্তির সাথে আমি সরাসরি ভালোবাসা বাংলাদেশ উপস্থিত থেকে তাদের হাতে পুরস্কার তুলে দিতে পারব। সো ইটস অ্যান অপরচুনিটি টু ইন্টারঅ্যাক্ট উইথ মি অ্যান্ড ইন্টারঅ্যাক্ট ইটস মাই অপরচুনিটি অ্যাজ ওয়েল যে তাদের সাথে আমি ট্রাই করার সুযোগ পাচ্ছি, স্পেশালি খুলনা এবং ঢাকার মতিঝিল এলাকায় যারা পুরো মাস ব্যাপী নতুন সংযোগ কিনছেন আমার আইচির, তাদের মধ্য থেকে সেরা তিনজন ভাগ্যবান ব্যক্তির সাথেই আমি নিজে উপস্থিত থেকে এই প্রোগ্রাম থেকে আমরা পুরস্কার হ্যান্ড ওভার করবো। এবং আপনার জন্য যেটা করতে হবে 09611333777 এই নম্বরে ফোন করতে হবে। চলে যাচ্ছি সীতার কাছে।
তো গুরু, ওর মধ্যে যেটা ছিল যে আমাদের মধ্যে প্রবলেম একটা ছিল, ওর অযথা সন্দেহ,
মারুফকে নিয়ে সন্দেহের মাত্রাটা একটু বেশি ছিল,
মারুফকে নিয়ে সন্দেহ। আমি অবশ্য ফোন ধরে খারাপ ব্যবহার করো, আমি ফোন ধরে কিন্তু খারাপ ব্যবহার করছি, এই তুই আমার ফোন দিবে না এটা সেটা যত দুই দুকারি বলা যায়, আর দু একটা গালিও দিছি। তো ওই ছেলে দেখা যাচ্ছে কি আমি সিম চেঞ্জ করছি কিভাবে নাম্বার পেয়েছে ওগুলো জানি না, যেহেতু ফ্রেন্ডের থ্রুতে লিঙ্ক আছে কোনো না কোনো ভাবে হয়তো ম্যানেজ করছে, এটা আমি কখনো মানে বোঝাতে পারতাম না। এটা হচ্ছে 2012। তো গুরু আরেকটা কথা এখানে, 2012 ওর বার্থডে ছিল জুন মাসের 3 তারিখে। তো আমি ওর বার্থডে তো ওর জন্য ওই দিন গিফট কিনতে পারিনি, তার আমার খুব অসুস্থ ছিলাম, দুই দিন পরে আমি জ্বর নিয়েই ওর জন্য গিফট কিনতে যাই। তো গিফট কিনে আমি সন্ধ্যা থেকে ওর জন্য ওয়ালেট কিনি, ফার্স্ট টাইম কারোর জন্য কোনো ছেলের জন্য গিফট কিনি, ওটা ওর জন্যই কিনি। কিনে আমি যখন গুরু ভার্সিটিতে যাই, ওকে ডাকি, মানে ওর জন্য ওয়েট করি, ও বের হয়। বের হওয়ার পরে তার মধ্যে কিন্তু আমাকে অনেকবার ফোন দিয়েছে যে কোথায় আছো কি করতেছ, আমি বলছি কোথায় আছি কি করতেছি, বাট ওর জন্য গিফট কিনতে যাচ্ছে এটা তো আমি গুরুকে বলবো না, তাই না, যেহেতু ওকে সারপ্রাইজ দিচ্ছি। তো ক্লাস থেকে বের হওয়ার পরে আমাকে বলতেছে যে তুমি কোন ছেলের সাথে ছিলাম, কার সাথে ঘুরে বেড়াইছো। তো আমি বললাম যে এটা কেমন কথা বললাম, কার সাথে ঘুরে বেড়াইছি। পরে বললাম যে দেখো তোমার জন্য গিফট কিনেছি এটা সেটা বলে আমি ওই ওয়ালেটটা ওর উপরে ছুড়ে দিয়ে চলে বের হয়ে আসি। তো পিছে পিছে আসে, এসে বলে যে সরি আমার ভুল হয়েছে, আসলে আমি বুঝি নাই, আমি তোমাকে ভালোবাসি, আমার মধ্যে ভয়টা কাজ করে, খুব কাজ করে যে তোমাকে হারায় ফেলবো। আমি বললাম যে হারানোর ভয় একটা, আর অযথা সন্দেহ করা, তুমি তো বলতে গেলে একরকম আমার ক্যারেক্টার নিয়েই কথা বললাম, তুমি তো জানোই আমি কার সাথে ছিলাম কোথায় ছিলাম, তোমাকে আমি ইনফর্ম করছি, এমন হতো যে না ইনফর্ম করি নাই, ফোন ধরি নাই, তাহলে একটা কথা থাকে, এটা তো আমি করি নাই। তো বলে যে না আমার ভুল হয়েছে, আমি মাফ করে দাও। তো তারপর ওই যে ফোন দেয় ওই ছেলে, ফোন দেওয়ার পরে তার অযথা সন্দেহ শুরু হয়। এভাবে গুরু 2 মাস আমার ভার্সিটির প্রত্যেকটা ফ্রেন্ড ওকে রিকোয়েস্ট করে, আমি রিকোয়েস্ট করি, কান্না করি, ওর হাত ধরি, গুরু পায়ে ধরি। যে
ছেলের সাথে যে ফোনে কথা হয় তোমার, সেই খবরটা সে জানে কিভাবে?
আমার কথা হয় না গুরু।
তাহলে
ওর সাথে আমি শপিং এ গেছি রোজার মধ্যে, ওই ছেলে তখন আমাকে ফোন দিছে, আমার নাম্বারটা হয়তো কারো থেকে ম্যানেজ
ওই অবস্থায় সে জানতে পেরেছে ছেলে ফোন দিল এটাই।
হ্যাঁ, ওর সামনেই ফোন দিছে। তো ও বলছে যে এই ছেলে তোকে ফোন দিছে কেন, ফোনটা রিসিভ করে ওরে গালি দাও। তো আমি ওর সামনেই ফোনটা লাউডে দিয়েই গালি দিছি, গালি দিয়ে ও তখন আমার সিমটা নিয়ে চলে যায়। আমি তো গুরু, আর আমার কথা হচ্ছে যে আমি যদি ট্রুটাইমিং করতাম, আমি কি এক ফোন রেখে করতাম, একটা বাসায় রাখতাম, একটা বাইরে রাখতাম, তারপরে গুরু সারাক্ষণ ওর সাথে থাকি, সেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, তাহলে আমি আরেকটা মানুষকে সময় কোন দিকে দিব? আর কেন ভালোবাসার মধ্যে অযথা সন্দেহ কেন আসবে? তো অলরেডি ভাই গুরু তখন ওকে আমি প্রচন্ড রকম ভালোবাসি, যে ওকে ছাড়া আমি চিন্তা করতে পারি না, আমি ওকে ছাড়া থাকবো। খুব খারাপ ব্যবহার করে, খুব গালিগালাজ করতো আমাকে, আমার বন্ধু বান্ধবরা ওর হাতে পায়ে পর্যন্ত ধরে যে দেখ মেয়েটা তোর জন্য মরে যাচ্ছে কাঁদতে কাঁদতে, তুই আসলে খারাপ ব্যবহার করিস না। তো প্রায় 2 মাস 9 দিনের মাথায় সে বলে ঠিক আছে যা হয়েছে সে বাদ দাও, সব ঠিক করে ফেলি। তো সব ঠিকঠাক হয় গুরু। তো এইভাবে চলতে থাকে, আমরা একসাথে ঘোরাফেরা করতাম সারাক্ষণ, দেন ওই ছেলে নিয়ে আর কোনো প্রবলেম হয় না। এর মধ্যে ও অনেক মেয়ের সাথে কথা বলতো, সেগুলো আস্তে আস্তে বন্ধ করে দেয় যখন সাথে আমার সব ঠিকঠাক হয়ে যায়। এর মধ্যে একটা মেয়ে ছিল সাথী নামে, এক্স গার্লফ্রেন্ড, অনেকে পছন্দ করতো মেয়েটাকে খুব, ওই মেয়েটা আমাকে প্রচন্ড রকম ডিস্টার্ব করতো। এমনও হয়েছে গুরু মেয়েটা আমার নাম্বার নেটে দিয়ে দিছে, খারাপ খারাপ পেজগুলাতে আমার নাম সহ, এগুলো নিয়ে ফ্রেন্ডরা প্রবলেম সলভ করে। আমি কিন্তু গুরু দেখেন কখনো ওকে ব্যাপার নেই কখনো সন্দেহ করিনি, সন্দেহ যা করা শুধু ওই করে বেড়াইতো, শুধু শুধু মানে ওয়াশরুমে যাবো হয়তো গোসল করতেছি, ফোনটা রিসিভ নাও করতে পারে, কেন গোসল করতে গেলে ফোন রিসিভ করবো না কেন, এটা কোনো কোশ্চেন হয় তো গুরু বলেন? এরকম টর্চার করতো, মেন্টালি খুব টর্চার করতো, একটু এদিক সেদিক হলে গালিগালাজ করতো, খুব গালিগালাজ করতো। ওর মুখের ভাষাগুলো এত খারাপ ছিল, দেন 2014 এসে আমি ওকে বলি যে দেখো আসলে এইভাবে তার সম্ভব না, তুমি যে পরিমাণ খারাপ ব্যবহার করো আমার সাথে, গালিগালাজ করো, এভাবে আমি তোমার সাথে থাকতে পারবো না, তুমি আমাকে সম্মানই করো, একটা মেয়ের সব থেকে বড় জিনিস হচ্ছে সম্মান, তো তুমি যদি আমাকে সম্মানই না করো আমি তোমার সাথে কিভাবে থাকবো? তোমাকে তো বলো যে দেখো আমি আসলে আমার মাথা গরম, একটুতেই আমার মাথা খারাপ হয়ে যায়, আমি সহ্য করতে পারি না তোমাকে কারোর সাথে। তো আমি বললাম আমি তো কারোর সাথে চলে যাইনি, বা কারো কেউ তুমি ছাড়া আমার লাইফে কেউ নাই। এটা কেমন কথা যে তুমি সহ্য করতে পারো না? কেউ থাকলে না একটা কথা যে সহ্য করতে পারি না। দেন গুরু, এই তো আমাকে 6 মাস সময় দিই। বলে ঠিক আছে আমাকে কিছুদিন সময় দাও, আমি নিজেকে শুধরাবো। 6 মাস সময় দিই, 6 মাস সময় দিই গুরু, আল্লাহর রহমতে ও চেঞ্জ হয়ে যায়। 6 মাসের আগেই চেঞ্জ হয়ে যায়, গালিগালাজ, গায়ে হাত, একবার গুরু গায়ে হাত তুলছে। গায়ে হাত তুলছে বলতে কি, মানে আমাদের ভার্সিটিতে একটা প্রোগ্রাম হয়, সেখানে একটা ফটোগ্রাফার থাকে, ফটোগ্রাফার আমি আরো পাশাপাশিই বসেন, ফটোগ্রাফার বারবার আমার পিক্স ছবি তুলতেছিল। তো আমি তো গুরু ফটোগ্রাফারকে বলি নাই যে আপনি আমার ছবি তোলেন, সে তুলতেছিল। আর তাকে তো আমি মানে তাকে আমি চিনি না জানি না, সে ছবি তুলতে সেটা তো আমার ফল্ট না, সে প্রোগ্রামে আসছে, তাকে প্রোগ্রাম কভার করতে হবে, সে পিক্স তুলতেই পারে। এই জন্য সে আমাকে ধাক্কা দেয়। আমার ভার্সিটির যেটা ফটোকপির দোকান ছিল ওই দোকানে ধাক্কা মারে অনেকগুলো মানুষের সামনে, আমার ভার্সিটির ফ্রেন্ড গুলার সামনে, অনেক ইনসাল্ট করে গুরু। মানে সেদিন আমার খুব খারাপ লাগছে, কিন্তু মানে আমি না পারতেছি তখন গুরু ওখানে ওকে কিছু বলতে, কারণ কিছু বললে ও আমাকে ছেড়ে চলে যাবে। তারপর গুরু এখন আমি যদি কাউকে মানে এই যে কথা আছে না জুতো মেরে গরু দান, ওরকম আর কি। সেদিন আমি খুব কান্নাকাটি করি, অনেক কান্নাকাটি করি, পরে ও মাপ টাপ চায় যে দেখো আমি আসলে মজা করে ধাক্কা দিছিলাম, বুঝতে পারিনি যে তুমি পড়ে গিয়ে ব্যথা পাবা। তো মামা ওই দোকানদার মামা যে সে ওনাকে ওকে খুব ঝাড়ছে যে তুই এগুলা কেমন ব্যবহার এটা সেটা। তো করে এইভাবে 6 মাস সময় দিই, 6 মাসের মধ্যে সে নিজেকে শুধরায়। 2013-14 এসে আমি বাসা থেকে বিয়ের জন্য খুব চাপাচাপি করে, তো বাসায় তো এখন আম্মু আব্বু সবাই অলরেডি আব্বুর কথা জানে, আব্বু তেমন একটা জানে না বাট আম্মু জানে। 2015 গুরু ভ্যালেন্টাইন ডে ওর সাথে বের হই সন্ধ্যায় ঘোরাঘুরি করি। তা আম্মু তখন কিন্তু প্রায় লাস্ট টাইম আমার আম্মুর, তো বাসায় আসি প্রায় আপনার 8টার দিকে। 8টার দিকে বাসায় আসার পর আম্মু দরজাটা খোলে, খুলে দরজার মধ্যে ঠাস করে একটা চড় দিয়ে দেয় আমাকেই দেয়। আমার হাতে তখন এক গাদা ফুল, বুঝতে পারছো ওর কাছে গেছি, কারণ আমার আম্মু ওকে পছন্দ করতো না। আম্মু দেখতো যে প্রায় ও খারাপ ব্যবহার করতেছে, আমি কান্নাকাটি করতেছি, খাওয়া দাওয়া করতেছি না, ঘুমের ওষুধ খাচ্ছি, মানে মেন্টাল একটা প্রেশারে থাকতাম। তো এর মধ্যে কোনো ভালো সময়ও অনেক ছিল, কিন্তু ভালো সময়ের থেকে খারাপ সময়গুলো মানে এমন ভাবে ছিল যে ভালো সময়গুলো মনে করতে পারতাম না, খারাপ সময়গুলোই শুধু চোখের সামনে ভাসতো। তো 2015 সালটা আমার জন্য গুরু খুব খারাপ যায়, কারণ আমার আম্মু খুব বেশি অসুস্থ হয়ে পড়ে, এর মধ্যে এক্সাম চলতে থাকে, আমি তো ক্লাস করতে পারতাম না রেগুলার। ওর সাথে রিলেশনটা গুরু অনেক দূর আগায় আমার, অ্যাকচুয়ালি 6টা বছর একটা মানুষের সাথে থাকা, ওর বাসে আসা যাওয়া করা,
বাসে আসা যাওয়া করা বলতে
ওর বাবার সামনে আমি যেতাম, প্রায় যেতাম ওর বাসায়, আর বাসায় গিয়ে সবার সাথে মানে ওর আত্মীয় স্বজন সবাইকে আমি চিনতাম।
ওদের কি সে অর্থে কোনো কমপ্লেন ছিল না?
না, সে অর্থে তাদের কোনো কমপ্লেন ছিল না, কারণ আমার একটা কথা ছিল কি গুরু, দ্যাট মিনস তারা আমাকে একসেপ্ট করে নিচ্ছে, যেহেতু তার বাবা আমাকে দেখতেছে, তার ভাই আমাকে দেখতেছে, ফেসবুকে আমাদের অ্যাভেলেবেল ছবি, ঠিক আছে। তো এর মধ্যে ও আমাকে কি করে, ওর রিলেটিভদের একটা লিস্ট দেয় যে লিঙ্ক গুলো দেয় সব, তুমি ওদের সবাইকে ব্লক করবা। আমি বললাম যে কেন ব্লক করব? তো বলে ব্লক করবার কারণ হচ্ছে কি, আমরা যেভাবে ছবি দেই আমাদের রিলেটিভ একটু মানে ব্যাকগ্রেডেড মাইন্ডের, একটু ওল্ড মাইন্ডের, ওনারা এগুলো পজিটিভলি নিবে না আর তোমাকে পছন্দ করবে না, আমি চাই না তোমার একটু নেগেটিভ চিন্তা করুক। তো বললাম তাহলে ছবি দেওয়ার দরকার কি? বলে না, ছবি দাও, তোমার আড়িতে ছবি থাকুক সমস্যা নাই, কিন্তু আমার আড়িতে ছবি থাকবে না, আর তুমি আমার রিলেটিভদের ব্লক করো। আমি গুরু ওর কথা মতো ব্লক করি, বলে যে ব্লক না করলে আমি তোমাকে ব্লক করে দিব। আমি ওর ভাই সবাইকে না, আমি তো গুরু এটা চিন্তা করছি যে ওর ভাইয়ের সামনে তো আমি যাচ্ছি, ওর বাবার সামনে আমি যাচ্ছি, তারা আমার ব্যাপারে জানছে তো সব, তাহলে এখানে আমি ফেসবুকে ব্লক করে দিলাম, আমার আহামরি তো কোনো ক্ষতি হচ্ছে না। 2014 লাস্ট থেকে গুরু ও অনলাইন বিজনেস শুরু করে, ওর ইলেকট্রনিক্স এর দোকান আছে, ওটা থেকে সে অনলাইন বিজনেস শুরু করে। তার সাথে সাথে গুরু সব জায়গায় আমি সবসময় যেতাম, সব সময় দেখা যাচ্ছে কি গুরু ও গুলশান যাবে, আমি কালকে গুলশান যাচ্ছি, তুমি রেডি থেকে মানে নিয়ে যাবো, নিয়ে যাচ্ছে সবার সামনে ফেস করতেছে গুরু, মানে এমন ভাবে ফেস করতেছে যেন আমি তার লাইফের সব, আমি ছাড়া তার লাইফে সেকেন্ড কেউ নাই, আমি তার সব, তার পুরো দুনিয়া, তার ভালোবাসা বলেন যা বলেন সব। তো পুরো এইভাবে চলতে থাকে একটা টাইমে
পরিমাণটি হচ্ছে 3,32,000 প্লাস। সঙ্গে থাকুন ফিট।
শুনছেন ঢাকা এফএম 90.4, আর এখন যাচ্ছি টুইন ব্রেকে।
ইচ্ছে হলেই রিয়েল অরেঞ্জের টিরিং বিরিং স্বাদে টুইং টুইং।
দেশের উন্নতির চাকা ঘোরাচ্ছে শ্রমিকেরা, আর তাদেরকে আরো বেশি সুরক্ষিত রাখতে তাদের সুবিধা অসুবিধা এবং চা পাওয়া নিয়ে ঢাকা এফএম এর নতুন আয়োজন আয়োলো প্রেজেন্স সুদিন সন্নিকটে শুনতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার ঠিক রাত 10টায় শুধুমাত্র ঢাকা এফএম 90.4 এ।
ইচ্ছে হলেই রিয়েল অরেঞ্জের টিরিং বিরিং স্বাদে টুইং টুইং।
ফিরে এলাম আবারও টুইং ব্রেক থেকে।
ভালোবাসার বাংলাদেশ
বন্ধু শুনছেন ভালোবাসার বাংলাদেশ। এমআর রয়েছে আপনার সঙ্গে, আর বন্ধুরা আমি জানি আপনি আমাদের সঙ্গে কানেক্টেড হয়েছেন, কারণ দেখতে পাচ্ছ অলরেডি অনেকেই ফেসবুকে আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার করছেন, যে এর মাধ্যমে কিন্তু বোঝা যায় যে আপনি আমাদের সঙ্গে রয়েছেন। এবং বন্ধুরা আজকে আমাদের ভালোবাসার বাংলাদেশ অতিথি বন্ধু ঈশিতা এবং তোফায়েল, আজকে আমরা শুনছি তাদের জীবনের গল্প, তাদের ভালোবাসার গল্প। সো বন্ধু অবশ্যই কিন্তু আপনি আমাদের পেজে লাইক দিয়ে কমেন্ট করতে এবং শেয়ার করতে একদমই ভুলবেন না। আর বন্ধু আপনাকে আরেকটি কথা জানিয়ে দিচ্ছি, বন্ধু বারবার করে বলছি অবশ্যই সুযোগটা মিস করা যাবে না। আম্বার আইটির উচ্চগতির হোম ইন্টারনেট এখন খুলনা ও ঢাকার মতিঝিল এলাকায়। মে মাসব্যাপী নতুন সংযোগ গ্রহীতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে খুলনা থেকে 3 জনকে ও ঢাকার মতিঝিল থেকে 3 জনকে ঢাকা এফএম এর ভালোবাসা বাংলাদেশ প্রোগ্রামে আমন্ত্রণ করে গুরু এতিশামের কাছ থেকে সরাসরি পুরস্কৃত করা হবে। এবং বন্ধুরা এর ফিচারগুলো আর একবার আপনাকে বলে দিচ্ছি, আপনি অবশ্যই কিন্তু মনে রাখবেন যে বন্ধু ফিচারগুলো হচ্ছে বাফালে সিটি পাচ্ছেন, আপনি অপটিক্যাল ফাইবার কানেক্টিভিটি রয়েছে, 1 ফ্রি রিয়েল আইপি অ্যান্ড লো ল্যাটেন্সি ফর গেমার। এবং বিস্তারিত জানার জন্য কল করুন 09611333777, আবারও বলছি 09611333777, এই নাম্বারে আপনি অবশ্যই যোগাযোগ করবেন। আর বন্ধুরা শুনছিলাম আমরা আমাদের আজকে ভালোবাসা বাংলাদেশ অতিথি বন্ধুর কথা, অবশ্যই তার কাছে ফিরে যাব। তবে যাবার আগে বলছি বন্ধু, বারবার করে বলছি আপনি কিন্তু অবশ্যই আমাদের সঙ্গে কানেক্টেড হবেন। আপনার ফেসবুক অ্যাকাউন্টে সার্চ বারে গিয়ে এখনই টাইপ করুন ঢাকা স্পেস এফএম স্পেস 90.4।
চলে যাচ্ছি সীতার কাছে, শুনছিলাম তার জীবনের কথা।
তো গুরু ঝামেলা লাগে, মানে দেখা যাচ্ছে কি ও ছোটখাটো জিনিস নিয়ে খুব খুব বেশি ঝামেলা করত, যে একটুতেই রাগ করত, ফোন ব্ল্যাকলিস্টে ফেলে দিত, নাম্বার ফোন দিতে দিত, ফোন যেত না ওর মোবাইলে। তো গুরু 2015 আমি ওকে বিয়ের জন্য খুব চাপাচাপি শুরু করি, যে চলো বিয়ে করি, আমার আম্মুর তো খুব লাস্ট টাইম, বিয়েটা করে ফেলি অন্তত, তুমি তোমার বাসায় বলে অন্তত এঙ্গেজমেন্টটা করে রাখো। ও বলে দেখো আমার বড় দুই ভাইয়ের এক ভাইও বিয়ে করেনি, আমি কিভাবে এখন বাসায় বিয়ের কথা বলি, তুমি তোমার বাসা থেকে সময় চেয়ে নাও। তো দেখো সময় আমি বড় যত তোমাকে এই বছরটাই দিতে পারি, বিকজ বিয়ে শেষ হয়ে গেলে বাসা থেকে আমাকে অবশ্যই বিয়ের কথা বলবে, তখন আমি কি করব। আর জানো যেহেতু তোমার সাথে রিলেশন আছে, তো ও অবশ্যই বলবে তোমাকে তোমার ফ্যামিলি নিয়ে আসতে, বলতে ম্যারেজ করো, আমি তা আসি, আমি তো ভেঙে যাইনি। তো গুরু এইভাবে চলতে থাকে, চলতে চলতে 2016 আমার আম্মু মারা যায় জানুয়ারির 15 তারিখে।
তো
তখন গুরু আমার লাস্ট সেমিস্টার এক্সাম চলতেছে বিবিএল, ও তারপরে ইন্টার্ন শেষ হয় সবকিছুর পরে, দেন মে মাসে আমার বাবা খুব অসুস্থ হয়ে পড়ে, আমার বাবার অপারেশন করানো লাগে। ওই টাইমটা তো আমার সাথে যোগাযোগ বন্ধ করে দেয়, দুপুরবেলা ফোন দিছে, ফোনটা কলটা ওয়েটিং পাইছে, তো এই জন্য সে আমার সাথে আর কথা বলবে না, তার ইচ্ছা সে কথা বলবে না আমার সাথে। তো আমি আমার গুরু দেখা যাচ্ছে জেলাস করানোর জন্য আমি আর ফোন টোন দিইনি, কারণ আমার গুরু শুধু রাগ সে করবে, আমি কি অভিমান করতে পারি না, অভিমান করার অধিকারটুকু কি আমার নেই, আমি অভিমান করে ওকে আর ফোন নেই না। তো একটা টাইম বুঝতে পারি যে না, ও যতদিন মানে আমার বাবার অপারেশন হয় ও যখন আমাকে একটা বার ফোন দিল না, ও যেন একটা বার ফোন দিল না, সেদিনটা গুরু অনেক বেশি মানে অবাক হয়েছে যে এই মানুষটাকে সেই মানুষটা যাকে আমি ভালোবাসতাম, এই মানুষটাকে সেই মানুষটা যে বলছিল কি হয়েছে তোমার আম্মু নাই, আমি তো আছি, আমি তোমাকে দেখে রাখবো। গুরু তারপরে ওর বার্থডে আসে জুন মাসের তিন তারিখ, জুন মাসের এক তারিখ ওর বাসায় যাই আমি, আমার দুই তিন চারটা ফ্রেন্ড সহ ওর বাসায় যাই, গিয়ে সেখানে আমার ফ্রেন্ড রশাদ অনেক রাগারাগি করে যে তুই দুই দিন পর পর এমন কেন করিস, তুই জানিস মেয়েটা তোর জন্য কতটা পাগল, তোকে কতটা পাগলের মতো ভালোবাসে, শুধু শুধু কেন ওরে কষ্ট দিস, আর ও জানিস এখনো হিউজ পরিমাণ প্রবলেম আছে, তুই কেন এরকম করিস। তো ওর কথা একটাই, হ্যাঁ ওর ফোন ওয়েটিং থাকবে, তো আমি বসে ফোন ওয়েটিং ছিল, কনফারেন্স করি নাই, ঠিক আছে ফোনটা কেটে দিছে মেয়েটা, তো এই জন্য কনফারেন্স করতে পারি, তুমি কল লিস্ট চেক করো, সিমের তো কল লিস্ট ইজিলি চেক করা যায়, ফোনের কল লিস্ট চেক করা যায়, কল লিস্ট চেক করলে তো পারতে তোমার যদি আসলে ডাউট থাকে, আমি তো তোমাকে এমন না যে দিচ্ছি না, আমার সিমের কল লিস্ট তোমার কাছে খোলা, তারপর আবার কিভাবে ডাউট আসে তোমার, তুমি চেক করে নাও, তার সাথে কথা বলছি, তো এক কথা দুই কথা দেন সে বুঝতে পারা যায় আসলে তার ভুল, সেদিন ঠিক হয়ে যায়। দেন হচ্ছে জুন মাসের তিন তারিখ জানুয়ারি 2016 ওর বার্থডে, সেদিন ওর ফ্যামিলিকে নিয়ে ও ধানমন্ডিতে বৌমার্সে আসে, আমাকে বলে তুমি সুন্দর করে সেজে গুজে আসবা, আজকে আমার ফ্যামিলির সাথে তোমাকে অফিসিয়ালি মিট করাবো, এতদিন তো দেখছে চোখের সামনে, আজকে অফিসিয়ালি মিট করাবো। তো আমি দাদা খুব গুরু খুব খুশি যে ফাইনালি হয়তো সবকিছু ঠিক হতে যাচ্ছে। সেদিন ওর বাবা আসে, ভাই আসে, ওর দুইটা তিনটা ফ্রেন্ড ছিল, একটা ফ্রেন্ডের ওয়াইফ ছিল, এই তো ফ্রেন্ড বলতে গোটা ওর ফ্যামিলি মেম্বারদের মধ্যেই, মানে আমাদের বাইরের কোনো ভার্সিটির ফ্রেন্ড না, মানে ওর ফ্যামিলি রিলেটিভ। তো আমরা সেদিন ডিনার করি, ওর বাবা বারবার শুধু আমার দিকে তাকাচ্ছিল, আর ওর ফ্রেন্ডরা ভাবি ভাবি বলে ডাকতেছিল, তো এটা ওর বাবা খেয়াল করতেছিল খুব। তো বাসায় গিয়ে জিজ্ঞেস করলাম তোমাকে কিছু বলছে, বলে না আমাকে কিছু বলে নাই, ভাইও কিছু বলে নাই, বাবাও বলে নাই। এখানে একটা গুরু কথা, ওর বড় ভাই আসেনি, মেজো ভাই আসছিল। এরপরে গুরু সব ঠিকঠাক চলতে থাকে, ঈদ গেল, তারপরে হচ্ছে কি ওর বড় ভাইয়ের বিয়ে ঠিক হয়, বড় ভাইয়ের বিয়ে ঠিক হয় আপনার ডিসেম্বরের 14 তারিখে ওর ভাইয়ের বিয়ে, মেয়ে দেখে সব মোটামুটি ঠিক। যখন মেয়ের ফ্যামিলি থেকে ওর বাসায় আসে সেদিন, কিন্তু আমি ওর সাথে তার আগের দিন ওর সাথে গিয়ে শপিং করি, ওর বাসার সবকিছু শপিং করি, এটা সেটা যা যা লাগবে, তারপরের দিন সে ওরা আসে দেখে টুনে দেয়। এরপর থেকে গুরু ওর খারাপ ব্যবহার শুরু হয়, বলতে থাকে যে দেখো আমার ভাই তোমাকে পছন্দ করে না, ওরা খুব প্রেশার করছে, তোমাকে বিয়ে করলে আমাকে ফ্যামিলি থেকে ত্যায্য করে দিবে, এই সেই খুব মানে আমার বোন এটা বলছে, অমুক এটা বলছে, তমুক সেটা বলছে, ফোন দিয়ে দিয়ে কান্না করতো। তা আমি বলতাম যে ঠিক আছে যা হয় হয় দেখা যাবে, ভাইয়ের বিয়েটা হোক। তো এইভাবে গুরু নভেম্বরের তিন তারিখ হচ্ছে গুরু। একটা কথা বলি, আমি হচ্ছে গুরু এই যে কুকুর বিড়াল নিয়ে কাজ করি, রাস্তার কুকুর বিড়াল, ওদেরকে তুলে এনে ট্রিটমেন্ট করাই নিজের টাকায়, ট্রিটমেন্ট করে ওদেরকে অ্যাডপশনে দেই বা একটা ভালো কোনো জায়গায় রাস্তায় ছেড়ে দিই, যেটাই করি মানে নিজের টাকাতেই করি, এমন না যে আমাকে কেউ ফান্ড দিচ্ছে। তো তিন তারিখ একটা কুকুর আমাকে বসুন্ধরা থেকে তুলে আনি, বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়া,
এটা কতদিন,
2016 এটা করি আমি আজকে গুরু এক বছর দেড় বছর ধরে, যে ক্যাট সোসাইটি হাবিব ভাই ওনাদের সবার সাথে কাজগুলো করি যতটুকু আমার নিজের সাধ্যের মধ্যে। তো একটা কুকুর অ্যাক্সিডেন্ট করে, সেই কুকুরটাকে তুলে আনি, তুলে এনে ট্রিটমেন্ট করাই, তো কুকুরটাকে যখন আমাকে দিয়ে যায় তখনও আমার পাশে বসা, আমি বাইরে ওর সাথে ছিলাম, আমি ফোনে ফোনে বলে দিচ্ছি আমাকে অমুক জায়গায় রেখে যান, আমার লোক আছে ওকে দেখবে। তার একদিন পরেই দুপুরবেলা আড়াইটা তিনটার দিকে ওর সাথে দেখা করার কথা কথা বলতেছিলাম, ওর সাথে ফেসবুকে চ্যাট করতেছিলাম, এর মধ্যে ওই একটা ছেলে ফোন দেয় ছোট ভাই যে আপু আমি তো আসছি, কুকুরটাকে ইঞ্জেকশন দিব, আপনি একটু নিচে নেমে কষ্ট করে আমাকে ইঞ্জেকশনটা দিয়ে যান। তো আমি নিচে নামি, এর মধ্যে ফোন দেয় যে কই তুমি, তো বললাম যে নিচে নামছি, আর ছেলে আসছে ওকে ইঞ্জেকশনটা দিব কুকুরটাকে ইঞ্জেকশন দেওয়ার জন্য। ও বলে তুমি কি আমাকে জিজ্ঞেস করিনি ছিলাম আমার বাসার পাঁচতলা থেকে তিনতলা নামছে আমি কেন তোকে জিজ্ঞেস করিনি? তো বললাম যে দেখো তাড়াহুড়ো করে নেমে গেছি, বৃষ্টি হচ্ছে, এই কারণে তোমার বলা হয়নি। সে আমাকে বলে আমার বাবা ঠিকই বলে তুমি যে খারাপ খারাপই থাকবা, মানে একটা খারাপ গালি দেয়। আমি কিছু বলি নাই, বাইরের মানুষের সামনে কি বলবো, চলে আসি বাসায়। বাসায় এসে বলি যে কি সমস্যা, এমন করতেছো কেন তুমি, এতটুকু জিনিস নি। ও বলে তুমি ক্যারেক্টারলেস, এই সেই, আমার পারমিশন ছাড়া ঘুরো ফিরো। তো আমি বললাম যে ঘুরলাম ফিরলাম কোথায়, পাঁচটা মিনিটের জন্য নিচেই তো নাম সেটা, আমারই তো দোষ করে নেই। গুরু খুব খারাপ ভাবে আমাকে গালি গালাজ করে সেদিন, অনেক মানে আমি আর তখন আর ওকে ফোন দিই নেই। দেন নভেম্বরের 12 তারিখে আমি অ্যাক্সিডেন্ট করি, রিক্সায় অন্য প্যাচে অ্যাক্সিডেন্ট করি। তার দুই দিন পরে সে আমাকে ফেসবুকে মেসেজ দেয় যে কেমন আছো। তো আমি ওরে বললাম যে কেমন আছে সেটা কি তোমার জানার দরকার আছে, মরে গেলেই তো বেঁচে যাও। তাই না, আস্তে আস্তে ওর সাথে ফেসবুকে চেট হইতো, কিন্তু ও আমার নাম্বারটা কি করছে গুরু, ব্লক লিস্টে রেখে দিছে, কথা বলে না, ফোন দেই নাম্বার ব্যস্ত। ডিসেম্বরে ওর ভাইয়ের বিয়ে হয়, বিয়েতে বিয়ের দুদিন আগে আমাকে বলে যে দেখো চাইছিলাম তোমাকে বিয়েতে অ্যাটেন্ড করানোর জন্য, কিন্তু আমার ফ্যামিলি অনেক ঝামেলা করতেছে, আমার বোনরা ভালো নাই, কাছেই না তোমাকে বিয়েতে আনতে পারবো। বলছে ঠিক আছে না আল্লাহর কি করার, গেলাম না আমি। তার তিন চার দিন পর ওকে আমি আবার বলি বিয়ের পরে যে দেখো যা হয়েছে যে বাদ দাও, ব্লক লিস্ট থেকে নাম্বারটা তুলো, সব ঠিকঠাক করো। ও সিদ্ধ গুরুর রাত্রে অনেক খারাপ ব্যবহার করে, অনেক খারাপ খারাপ গালি দেয় গুরু, যে তুমি এই করছো সেই করছো, কিছুই কিন্তু আমি করি নাই গুরু। তো পরের দিন আমি ওর দোকানের ওখানে যাই, ওর দোকানটা গুলিস্তানে যাই, গুলিস্তানে গিয়ে ওখানে ডাস্টবিনটার সামনে গুরু, আমি একটা মেয়ে মানুষ, ওখানে কোনো মেয়ে মানুষ কিন্তু যায় না গুলিস্তানের মতো এরিয়ায়, তিনটা সাড়ে তিনটা ঘন্টা আমি দাঁড়ায় ছিলাম গুরু। ওকে আমি পরে আমার এক ফ্রেন্ডকে ডাক দেই যে একটু আয়, ওকে একটু দোকান থেকে ডেকে দে, আমি ওর সাথে একটু কথা বলবো। পরে ও যায়, ওকে অপমান করে ওখান থেকে ইনসাল্ট করে কথা বলে পাঠায় দেয়। দেন আমি ওকে ফোন দিয়ে অন্য নাম্বার দিয়ে ফোন দিই, ফোন দিয়ে বলি তুমি আসো নাহলে আমি তোমার দোকানে ঢুকবো। দেন সে দোকানে আসে, বাইরে আসে, এসে আমাকে বলতেছে যে ও এই ফ্রেন্ডের কথা বলতেছে যে ওকে কি শুয়ে থেকে ভাড়া করে নিয়ে আসছো গুরু। এই কথাটা যখন বলছে আমার মনে হয়েছে কি গুরু, আমি মরে যাই গুরু। একটা মানুষ কিভাবে এভাবে কথা বলে, আমি আমার ফ্রেন্ডকে কেন গুরু ভাড়া করে নিয়ে যাবো, এটা কেমন কথা গুরু। আমি তো ওকে মানে ওর জন্যই তো গেছি আমি ওখানে, আমার যদি ওই ছেলের সাথে গুরু কোনো খারাপ একটা রিলেশন থাকে আমি কেন ওকে নিয়ে যাব ওর সামনে যাবো, এটা আমার ভার্সিটির ফ্রেন্ড, ওর ফ্রেন্ড আমার ফ্রেন্ড, ও যেমন চিনে আমিও তেমনই চিনি। ও আমার সাথে খুব খারাপ ব্যবহার করে, রেস্টুরেন্টের ওয়েটার গুলো আমাদের দিকে তাকায় ছিল, আমি কাঁদতেছিলাম, ওর ভাই তোরছি গুরু যে তুমি এমন করো না, তোমাকে ছাড়া আমি মরা যাবো। বলে মরা যাও আমি কি করবো, তুমি মরে গেলে আমার কি। তারপরে গুরু আমি ওই দিন ওখান থেকে এসে কাঁদতে কাঁদতে আমার অবস্থা খুব খারাপ হয়ে যায়, রাত্রে অনেকগুলো ঘুমের ওষুধ খাই, ঘুমের ওষুধ খেয়ে ঘুমাই চার পাঁচ দিন।
ঘুমানোর জন্য নাকি মরার জন্য?
অ্যাকচুয়ালি মরার জন্যই চাইছিলাম।
কতটা খাওয়ানো হয়েছিল মরার জন্য?
পাঁচটা পাঁচ ছয়টা অ্যাঙ্কুইল খেয়েছে খাইছিলাম সাড়ে সাত। তো পাঁচ ছয় দিন পরে যখন হুশ আসে তখন ওরা বলি কি ব্যাপার তুমি তো আমার ভুলেই গেছো। ওর রিয়াকশনটা এমন ছিল যে কিছুই হয় নাই, সব নর্মাল, আমি মানে আমি ওর লাইফে কিছুই না।
আপনাকে ঘিরে বাসার পরিবেশ স্পেশালি আপনার বাবা মা তো নাই?
আমার বাবা তো অসুস্থ, কোন রকমে বুয়া রান্না করে।
বাসার বাড়ি তো বড়, তো আপনি নাকি?
হ্যাঁ, রান্না বান্নাটা শুধু আমি করতাম, বাকি কাজ তো বুয়াই করত।
সো পরিবারে তো ডিজাস্টার অবস্থা যেহেতু।
হ্যাঁ গুরু, ভাইরা আমার ভাইরা খুব ভালো মতো জানতো সবকিছু। তো আমার বড় ভাইটা ওর কাছে যায়, মানে আমার বড় ভাই বলতে আমার ইমিডিয়েট ছোট, ওর দোকানে গিয়ে গুরু তিনটা ঘন্টা দাঁড়ায় থাকে, ও দোকান থেকে চলে যায়।
নিজের মধ্যে অপরাধ বোধ বা একটু শরম বোধ কাজ করতো না যে ছোট ছোট ভাই
গুরু? মানে চিন্তা করতাম আমার জন্য আমার ভাইরা, আমার না গুরু চিন্তা করতাম আমার জন্য আমার ভাইরা এই মানুষটার কাছে বারবার যাচ্ছে, অপমান হচ্ছে, এই মানুষটার মনে কি একটু দয়া মায়া কাজ করে না গুরু? একটা মানুষ এতটা পাষাণ কিভাবে হয় গুরু? তো আমার ভাই ওর দোকানে যায়, আমার অবস্থা যখন দেখছি খুব খারাপ, তিনটা ঘন্টা দাঁড়ায় থাকে, ওর ভাইরা ওখানে হাসাহাসি করতেছে, ওর ম্যানেজার হাসাহাসি করতেছে, ও তো নাই, ও ওকে দেখেই চলে গেছে বা অন্য কোথাও হয়তো গিয়ে বসে আছে, ওর ফোনও ধরে না তিন ঘন্টা। আমি জানতাম না যে ও গেছে, আসার পরে আমাকে বলছে যে আমি গেছিলাম, ও এই এই করছে। তারপরে গুরু আমি ওর বন্ধুদের ফোন দেই যে ভাইয়া দেখেন ওকে তো খুব ভালোবাসি, আপনারাও জানেন, ওকে একটু বোঝান ও কেন এমন করে দুই দিন পর পর। তখন ওর বন্ধুরা বলে যে দেখো আমরা কি বলবো, আমাদের এখানে বলার কিছু নাই, তুমি ওর ফ্যামিলিকে জানো। ওর ফ্যামিলি বলতে ফ্যামিলিকে কি জানাবো, ওর ফ্যামিলি তো এমনিতে আমাকে পছন্দ করে না। দেন গেলাম হচ্ছে ওর একটা বোন আছে, সে বোনকে ও মা মনে করে, সে বোনের কাছে গেলাম, গিয়ে আপুকে বললাম যে আপু দেখেন আপনার ভাই এই করতেছে, আমি কিভাবে কি করব বলেন, আমি তো আমার ব্যাপারে তো আপনি সবই জানেন। এখানেও একটা কথা গুরু, ওর বোন আমার আম্মুকে চিনতো, ওনার ছেলে আমার ভাই একসাথে পড়াশোনা করতো। তো বললাম যে আপু আপনি তো সবই জানেন, বলছে দেখো আমি তোমাদের রিলেশনের ব্যাপারটা আন্দাজ করছিলাম বাট আমাকে ওভাবে কেউ বলেনি। তো আমি ওনাকে সব বলার পরে উনি ওকে ডাকায়, ওকে বলে, ও বলে যে ছয়টা বছর ছিলাম তো আর ছাড়ার জন্য থাকিনি, নিশ্চয়ই বড় কোনো অপরাধ করছে এই জন্য ছেড়ে দিছি, যা আমি দেখবো আমি কথা বলবো সাথে। দেন রাতে ফোন দেয়, ফোন দিয়ে খুব অকথ্য ভাষায় গুরু গালাগালি করে।
ছোট্ট একটা বিরতি নিচ্ছে, এখনই ফিরে আসছে।
জি বন্ধু, টাইম চেকে বিরতি থেকে বেছি নতুন আইটি ঘন্টা, সঙ্গে থাকুন।
যমুনা রেফ্রিজারেটর টাইম চেক, এখন সময় রাত ১টা।
সুরাইয়া মাহমুদা, যমুনা রিসার্চ সেন্টার।
যমুনা আমার প্রয়োজন বোঝে, আমার ফ্রিজে রাখা খাবারগুলো প্রতিদিনই নষ্ট হয়ে যাচ্ছিল, এ কারণেই আমি এমন একটি ফ্রিজ খুঁজছিলাম যাতে ক্ষতিকারক সিলিকন একদমই ব্যবহার হয় না। যমুনা সম্পূর্ণ সিলিকন মুক্ত 100% ফুড গ্রেডেড ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি করেছে স্বাস্থ্যকর ফ্রিজ, আর আমি টোটালি টেনশন ফ্রি। যমুনা আমার প্রয়োজন বোঝে। ভালোবাসার বাংলাদেশ,
শুনছেন ঢাকা এফএম 94, ইমা রয়েছে আপনারই সঙ্গে এবং চলছে ভালোবাসার বাংলাদেশ। আর বন্ধুরা অবশ্যই কিন্তু ফেসবুকে আমাদের সঙ্গে কানেক্টেড হবেন। আজকে আমরা শুনছি ঈশিতার জীবনের গল্প এবং ঈশিতা এবং তোফায়েলের জীবনের গল্প। সো বন্ধু, আপনার যদি এই মুহূর্তে তাদের সম্পর্কে কোনো কিছু বলার থাকে অবশ্যই আপনি আমাদের সঙ্গে ফেসবুকে কানেক্টেড হয়ে যান। আপনার ফেসবুক অ্যাকাউন্টের সার্চ বারে গিয়ে টাইপ করুন ঢাকা স্পেস এফএম স্পেস 90.4, লিখলে কিন্তু পেয়ে যাচ্ছেন পেজগুলো, সেইখান থেকে যে পেজের লাইকিং এর পরিমাণটি 3,32,000 প্লাস, সেই পেজটিকে আপনি সিলেক্ট করবেন এবং লাইক কমেন্ট করতে একদমই ভুলবেন না। যেহেতু আপনি শুনছেন, আপনার এই মুহূর্তে রিয়াকশনগুলো অনেক 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 বেশি ইম্পর্টেন্ট কিন্তু আমাদের প্রোগ্রামের জন্য, কারণ আমরা বুঝতে পারি যে আপনি আমাদের সঙ্গে রয়েছেন। সো বন্ধু, অবশ্যই কানেক্টেড হবেন।
আপনি চাইলে আমাদের সাথে কানেক্টেড থাকতে পারেন, ঢাকা স্পেস এফএম স্পেস 90.4 দিয়ে সার্চ দিন, আমাদের যে আইডিটা পাচ্ছেন সেখানে আমাদের পোস্ট দেওয়া আছে, সেখানে লাইক এবং কমেন্টস করে আমাদের সাথে কানেক্টেড থাকুন। শুনছি ঈশিতার কথা, একদম শেষ মুহূর্তের সময় আসলে শেষের দিকে, আমি পুরো ঘটনাটা একটু র্যাপ আপ করতে বলব ঈশিতা, দেন আমরা অনুষ্ঠান শেষ করে নিয়ে আসব।
তো গুরু, ও ওর বোনের সাথে বলে যে ও মানে মেয়ে ভালো না, এই না সেই না, এইগুলো বলে ওখান থেকে ইয়ে করে। দেন আমি ওরা ও বাসা হচ্ছে কি ওয়ারিতে, তো ওয়ারিতে আমার একটা ফ্রেন্ড ছিল, ওকে বলে বললাম যে তুই তো ওদের এলাকা বাসায় তার যখন মানে যাই কারো বাসায় তো যেভাবে সেভাবে ঢোকা যায় না, একটা সিকিউরিটির ব্যাপার থাকে, তো তুই তোর আম্মুকে একটু বল আমরা একটু ওর বাসায় যাবো, যেহেতু উনি এলাকার একটু মন্ত্রী টাইপের লোক, তো ওনাকে নিয়ে ওর বাসায় যাই। প্রথমে দরজা খোলা নেই, অনেকক্ষণ কলিং বেল দিয়ে ও ভেতরেই ছিল, ওর ভাইকে ফোন দেওয়া হইলো, ভাই বলে ঠিক আছে আমি এসে দরজা খুলছি। তো ওর ভাই আসার পরে অ্যাটিটিউডটা খুব খারাপ ছিল। মানে আমাকে বলতেছে যে এই মেয়ে তো আমার দারোয়ানকে বলতেছে এই মেয়ে আমার ভাইয়ের সাথে পড়ে, ওকে আমরা কেউ চিনি না, কেন দরজা খুলবে, এই টাইপের কথাবার্তা বলে ওর ভাই। তো এক কথা দুই কথা আমি ওর ভাইকে বলি যে দেখেন ভাইয়া এই এই সমস্যা, আপনার ভাইয়ের সাথে আমার রিলেশন এত দূর পর্যন্ত আগাইছে, এই এই হয়েছে, তো এখন আপনার ভাই এগুলো এগুলো করতেছে। বলে এগুলো আজকালকার যুগে কোনো ব্যাপার না,
একটু জোরে বলতে হবে, হ্যাঁ
এগুলো আজকালকার যুগে কোনো ব্যাপার না, এগুলো যে কোনো কিছু হইতে পারে, এগুলো ব্যাপার না, তুমি ওর সাথে ছিল কি এখন আরেকজনের সাথে গিয়ে থাকো, এভাবে কথাগুলো বলে। দেন আমার ছোট ভাই যায়, আমার ছোট ভাইকে ও পুরো বলে যে মোহনকে দিয়ে কি ব্যবসা করাইছো, আমার আপন ছোট ভাইকে আমার ভালোবাসার মানুষ বলতেছে বোনকে দিয়ে কি ব্যবসা করাইছো। আমার গুরু বলেছে কি যে আমি ওই দিন গুরু ওইখানেই মরে যাই, একটা মানুষ কি হবে গুরু এইভাবে বলে যাই, আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারি নাই, আমি ও নাস্তা দিছিল নাস্তার প্লেট গুলো ভেঙে ফেলে ওই জায়গায়, ভেঙে কান্না করতে করতে গুরু ওইখানে পড়ে যাই। তো আমি ওখান থেকে আমার ফ্রেন্ড আমাকে টেনে বের করে নিয়ে আসে যে এখানে আর কোনো কথা নাই, চল ও তোকে সম্মান করবে না, কিছু করবে না। তারপরে ওগুলো আমি হাত ছাড়ি নাই যে না হয়তো ফ্যামিলি চাপে পড়ে এগুলো করতেছে, ওখানে নানান রকম ট্রেড দেয়, আমরাও এক কথা দুই কথা অনেক কথা বলি, ওরাও বলে। তো ওর বাবা এমন একটা মানুষ, ওর বাবা রুমে বসা, সে একটা বার বের হইল না, যে ঘরে এত কিছু হয়ে যাচ্ছে সে বেরই হইলই না। বাট ওই যে একটা কথা বোনকে দিয়ে ব্যবসা করাইছো কথাটা সেদিন গুরু প্রায় এখন পর্যন্ত আমার কানে ভাসে, আমাকে বলতেছে আমার ছোট ভাইকে বলতেছে বোনকে দিয়ে ব্যবসা করাইছো। তারপরে গুরু সেদিন ওখান থেকে এসে থানায় যাই, থানায় গিয়ে বলি যে আমি জিডি করব, আমাকে তো সেখানে নানান রকম শেড দিস ওরা। তো আসি সেদিন, আসি আসার পরে জিডি করি, ওর এক ভাই আছে সে ফোন দিয়ে থানার পুলিশকে কনভিন্স করে ফেলে আমার সামনেই বসা, কনভিন্স করে উনি আর জিডি নেয় না, অন্য জায়গায় পাঠায়। তো এইভাবে গুরু দাঁড়ে দাঁড়ে ঘুরতে থাকে মানুষের, ওর পায়ে ধরে ওর হাতে ধরে যে দেখো তো ফাইল, আমি তো তোমাকে ভালোবাসি তো ফাইল, আমি তো ভালোবাসছি, আমার অপরাধ কি এতই বেশি, আমি তো ভালোবাসছি তো পায়েল অনেক বেশি, নিজের নিজের লাইফের থেকে বেশি ভালোবাসি, আমার জীবনের কোনো মূল্যই নাই তুমি ছাড়া, তো পায়েল তুমি ছাড়া আমার জীবনের কোনো মূল্যই নাই, আমি বার বার তোমারে ভালো মানে বলতেছি বার বার, তোমার আত্মীয় স্বজন, তোমার ভাই, থানা পুলিশ, রাজনৈতিক লোকজন, সবার কাছে যাচ্ছি, সবার হাতে পায়ে ধরতেছি যে ভাই আমাকে ওকে ফিরাইয়া দেন, আমি ওকেই চাই শুধু, আর কিচ্ছু চাই না জীবনে, আল্লাহর কাছে পাঁচটা ওয়াক্ত গুরুর নামাজ পড়ি, বলি যে আল্লাহ আমাকে তুমি আমার তোফায়েল ফিরাইয়া দাও, আমার সেই তোফায়েল যাকে আমি খুব খুব বেশি ভালোবাসি গুরু। আমি সত্যি গুরু ওখানে মরে যাব, এরকম ভালোবাসি ওকে আমি গুরু, আমি করছি, আমি ওকে হ্যাঁ হয়তো আমার জন্য অনেক হ্যারাসমেন্ট হচ্ছে বাসা থেকে ফ্যামিলি চাপ, কিন্তু গুরু আমি কি করব, আমি তো ওকে পাওয়ার জন্য করতেছি, এই যে আমি মানুষের কাছে দাঁড়ে দাঁড়ে যাচ্ছি, মানুষের কাছে ভিক্ষা যাচ্ছে ওকে, ওর ভাইদের কাছে, ওর বাবার কাছে ভিক্ষা যাচ্ছে যে আমাকে আমার তোফাইল দিয়ে দেন, কেন আপনারা এমন করতেছেন আমার সাথে, আমার অন্যায়টা কি, আমি তো ওকে ভালোবাসছি, এইটাই কি আমার অন্যায়, আমাকে আমি তো একটা মানুষ, মাটিতে রক্ত মাংস মানুষ, আমার তো কষ্ট লাগে গুরু, আর কষ্ট লাগে
কষ্ট হয়, রাতের পর রাত আমি ঘুমের ওষুধ খেয়ে ঘুমাই। আজকে সাতটা মাস আমি ঘুমের ওষুধ খেয়ে ঘুমাই, ঘুমের মধ্যে চিন্তা করি ও অন্য কোনো মেয়েকে বিয়ে করে ফেলতেছে কিনা, কোথাও চলে গেছে কিনা, এগুলো চিন্তা করি। ওগুলো করো, আমি ওকে ছাড়া সত্যিই মরে যাব। আমার বাবা পর্যন্ত ওর ফ্যামিলির কাছে গেছে, আমার বাবা ওদের কাছে ছোট হয়েছে, আমি ছোট হয়েছি, আমার বাবা যাকে যে আমার পুরো পৃথিবী।
এগুলোতে কোনো যায় আসে কি আপনার?
গুরু, ওই একটা মানুষের ভালোবাসার কাছে হয়তো আমি সবকিছু তুচ্ছ করে দিছি, কিন্তু সেই মানুষটা তো সেটা বুঝতেছে না গুরু। কেন, আমার জীবনে যদি অন্য কেউ থাকতো তাহলে আমি কি আর তার সেভাবে পড়ে থাকতাম? গুরু, আমি ওকে মানে কেন, আমার কথা হচ্ছে তোমার ফ্যামিলি যদি এতই তোমার কাছে ইম্পর্টেন্ট হয়ে থাকে, তোমার ভাইয়ের ডিসিশন যদি তোমার কাছে এতই ইম্পর্টেন্ট, তুমি কেন প্রেম করার আগে তোমার ভাইকে ভালোবাসার আগে ভাইয়ের থেকে পারমিশনটা নাও নি যে ভাই আমি ভালোবাসতেছি, আমাকে পারমিশন দাও। গুরু, ভালোবাসা কি অপরাধ?
এখন কি অবস্থা, ছেলে কোথায় আছে, কোনো কোনো আপডেট?
গুরু, আমি ওদের মার্কেট কমিটির কাছে কমপ্লেন করছিলাম গত সপ্তাহে, তো ওনারা এগুলো নিয়ে অনেক ওদের সাথে প্রেশারাইজ করে। এখন ও তো আমার সাথে কোনো যোগাযোগ করে না, কোনো যোগাযোগ করে না, আমি ফোন দিলেও ধরে না। আমার কেউ যদি ওকে ফোন দেয় সেটাও সে রিসিভ করে না।
তোর কি প্ল্যান? আপনার সাথে কোনো সম্পর্ক রাখতে চায় না?
আমাকে সে বিয়ে করবে না, আমার সাথে সে থাকবে না, তার ফ্যামিলি চায় না।
এটার পিছনে রিজন যে তোর
ফ্যামিলি চায় না, এটার জন্য সে এমন ওই যে গুরু, ও আমাকে ক্যারেক্টারলেস প্রুফ করার জন্য কত কি যে করতেছে যে হ্যাঁ ওর একটা দোষ, আমি বলছি আমার একটা দোষ দেখো আমি চলে যাবো, এই জন্য সে ট্রাই করতেছে, কিন্তু আজ পর্যন্ত গুরু একটা দোষ সে আমাকে দেখাইতে পারেনি যে তুমি এই অন্যায়টা করছো। না, তার পরিবারের সামনে, তার আত্মীয় স্বজন সহ যেদিন আমরা বাসে বসে কথা বলি, তার আত্মীয় স্বজনের সামনে সে দেখাইতে পারেনি, আর যাদের কাছে আমি গেছি কারোর সামনে সে একটা আমার দোষ দেখাইতে পারেনি যে না আমি খারাপ মেয়ে। গুরু, আল্লাহর রহমতে আমার বাবার কোনো অংশে কম নেই ওদের থেকে, কেন তাহলে গুরু আমাকে ওরা এভাবে অপমান করতেছে? দাঁড়া দাঁড়া, আমি মানুষের কাছে যাচ্ছি গুরু, ভিক্ষা চাচ্ছি ওকে গুরু।
তোমাকে কি করা উচিত ছিল মূল্যায়ন?
গুরু, আমার দোষ, আমি মানুষ ছিল,
অপমান করতেছে, উচিত ছিল মূল্যায়ন করা, তাই তো?
গুরু, আমি তো ওকে চাচ্ছি, আমি চাই না আমাকে মানে মূল্যায়ন বলতে কি ও।
হ্যাঁ, ভালোবাসার মানুষ হিসেবে মূল্যায়ন করা উচিত ছিল, এই তো?
জি গুরু,
সেই জায়গাতে অপমান করছে।
সেই জায়গায় অপমান বলতে তো গুরু অপমান মানে অপমানের হয়তো শেষ সীমানা,
অপমানের
শেষ সীমানা,
অপমানের চূড়ান্ত।
এই মানুষটাকে আমি ভালোবাসি তাকে আমি একটা প্রস্টিটিউটের নাম দিয়ে দিচ্ছি,
যার তার সামনে,
যার তার সামনে, যেখানে সেখানে, যার তার সাথে,
এবং যার তার সাথে জড়িয়ে,
যাত্রার সাথে জড়িয়ে। কেন আমি, কারণ আমি তাকে বিয়ে করতে পারবো না, আমার ফ্যামিলি চাচ্ছে না, এখন তার থেকে আমার মুক্তি পাওয়া লাগবে।
এখন মূল্যায়নটা কিভাবে করবে? তুমি কি অনেক বেশি নিজেকে মূল্যহীন করে দাওনি, তোমার কি মনে হয়? এবং এই সূত্রপাত ছয় বছর না তোমার রিলেশনশিপ অলমোস্ট?
জি, ছয় বছর প্লাস চলতেছে।
ছয় বছরে মনে হয় 6000 বার এরকম ঘটনা ঘটেছে যেখানে তোমাকে উচ্ছিষ্টের মতো তোমার সাথে বিহেভ করেছে, এবং তুমি একেবারেই নিজেকে উচ্ছিষ্টের মতোই ওর পায়ের কাছে গিয়ে পুজো দেওয়ার চেষ্টা করেছে।
ভালোবাসছি ঠিক আছে, একটা ও আমার সাথে খারাপ ব্যবহার করছে, অনেক খারাপ ব্যবহার করছে, কিন্তু তারপর এক্ষণেই কিন্তু ভালো ব্যবহার করছে, ভালোবাসছে, যার জন্য আমি কষ্টগুলো বারবার ভুলে গেছি। একটা মানুষ যদি গুরু সারাক্ষণই লাগাতার যদি খারাপ ব্যবহার করতে থাকতো তাহলে কি তার সাথে থাকা সম্ভব হতো? গুরু, সে এই একটু খারাপ ব্যবহার করছে, বিনিময়ে অনেক ভালোবাসা দিছে।
শেষ দুমাস, ছমাস, এক বছর, দু বছর, ছ বছর ভালোবাসা শেষ, আর প্রয়োজন কি আছে?
গুরু, আমি ওকে ভালোবাসি, আমি ওকে চাই গুরু, আমার পাশে চাই গুরু, আমাকে ওকে ফিরিয়ে দেন গুরু, আমি ওকে ওর কাছে থাকতে চাই, ওর সাথে সারা বাকি জীবনটা কাটাইতে চাই গুরু। ওর পরিবার কেন বোঝার চেষ্টা করতেছে না, ও কেন বোঝার চেষ্টা করতেছে না গুরু? আমি তো ফেললাম দেওয়া না, সম্পত্তি কি গুরু সব,
শরীরের তাপ যখন মিটে যায় তখন সম্পত্তি সব।
গুরু আমি ওকে ভালোবাসি গুরু, আমি ওকে যে কোনো কিছুর মূল্য আমি ওর সাথে থাকতে চাই গুরু, সেটা যদি ওর পায়ে ধরে মাপছে সে বাবু আমি থাকতে চাই। আমি অন্যায় করেছি, আমিও আমার জন্য অনেক হ্যারাসমেন্ট হয়েছে, ও করতে বাধ্য করছে গুরু, আমার দেয়ালে পিঠ ঠেকে গেছে গুরু, কি করব আমি তো হাতে পায়ে ধরে অনেক ধরছি গুরু, কানতে কানতে এমন অবস্থা হয়েছে আমি রাস্তায় অজ্ঞান হয়ে গেছি, আমার চোখের পানি শুকিয়ে গেছে গুরু কানতে কানতে, আমার চোখ এখন পানি বের হয় না গুরু। ফিরায় দেন গুরু, আমি শুধু ওকে ভিক্ষা চাই আর কিচ্ছু চাই না, ওর ভালোবাসাটা ভিক্ষা চাই, আমার টাকা পয়সা গাড়ি বাড়ি কিচ্ছু দরকার নাই গুরু, গুরু আমার কিচ্ছু চাই না
যদি আমার ক্ষমতায় থাকতো আমার কোনো কথাতে তোমার তো ফাইল ফিরে আসবে, কসম খোদার আমি এই মুহূর্তে সেই কথাটাই বলতাম। তোমার বাবাকে যেভাবে তুমি ছোট করেছ, তোমার ছোট ভাই যেভাবে ছোট হয়েছে তোমার জন্য আবদার করতে গিয়ে, যদি আমি হতেশাম তার কাছে হাত জোড় করে মিনতি করে,
আমি খুব বেশি খারাপ ওর ভাইয়ের, কেন আমাকে এতটাও পছন্দ, আমি তো তার ভাইকে খুব ভালোবাসি গুরু।
ওর কাছে হাত জোড় করলে যদি তোমার কাছে ফিরিয়ে নিয়ে আসা যেত, সো আমি হয়তো সে কাজটা করতে কোনোভাবে কুণ্ঠাবোধ করব না। তুমি যদি আমাকে ঠিকানা দিয়ে দাও তাহলে হয়তো সেই ঠিকানায় গিয়ে আমিও তার কাছে করজোড় করে বলবো যে মেয়েটার কাছে ফিরে এসো। কিন্তু সেই ছেলের আকাঙ্ক্ষা যদি তোমার প্রশ্নে কমে যায়, সেই ছেলের আগ্রহ যদি তোমার প্রশ্নে না থাকে, সেই ছেলেকে নিয়ে তুমি বাকি জীবনে কিভাবে ভালো থাকবে সেটাই হচ্ছে সবচেয়ে বড় জিজ্ঞাসা। আদৌ ছেলের হাতে হাত রাখলে আগের সে স্পর্শ পাবে কিনা সেটা সত্যি সন্দেহের দাবি রাখে, আদৌ ছেলেটির চোখে চোখ রাখলে সে ভালো লাগা তোমাকে উদ্ভাসিত করবে কিনা সেটা সত্যি কোয়েশ্চেনের সামনে পড়ে।
যদি আমাকে ভালোই না মাস তো ছয়টা বছর একটা মানুষের সাথে কিন্তু থাকা যায় না, শুধু মোহ থেকে ছয়টা বছর কিন্তু কোনো কম সময় না, বাহাত্তর মাস অনেক সময় গুরু।
তার ফিরে আসবে না তোমার তোফায়েল,
ভালোবেসে
একেবারেই অর্থহীন শব্দ এগুলো, যে চমৎকার ভালো লাগা নিয়ে অনুষ্ঠান শুরু করেছিলাম, দিস ইজ মানে ক্লিয়ারলি ভিজুয়ালাইজড যে এই তোফায়েল আর কখনো তোমার কাছে ফিরে আসবে না। তোমাদের মহব্বত, তোমাদের টান, তোমাদের ভালোবাসার সম্পর্ক, আকাশ বাতাসকে সাক্ষী রেখে বিয়ে করা, আমি স্পষ্টতই বুঝতে পারছি তোমাদের সম্পর্কটা কত দূর কত কাছাকাছি এসে দাঁড়িয়েছিল। একটা বৈবাহিক সম্পর্কে দুইজন মানুষ যত কাছাকাছি আসে তোমাদের সম্পর্কটা ঠিক সেই পর্যায়ে এসে পৌঁছেছিল। তোমার শরীরের উত্তাপ, তোমার শরীরের ভালো লাগা, তোমার শরীরের রোমান্স নিয়ে যত রকম খেলা করা লাগে সমস্ত কিছুই তার উপভোগ করা হয়ে গেছে। আর কোনোভাবেই তোমার শরীরের আকর্ষণ, তোমার শরীরের তীব্রতা, তোমাকে পাওয়ার আকাঙ্ক্ষা তাকে টানে না, ও আর ফিরে আসবে না। কিভাবে কি করবে তুমি? আসবে না, ফিরে আসবে না, দিস ইজ মানে অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, এবং অনেক পরিষ্কার ভাবে প্রতিভাত, আর আসবে না। নতুন কোন নেশায় সে হয়তো মত্ত হয়েছে, নতুন ভাবে জীবন শুরু করবার জন্য হয়তো প্রিপারেশন নিচ্ছে, ওর বড় ভাইয়ের বিয়ে হতে দেখেছে, সেও ভাবছে যে তারও পারিপার্শ্বিক, তারও আশপাশের সার্কামস্ট্যান্স আরো নতুন কিছু হবে, আনুষ্ঠানিকভাবে চমৎকার কোন সম্পর্কের দিকে ধাবিত হবে, ওই পক্ষ থেকে হয়তো ভালো কিছু পাওয়ারও প্রবাবিলিটি তৈরি হবে, বাপে হয়তো বা বড় ভাইয়ের স্বপ্ন দেখাচ্ছে যে তুই যদি আমাদের কথার বাইরে চলে যাস তাহলে পুরান ঢাকার সম্পত্তি টম্পত্তি আমার মনে হয় টুকটাক আছে, বাড়িঘর এবং দোকানের
যা আছে তার থেকে তিন গুণ বেশি আমার কাছে, আমার নিজের একার কাছে আছে, ওর কাছে তার কিছুই নেই। আমি বলছি তুমি চলে আসো আমার কাছে, চলে আসো,
এগুলো দিয়ে হলে আমি সম্পর্ক করব,
আমি তাও তোমার সাথে থাকবো, তুমি চলে আসো আমার কাছে, তোমার বাবার থেকে কোন অংশ আমার একার কাছে কম নেই, আমার আমি একাই অনেক মানে আমার বাবা আমাকে যা দিয়েছে তা দিয়ে আমি তোমাকে সারা জীবন পালতে পারবো, চলে আসো আমার কাছে, আর কিভাবে বলবো গুরু।
ওই ছেলে তো আর আসবে না, ওই ছেলের আর ওই আগ্রহ ওই আকাঙ্ক্ষা তো আর ওইভাবে কাজ করে না, সো এখন কি আর আসবে না, ফিনিশ এন্ড, আর আসবে না, এই তো ফাইল তোমার জীবনে আর ফিরছে না, তারপরে কি শেষ,
আমি তিলে তিলে গুরু এইভাবে মরে যাব।
কিভাবে শেষ করবে নিজেকে?
এই যে প্রতিদিন তো মরতেছি গুরু। সকালটা শুরু হয় খারাপ দিয়ে, যেখানে আগে ওর একটা ফোন দিয়ে একটা SMS দিয়ে শুরু হতো, সেখানটা সকালটা শুরু হয় কান্না দিয়ে, রাতটা শুরু হয় ঘুম, রাতটা শেষ হয়
ঘুমের। এখন আস্তে আস্তে নিজেকে শেষ করে দেয়া।
আমার কাছে গুরু এখন মনে হয় আমি মরে গেলে বেঁচে যাই, আমি মরে গেলে বেঁচে যাই, সব কষ্ট থেকে সবকিছু থেকে বেঁচে যাই।
বেঁচে গেছে একজন মরে গিয়ে, সেটা হচ্ছে তোমার মা। এই পার্থিব জগতে যে পরিমাণ কষ্ট উনি করেছেন, ক্যান্সারের মতো দুরারোগ্য এই ব্যাধির সাথে প্রতি মুহূর্তে যুদ্ধ করতে গিয়ে, ঠিক সেই রকম ভাবে মরে গিয়ে বেঁচে গেছেন, এই রকম ভাবে যে পরিবারের এই ধ্বংসাত্মক চেহারা কাছ থেকে তাকে দেখতে হয়নি। মা যখন মারা যায় কারো, বোন হিসেবে অনেক বড় রেসপন্সিবল জায়গায় তার থাকা উচিত, যদি সে বাড়ির বড় মেয়ে হয়ে থাকে। আফসোস, বড় মেয়ে হিসেবে, বড় বোন হিসেবে এ পর্যন্ত তুমি পরিবারকে যা দিয়েছ, যতটুকু আমি বুঝতে পেরেছি তোমার কথা শুনে, শুধুই দীর্ঘ নিঃশ্বাস, অনেক অপমান আর প্রচুর কষ্ট। তুমি তো নিজেকে নিঃশ্বাস করে দিচ্ছ, ইটস ইয়োর লাইফ, ইটস ইয়োর রাইট টু ডু এনিথিং, বাট বিনিময়ে সুদ আসলে বাকি যেগুলো দিচ্ছ তোমার বাবা এবং ভাই ভাইদেরকে, সেটা আমার মনে হয় না কোনোভাবেই তুমি এই অধিকার তুমি রাখো। তাদেরকে মুছতে বিভিন্ন রকমের খারাপ কথা, খারাপ এক্সপিরিয়েন্স পাওয়ার সুযোগ করে দিয়েছ শুধুই তোমার কারণে, যেখানে ছোট একটা ভাইকে সামনে দাঁড়িয়ে শুনতে হয় যে মেয়ে তোর বোনরে নিয়ে কি ব্যবসা করতে বার হয়েছিস। এ জীবনে যতদিন থাকবে সেই ছেলেটি, যত বড়ই হোক না কেন, সারা জীবন তার নিউরনের মধ্যে মনে হয় কথাটা ঘুরতে থাকবে। কখনোই হয়তো মাথা সোজা করে কোনো জায়গাতে দাঁড়াতে পারবে না, কখনোই হয়তো নিজের প্রতি সেই ডিগনিটি, সে আত্মসম্মান বোধ কখনোই মনে হয় তার তৈরি হবে না। ফেরার সাথে পাওয়া তোমার কল্যাণে এই কষ্টগুলো তোমার পরিবারের সাথে যুক্ত হয়ে গেছে। তোমার বাবা
তো ওর জীবনে যায়নি, ও আমার জীবনে জোর করে আসলো।
তুমি আর তোমার তোফায় এছাড়া দুনিয়াতে কিছু নাই আর। অসম্ভব রকমের স্বার্থপর, অসম্ভব রকমের অসুস্থ সিক মেন্টালিটির একটা মেয়ে তুমি। তুমি আর তোমার পৃথিবীর বাইরে কিছু নাই, তুমি আর তোফায় তোমার তোফায়লের বাইরে কিছু নাই তোমার কাছে। এত স্বার্থপর কেন তোমাকে ভালোবাসে তোমার বন্ধুরা, কেন ভালোবাসে তোমার ভাইরা, কেন তোমার প্রশ্নে এত বেশি পাগল প্রায় তোমার বাবা? সত্যি মরে বেঁচে গেছে তোমার মা, আসলেই মরে বেঁচে গেছে তোমার মা। কোনো কিছু ভাববার মতো মানসিক অবস্থাতেই তুমি নাই।
আমি কি করব বলেন? আমি মানে এই মানুষটাকে আমার পুরো পৃথিবী বানিয়ে ফেলছি, আমি এমন ভাবে আমার পৃথিবীটা বানাইছি এই মানুষটাকে নিয়ে, আমি এই পৃথিবীর বাইরে বেরই হতে পারিনি কখনো। অনেক চেষ্টা করছি গুরু যে না, অনেক হয়েছে এবার চলে যাই, আর না আর সহ্য করতে পারবো না, ঘুরে ফিরে আবার সেখানেই, না পারবো না এই মানুষটাকে ছাড়া থাকতে, কিভাবে থাকবো গুরু?
থাকতে গেলে কি হয়, ধরো কাল সকাল থেকে তোমার জীবনের ভাবনা থেকে এই ছেলেটাকে যদি মাইনাস করে দাও কি হতে পারে, সকালটা কেমন হবে?
পুরো মাইনাস তো করতেই পারছি না, সমস্যাটা তো এই জায়গায় পুরো।
সকালটা কেমন হবে, ধরো আজকে রাতে যথারীতি ঘুমের ওষুধ খেয়েই তো তুমি ঘুমাবে, আমি বলি আর না বলি, সকালটা শুরু হবে, সব কাজ তুমি করবে, দ্য হোল ওয়ার্ল্ড অনলি ফর ইউ, যা মনে চায় তাই করবে, যেটা মন চায় তাই করবে, শুধু এই ছেলেটাকে নিয়ে ভাববে না। কি হতে পারে, তোমার কোনো কিছুই ভাল লাগবে না তাই তো
গুরু?
কোনো কিছুই ভাল লাগবে না,
ভাবনা আসেই না গুরু, ওকে ছাড়া কোনো কিছুর ভাবনা আসেই না।
আমিও যদি সুযোগ থাকতো, যেহেতু তুমি যে জায়গার কথা বলছো সেই জায়গা তো খুব বেশি দূরে নয়, আমিও গিয়ে হয়তো তদবির করতে যাইতাম, আমিও গিয়ে দশজন হাত পা ধরছে তোমার হয়ে, এগারো নম্বর সই, আমিও গিয়ে হয়তো ছেলের হাত পা ধরে নিতাম। বাট আমার কাছে কি মনে হচ্ছে জানো, তোমার জীবনের এই ঘটনাগুলো শুনে, এই আধা ঘন্টা পনেরো এক ঘন্টার গল্প শোনাতে কোনো কিছু ডিসাইড করার মতো সেই ধীশক্তি আমার মধ্যে নাই, বাট একটা ফিল কিন্তু ঠিকই তৈরি হয় যে এই ছেলেটা আদৌ কি এক্সিস্ট করবে তোমার জীবনে। কালই যদি সবকিছু ঠিক হয়ে যায়, এই গ্যারান্টি কি আছে যে পরশু দিনই আবার ফিরে যাবে না? আমি কি বুঝাতে পারতেছি কথাটা? যদি সব ঠিক হয়ে যায় কালকেই, পরশু দিনে যে আবার এই ঘটনার পুনরাবৃত্তি ঘটবে না, এই গ্যারান্টি কি আছে? এত ফ্রিকুয়েন্ট তোমার জীবনে এই ভালোবাসা নিয়ে এই তোফায়েলের এই টালমাটাল খেলা চলেছে, এত 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 অনিশ্চিত কোন পৃথিবীতে আর কোনো কিছুই না, যতখানি অনিশ্চিত তোফাইল সিদ্ধান্ত তোমাকে ঘিরে। সে শুধু সন্দেহই করে না, তোমার কথা শুনে আমার মনে হয়েছে সে একজন বাতিগ্রস্ত মানুষ, যে সাইকোলজিক্যাল ডিসঅর্ডারের ভেতর দিয়ে যাচ্ছে, তুমি বলে না নিজেকে নিয়ে একটা ক্রাইসিসের মধ্যে ভুগছে। ওর সম্পর্ক জগিয়ে যদি ঈশিতার জায়গায় বিশিতার সাথেও হয়, তখনও কিন্তু এই পরিস্থিতির ভেতর দিয়ে এসে যাবে। এই ছেলেটাকে নিয়ে কাহা থাক তুমি ভালো থাকতে পারবে? আগামী কাল পরশু তারপরের দিন আবার এই ঘটনার পুনরাবৃত্তি হবে না, এবার কাকে নিয়ে যাবে হাত ধরানোর জন্য? আবার সেদিন ঘটল, আবার সেটেল ডাউন করলে, তার তিন দিন পর আবার কাকে নিয়ে যাবে পা ধরানোর জন্য? হোয়াট নেক্সট, এর শেষ কোথায় তাহলে? তুমি কি এখনো সেই পূর্বতন আয়ামে জাহেলিয়ারও যুগে আছো, নাকি সত্যি একবিংশ শতাব্দীতে আছো? এখন সেপারেশন হলে সেলিব্রেট হয়, দে তো গানটা, গানটা কিরে ও যে ব্রেকআপের গানটা দে তো, এটাই কালচার এখন গাইস, এটাই কালচার, হুট কেয়ারস কোন তোফাইল চুলো তোমরা নেই নাই বেটার মাথায় দেখলাম, দেই থামো ছবিটা দেয়নি তারা ভালো করে, তুমি যে বললে সৌন্দর্য পূজারী চুলো তো দেখতেছি না মাথায়, নিয়ে গেলে তো আমাকে প্রথমে নিয়ে যেতে হবে ব্যাংককে চুল লাগানোর জন্য, কিসের প্রেমের কথা কো? হ্যাঁ তো ছেলে চুল নাই তো, নাকি টাক করছে নি, নাকি চুল ওইভাবে কাটে, কেন ওইভাবে কাটবে, চুল থাকলে কাটার কথা নাই, ভাবে চুলই তো নাই, কম্পিরিতির কথা কো? আমি তো বুঝি না রে ভাই, ভাই রে এটা নেশা, তোমার আমার কথা শুনতে এখন ভালো লাগবে না, তোফাইলের পক্ষে যে আছে আমি তার পক্ষে, তোফাইলের বিরুদ্ধে যা আছে তার আশপাশে আমি নাই, ভালো লাগবে না, কারণ এটা তো নেশার মতো। এখন তো তুমি একদম ফুললি অ্যাডিকশনের ভিতর দিয়ে যাচ্ছ, বিজ্ঞানও সেই কথা বলতেছে, অনেকবার আমার হয়তো এই প্রোগ্রাম দিয়ে কথাটা কভার করেছি, নিউরনের একটা প্রকোষ্ঠ থাকে যেখানে ভালো লাগা এবং মন্দ লাগা কভার করে, জানো কি এটা? এবং যখন মানুষ অ্যাডিক্টেড হয়, লাইক আমি যদি ফেন্সিডিলে আসক্ত হই, ফেন্সিডিলে দুই চিপি মারার সাথে সাথে নিউরনের প্রকোষ্ঠতে একটা রঞ্জক পদার্থ নিঃসৃত হয়, ওটার মানেই হচ্ছে ভালো লাগা। সো ফেন্সিডিলের ওই দুই ছিপি যখন এর সাথে কানেক্টেড হয়ে যায়, তখন আমার আবার ওই রঞ্জক পদার্থ বলে যে কিরে এতেশান দুই বেলা পার হয়ে গেল, রঞ্জক পদার্থ নিঃসরণ করবি না, তখন দিয়ে আবার দুই ছিপি মারি। এভাবেই অ্যাডিকশনের সাথে মানুষ ইনভলভ হয়, উদাহরণ দিলাম ফেন্সিডিল দিয়ে, ঠিক সেই রকম ভাবে এই প্রেম ভালোবাসা তাও এটার ভিন্ন কিছু না। ওই তোফাইলের কথা ভাবতে গেলে ভালো লাগে রাইট, ওই তোফাইলের সাথে হাত ধরার ভাবনা ভাবতে গেলে ভালো লাগে রাইট, তোফাইলের সাথে কাটানো ওই পহেলা বৈশাখের ওই যে মুহূর্তটা, লাল শাড়ি পরে তোমার বের হয়ে আসা আর তার তাকিয়ে থাকা, ওই পরিস্থিতি ভাবতে গেলে ভালো লাগে রাইট, তোফাইলের সাথে খুব ঘনিষ্ঠ হওয়া, একেবারেই হারিয়ে যাওয়া, দেন একেবারেই হারিয়ে যাওয়া, একেবারে শারীরিকভাবে এমন একটা ভালো লাগার উচ্চতায় চলে যাওয়া যেখান থেকে ফিরে আসতে না হওয়া, সব শেষে সবকিছু কেমন হলুদ দেখা, একেবারে নিজের কাছ থেকে নিজের শরীর সমস্ত কিছু অবসন্ন হয়ে পড়া, সেই জায়গা থেকে ভাবতে গেলে ভালো লাগে রাইট, ওই একই জিনিস, সেটাই হচ্ছে নিউরনের প্রকোষ্ঠে রঞ্জক পদার্থের নিঃসরণ। তো যেটা ভালো লাগা ক্রিয়েট করতেছে সেই ভাবনা থেকে তুমি সরবে কিভাবে, এটাই তো কোয়েশ্চেন, এটাই তো কমপ্লেন রাইট, যেটা ভাবতে তোমার ভালো লাগতেছে সেই জায়গা থেকে তুমি বের হবে কিভাবে, তাই তো? তোটা দুনিয়া পড়ে আছে রে ভাই, শুধু চেহারাটা শিফট করো, শুধু নজরটা শিফট করো, শুধু তোমার অ্যাটেনশনটা শিফট করো, সেকেন্ডের মধ্যে আবার জাদু তৈরি হয়ে যাবে, স্রষ্টা এত চিন্তা করি এই মানুষের ব্রেনটারে এবং শরীরটাতে বানাইছে, দাও ব্রেকআপ জিন্দেগি না কি গান, গানটা শুনি একটু, যে ব্রেকআপ সেলিব্রেট করতেছে, কোন পৃথিবীতে আছো বসে, কোন পৃথিবীতে আছো আসলেই, তাই কিসের তোফাইল চুল নাই কিছু নাই, আমি কি ভুল করলাম নে, কিসের সাউন্ড আসে, কিসের কোন পৃথিবীতে থাকো তোমাদের মতো বেকুব মেয়েরা আজকে, শালা তোমার মতো স্মার্ট মেয়ে আমার মতো গুরুই মাঝে মাঝে তো ড্রেনে প্যাচ খেয়ে যাচ্ছে, প্রেমে টেমে পড়ে যাবো নি, যেমনে হাসি মারতেছ আর সেখানে থামার বাদেই, এবার ঠিক আছে কিন্তু এই যে পীড়িতের পেত্নীর কথা বলতেছো, পীড়িতের ব্যাপারটা এরকম শুধু নজরটা শিফট করে দিতে হয়, এটার জন্য একটু ট্রান্সফরমেশন যায়, একটু কষ্টকর মতো, তখন এই ব্যান এই পার্টি
just rock on with party. Just shift the mind in another world. Who cares to file or kafile? You just celebrate your own life.
খবরদার ভুলে যেও না, এটা ব্লেসিং, স্রষ্টার কাছ থেকে পাওয়া এই জীবন। সবচেয়ে ইম্পর্টেন্ট এখনকার এই মুহূর্তে সেকেন্ড। ভালো লাগতেছে আমার সাথে কথা বলতেছে? ভালো লাগতেছে না? লাগতেছে না, সত্যি কথা। আরে শিও ভালো লাগতেছে। ওকে, তোমার জন্য ভুরুর আমি নাচ দেখায়, এটা কেউ কাউকে দেখায় না, রেডিও থেকেও দেখতেছে না। দেখো মিউজিকের সাথে তাল মিলায় ম্যাচ করতেছে নাচ। দেখো ম্যাচ কি করতেছে ভুরু দিয়ে। ওকে, ওয়ান মোর টাইম। এনজয় করতেছো? জোরে বলো, এনজয় করতেছো?
জি গুরু, অবশ্যই।
দিস ইজ লাইফ। ও ফাক আপ ম্যান, কোন তো ফাইল চুলমুল পড়ে গেছে, প্যাচ খাইছে, ইলেকট্রিকের দোকান দিয়ে বসে আছে। হোল ওয়ার্ল্ড এহেড। কিসের ফাম? বাইতুল মোকাররমের কমিটির পিছনে দৌড়াচ্ছ, কোন নেতার পিছনে দৌড়াচ্ছ? জাস্ট হেল, গো টু হেল, সেলিব্রেট ইউর পার্সোনাল লাইফ, ইউ আর এ কনফিডেন্ট গার্ল। কি দুঃখ তোমার, তোমার চোখে মরে যেতে মন চায়। তোমার হাসি, তুমি বলছিলে বৈষয়িক ভাবে আমরা খারাপ থাকি না, সো ওয়াই?
কুছ দিন তো রোনা ধোনা,
ইয়া কুন দিন কুছ দিন, ও ফেস গায়া। Exactly, just celebrate life. Every single beat of second, you just enjoy. You just live on the present. আর আসবে না ঈশিতা নামের এই মানুষটি পৃথিবীতে, আর আসবে না ঈশিতার জীবন এই পৃথিবীতে। সো দিস ইজ দ্য লাস্ট টাইম। হোয়াট হেল, না হয় তো ফায়ার, ডাজন্ট ম্যাটার, বাট ইট ম্যাটার্স টু এনজয় ইউর পার্সোনাল লাইফ। আর পাবা না এই জীবন, অসম্ভব সুন্দর এই জীবন। লাইফ ইজ রিয়েলি বিউটিফুল ডিয়ার, সো বিউটিফুল। আমার মতো এরকম প্রেমিক হতে সাম কেউ একজন হাত বাড়ায় বসে আছে তোমার জন্য। মিস করো না, উঠে যাও ট্রেনে, ভেসে যাও ভালোবাসায়। কাম অন, তোমার তো দোষ ছিল না আগের সম্পর্কটাতে। হ্যাঁ, সো হেল, গো টু হেল। তুমি যদি সত্যি সঠিক হয়ে থাকো, স্রষ্টা অবশ্যই তোমার জন্য ভালো কিছু নিয়ে অপেক্ষা করতেছে। জীবনকে সে মৌকাটা দাও, এখন আর ওই সময় নাই। আর এই পৃথিবী পাবা না, আর এই লাইফ আসবে না, আর সীতা নামের মানুষটা পৃথিবীতে আসবে না। ইস, মাটা বড় কষ্ট পাচ্ছে না ফেরার দেশ থেকে। আফসোস করতেছে যে মেয়েটা আমার কত না কষ্টে আছে, এই জীবনেও শান্তি পায়নি, বছরের পর বছর ক্যান্সারের রোগে ভুগেছে, পরপরেও শান্তিতে দিচ্ছ না তার রুহুটারে। তুমি ভাই গেলা কেমনি, কুকুর বিড়ালের মতো মানুষ হচ্ছে শুধু তোমার কারণে। অন্যায় এগুলো, যে বাপের জান তুমি, কলিজা তুমি, সেই বাপটারে কত বেশি কষ্টে রাখছো বলো, কত অন্যায় করবে আর, আর লাইফ পাবে না সেটা। সো দিস ইজ দ্য রাইট টাইম, সেলিব্রেট ইউর লাইফ। আমরা তো পরজন্মে বিশ্বাস করি না, করি কি? আর জীবন আসবে? আর জানো যে ফেজটা পার করছো এটি হচ্ছে জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট ফেজ। আমি তো 42-43 পৌঁছে গেছি, এখন তো শুধু আমি 22-24 ভাবনা ভাবি, এটাই হচ্ছে আমার সারাদিনের কাম। যে সময়টা তোমরা পার করতেছো জীবনে পাবা না আর, সো এক মুহূর্ত সময় নষ্ট করো না, জাস্ট এনজয় ইউর লাইফ। জীবনের সময় এনজয় বলতেই প্রেম করতে যাওয়ার কথা বলতেছি না, বহু জায়গা আছে, বহু ক্লাস্টার আছে। কুকুর বিড়ালরে ভালোবাসে শুনেই তো মনটা ভালো হয়ে গেল। সো তোমার মতো মানুষ চাইলে লাইফটাকে এক্সপ্লোর করতে পারে।
আমার দোষ, আমি খারাপ।
আরে ওহ, আজব ব্যাপার, সে বলার কি আজীব। জীবনটারে বড় করে ফেলো, জাস্ট সাইড করে ফেলো, জাস্ট বাইপাস করে ফেলো। কসম, আমি আমি এত বেশি তোমাদের প্রশ্নে মেন্টালি অ্যাটাচড, যদি আমার হাত পা ধরলে তোমার কাম হইতো আমি যে ধরতাম। বাট আমাকে তুমি গ্যারেন্টিটা দিতে পারবা, হাজার বার এরকম সম্পর্ক হওয়ার ভাঙার ব্যাপার ঘটেছে ওই ছেলের সাথে।
আমার মনে হয় আমি ওর যখন থাকবো সবকিছু ঠিক হয়ে যাবে, ওর চোখের সামনে যখন থাকবো
তখন সব ঠিক হয়ে যাবে। না না, ইটস এ মেন্টাল ডিসঅর্ডার ডিয়ার, এই ঘটনাই থাকবে তোমার সাথে, এই ঘটনাই থাকবে তোমার সাথে। ও যদি তোমার জীবনে রিটার্ন ব্যাক করে ইটস গুড, বাট যদি রিটার্ন ব্যাক না করে, আমার কাছে মনে হয় না যে তোমার সব নিয়ে থাকা
খারাপ ব্যবহার করছে। তারপরে তো গুরু ভালো হইল, এখন ফ্যামিলির চাপে পড়ে করতেছে হয়তো বিয়ে।
কার চাপ, এত চাপ, এত চাপ, ফ্যামিলির চাপে পড়ে কোনোদিন কোনো ছেলেকে বা কোনো মেয়েকে সম্পর্ক থেকে যেমন নিবৃত্ত করা যায় না, ভালোবাসার নেশা যখন কাড়ের পরে চেপে বসে, আবার ফ্যামিলির চাপে ফেলে কোনো ছেলে বা মেয়েকে ভালোবাসা থেকে আলাদাও রাখা যায় না, এগুলো হচ্ছে ফালতামো কথাবার্তা, এগুলো হচ্ছে পালিয়ে যাওয়ার জন্য কথাবার্তা। আমি তোমাকে নিবৃত্ত করব না, দ্য ডিসিশন ইজ কমপ্লিটলি ইয়ার্স, বাট আমি খুব ভালো করেই জানি যে জীবন আর কখনো তোমার কাছে আসবে না, এটার জন্য সত্যি রিগ্রেট হবে, আমি তোমাকে লিখে দিতে পারি। তোমার যে প্রোফাইল আমি আজকে দেখলাম, এতে আমি খুব ভালোভাবে বিশ্বাস করি দারুণ এক পৃথিবী তোমার জন্য ওয়েট করতেছে। যদি জীবনকে তুমি মওকা না দাও, তার জন্য তোমাকে সত্যি পশ্চাতে হবে। এই সময়টা কিন্তু আর ওই সময় না, ইউসুফ জুলেখা বা রাধাকৃষ্ণ অথবা সিরি ফরহাদের মতো, তার জন্য আমি জীবন দিয়ে দিলাম। কিসের জীবন? শালা তোর চাইতে লাখো ইম্পর্টেন্ট আমার জীবন। যদি থাকিস তো ভালো, যদি কোনোভাবেই না থাকিস, ডাজন্ট ম্যাটার, গো ফর দ্য অ্যানাদার ওয়ান। অথবা প্রেমপ্রীতি করতে হবে জরুরি না, তুমি জীবনকে অন্যভাবেও সময় দাও। জীবন, নিজের জীবনকে ভালোবাসো, জীবনটাকে ভালো রাখো, দ্যাট ইজ ইট। সত্যি বলছি, বিশ্বাস করো, যদি সত্যি তাকে ফিরিয়ে নিয়ে আসলে ওই গ্যারেন্টিটা থাকতো যে হ্যাঁ, তোমার তো ফাইল সারা জীবনের জন্য তোমার তো ফাইল হয়ে যেত, তাহলে অফকোর্স আমি গিয়ে হয়তো হাত পা ধরতাম, কাজ হতো না, বাট চেষ্টা করতাম। বাট ওর তো আমার কাছে মনে হচ্ছে তোমার কথাবার্তা শুনে প্রথম যে জায়গাটায় যাওয়া দরকার, যেটাতে কোথাও কোনোদিন এখন পর্যন্ত যায়নি, সেটা হচ্ছে ডাক্তারের চেম্বার, যেখানে সে বাতিকগ্রস্ত এই সন্দেহপ্রবণ এই রোগটা ট্রিটমেন্ট করাবে, যাতে করে আজকে ঈশিতা না, ভবিষ্যতে নিশিতাকে নিয়ে সংসার করবে, সেই সংসারটাও টিকবার কথা না। ঠিক আছে, সো কোন রিগ্রেট করতে বলছি না, তোমার পূর্ববর্তী জীবনে যা ভালো কিছু আছে সব ভালো সুখস্মৃতি হয়েই তোমার সাথে থাকুক, বাট নিজের জীবনটাকে ভালোবাসো। লাইফ ইজ রিয়েলি বিউটিফুল ডিয়ার, জীবন সত্যি তোমার চোখের মতো সুন্দর, জীবন সত্যি যখন তুমি হাসো সে হাসিটার মতো সুন্দর, আর হাসিটা এত বেশি মাধুর্যপূর্ণ হয় পাশে আসলে আলতো করে টোল পড়ে, তাই এটাই দিন শেষে সত্য কথা। এত চমৎকার ভালো লাগার উপলক্ষগুলোকে মানুষের কাছ থেকে সরিয়ে নিও না, নিজেকে আড়াল করে রেখো না, অত সুন্দর চমৎকার চোখটার নিচে রাত জেগে কালি ফেলো না, অলরেডি স্পষ্ট তো হচ্ছে চোখের নিচের কালি, মাঝখান থেকে কারো কোনো কিছুই যায় আসবে না, তো ফাইল সুখের সংসার ঠিকই সাজিয়ে নিবে, ওর মাথার চুল আরো কিছু কমবে ঠিকই, বাট ওর সুখের সংসার ঠিকই সাজিয়ে নিবে, আর তুমি শুধুই কষ্ট পেয়ে যাবে বেকুবের মতো। ইটস এ রিয়েলি ব্যাড বিজনেস ম্যান। গান্ধে সাইয়াজিকে, ইটস এ রিয়েলি রিয়েলি ব্যাড বিজনেস। আমি তোমাকে নিরণেরই প্রমাণ দেওয়ার জন্য এই কাজটা করছিলাম, তুমি কিছুক্ষণ আগে না এই পরিস্থিতির ভেতর দিয়ে গেলে যে অসম্ভব কষ্ট লাগতেছে, হচ্ছিল কিনা, চোখ দিয়ে পানি পড়তেছে তোমার, আসলে কি তাই কিনা একটু জোরে বলো, নাহলে পিপুল তারা শুনতেছে, ভুলে গেলে চলবে না, যেটা রেডিও প্রোগ্রাম, আসলে সুন্দর, তুমি ওইভাবে রাখো মুখটা ইসের সাথে। আচ্ছা লাইভে যাওয়া যায় কেমন, লাইভে কিছু থেকে যাওয়া যাবে, এই তোমার সুন্দর বলে না ভার্সিটির বন্ধু বান্ধবরা,
আমাকে তো ওর ভাই বলে, আমি দেখতে খুবই অসুন্দর,
আবার শালার এক জায়গাতে তোমার পিন আটকে গেছে দেখি,
তুমি
যে সুন্দর এটা বলে না, সেটা বলছি এমনি সুন্দর না, কিন্তু তুমি
গুরু আমার চেহারা
টিপিক্যাল সুন্দর না, সুন্দর হচ্ছে যে তোমার আদার কারণে তোমাকে অনেক সুন্দর লেগে যায়।
হ্যাঁ
আমি কি বুঝাতে পারতেছি তোমাকে,
আমি যে কারণে আমার একটার মধ্যে পাওয়ার আসছে, যে কারোর সাথে খুব সহজে মিশে যেতে পারি, খুব সহজে।
হ্যাঁ আমার সাথে মিশে গেছো, লোকে গুরু গুরু বলে, তাই না, তোমাকে আমি বেফাস ভালোবাসি টালবাসি টাইপ কথাবার্তা বলেই ফেলতাম, এমন আমাকে গুরু টুরু বলে লোকে সম্মান দেখে দেখে একটু চেপে চুপে রাহা লাগে নিজেকে।
আমার মতো মানুষের মধ্যে ফিল তৈরি হচ্ছে, কত বড় সম্ভাবনাময় নিয়ে স্রষ্টা তোমারে পাঠাইছে, যে কত মানুষের ভালোবাসার না অফকোর্স নট, নাহলে আমি কি অনিয়ারে এরকম কথা বলিনি তোমারে স্বাভাবিক করার জন্য? বাট আমি বলতেছি যে স্রষ্টা যাকে এরকম প্রবাবিলিটি দিয়েছে সে একজনের দিক চিন্তা করে গোটা দুনিয়াটাকে অন্ধকার করে দিবে, এটা জাস্টিফাইড না। আমি এটাই বলতেছি, অনেকের ভালো হওয়ার ভালো লাগার কারণ হও তা বলতেছি না। আর প্রমাণ করার চেষ্টা করছিলাম যে কিছুক্ষণ আগে না তুমি কষ্ট পাচ্ছিলে, কষ্টের মাত্রাটা কেমন তীব্র ছিল যখন ওর কথা বলে কাঁদতেছিলে তুমি, আর ওকে পাবে না তখন, কষ্টের মাত্রাটা কেমন তীব্র ছিল, অসম্ভব না এ এখনই অসম্ভব তীব্র ছিল না, কাঁদতেছিলে, কান্নাও বাড়াচ্ছে না, এরকম একটা অবস্থা হচ্ছিল না তোমার? আমরা আবার অসম্ভব কষ্ট কিনা নিউরনের যে বর্ণনাটা দিলাম সেটা কি তোমার মাথায় আছে? চাইলেই কি একটা মানুষ সেটাকে শিফট করতে পারে? সেজন্য আমি এই গানটা দিলাম, গানটা আবার জোরে দেখলো, আমি ফান করার চেষ্টা করলাম, তোমার কাছে নাচ দেখানোর চেষ্টা করলাম, এবং এই যে নাচ করে চোখ টিপ দেওয়া সেটাও তোমার জন্য। তোমার কি ভালো লাগতেছে? ডিয়ার ভালো লাগতেছে রাইট?
অবশ্যই।
ইট মিন্স তুমি চাইলেই তোমার মনটাকে শিফট করতে পারো, স্পেশালি আজকের তারিখ পর্যন্ত সার্কিটটা নষ্ট হয়ে যায়নি। তুমি চাইলেই, তুমি যদি চাও, শুধু তুমি যদি চাও ডিয়ার, দুনিয়া চাইলে হবে না, শুধু তুমি যদি চাও তোমার ভাবনাটাকে তাহলে তুমি শিফট করতে পারো, তোমার ওই সার্কিটটা নষ্ট হয়ে যায়নি, এটাই তার প্রমাণ ডিয়ার। আমি যে বর্ণনাটা তোমাকে দিচ্ছিলাম ওই নিউরনটাকে শিফট করাতে পারো, নাহলে এত তীব্রতার মধ্যে থেকে আবার ভালো লাগাতে, তুমি বললাম না যে ভালো লাগতেছে সময়টা এনজয় করতেছ, হতো না, এটা হতো না ডিয়ার। এটা হয় কেন জানো? স্রষ্টা তো এভাবে আমাদেরকে তৈরি করেছে, তাই কোন ব্যক্তি মানুষের পক্ষে কোনোভাবেই সম্ভব না স্রষ্টার এই তৈরি জিনিসটাকে ব্লক করে দেওয়া সারা জীবনের জন্য। এখন তুমি যদি মওকা না দাও জীবনে, তুমি যদি চেষ্টা না করো,
আমি অনেক চেষ্টা করছি,
সম্ভব এই যে আমি এখনই তো দেখালাম তোমার কাছে নেচে, মানে আমি স্টুডিওতে কোনোদিন করিনি এরকম, কিন্তু
একদিন দুই দিন তারপরে গুরু আবার ঘুরে ফিরেছে,
সম্ভব
একই জায়গায়
ভালোভাবে সময় দিলেই সম্ভব। আমি নিজে যে অভিনয় করি এরকম করিনি, করছি আমার দেখছিস কখনো?
কখনো না,
আমি কিন্তু এরকম করিনি। ইনফ্যাক্ট এই অভিনয়গুলো তো বাইরে থেকে কেউ দেখতে পাচ্ছে না, আমি চেষ্টা করলাম যে এটা সম্ভব কিনা দেখি, আসলেই তো সম্ভব, এক মুহূর্ত সম্ভব, দশ মুহূর্ত সম্ভব, আগামী দশ মিনিট তো তুমি অনেক ভালো ছিলে রাইট, এভাবে একদিন সম্ভব, পাঁচ দিন সম্ভব, দশ দিন সম্ভব, বছর সম্ভব, এবং মজার ব্যাপার বছর হতে হতে আর খেয়াল নাই, হালকা হয়ে গেছে, খবরই নাই আর,
আমি এই যে ঘোরাঘুরি করতাম ফ্রেন্ডের সাথে আড্ডা দিতাম,
সম্ভব ডিয়ার, সম্ভব
কিছুই, মানে তারপরে ঘুরে
ফিরে আসা, আমি বললাম যে আমি অনুষ্ঠান শেষ করে একদম শেষের দিকে চলে এসেছি, যদি সে ফিরে আসে, যদি তোমার কাছে ধরা দেয়,
একটু চেষ্টা করে দেখো।
আমার চেষ্টা বলতে কি, আমি যে বললাম যে আমি চাইলেই হয়তো তোমার হয়ে হাত পা ধরে নিব, তোমার একটু ভালো লাগার জন্য আমি করতেই পারি, বাট আমি যদি জ্ঞানত বলো করতে চাই না, যে মানুষটা দিঘির পানির মতো টলটলায়মান, সকাল দুপুরে যার সিদ্ধান্তের পরিবর্তন হয়, সে মানুষটা তোমার জীবনে আসবে আরো বেশি অসম্পূর্ণ করে দিয়ে তোমাকে যাবে, এটা আমি একদম আমার মা আমার মাথায় ঢুকে গেছে, হয়তো হয়তো, বাট আমার মধ্যে এই জিনিসটা ঢুকে গেছে। সো যদি সে আসে, আমার তোমার সাথে কথা এইভাবেই শেষ করা, আলহামদুলিল্লাহ স্রষ্টা যেন তোমাদেরকে ভালো রাখে, যদি সে আসে আলহামদুলিল্লাহ স্রষ্টা যেন তোমাদেরকে ভালো রাখে, আর যদি না আসে তাহলে আজকের এই দশ মিনিটের ডেমনস্ট্রেশনের কথা তুমি মনে রেখো, প্লিজ মনে রেখো, জীবনটা আসলেই অনেক সুন্দর, অনেক ইম্পর্টেন্ট, এক তো ফাইল চুল সরি কারো চেহারা নিয়ে কিছু বলার কিছু না, নিজেই দেখতে তো ভালো না, একজনের জন্য চিন্তা করে সারা জীবনটাকে এভাবে, মানে পুরো লাইফটাকে এভাবে হেল করে দিও না, লাইফ ইজ রিয়েলি রিয়েলি বিউটিফুল, তোমার মতো সুন্দর একজন মানুষের জন্য দারুণ সুন্দর কিছু মুহূর্ত ভবিষ্যতে ওয়েট করতেছে, এগুলোকে ধ্বংস করে দিও না। আর মোর ইম্পর্টেন্টলি, মাকে বড় কষ্টে রেখেছ জীবিত অবস্থায় এবং মৃত্যুর পরেও,
তার আত্মার একটু শান্তি দাও। বড় কষ্টে রেখেছো যাদের পোর্টনে তোমার সবচেয়ে বেশি রেসপন্সিবল থাকার কথা ছিল, তোমার ভাইগুলোরে কষ্টে রেখেছো, তোমার বাবারে। ওদেরকে একটু মুক্তি দাও, শান্তি দাও। এত স্বার্থপর হয়েও না যে নিজের বেপরোয়াভাবে নিজের স্বার্থ দেখতে গিয়ে এদের এই মানুষগুলোকে দিনের পর দিন কষ্টে রাখো। এতখানি অন্যায় স্রষ্টাও সহ্য করবে না। সো যদি ব্যাপারটা এরকমই হয়, জাস্ট টেক ইউর ডিসিশন, লিভ দ্য পাস্ট, যা ঘটেছে তা ঘটেছে, জাস্ট গো ফরওয়ার্ড, মার্চ অন, মার্চ অন। দারুণ সুন্দর এই পৃথিবী, চমৎকার এই জীবন, লাইফ ইজ রিয়েলি বিউটিফুল। অনুষ্ঠান শেষ করছি বন্ধু, ভালোবাসা প্রেমের এইসব উপাখ্যান নিয়ে কথা বলতে সত্যি বড় কষ্ট হয়। যে ভালোবাসার কথা বলি আমি তো খুব সাদ করে আহ্লাদ করে আমার ফ্ল্যাগশিপ ওই চার লাইনের ভালোবাসার কথাটা বলতে মন চায়, যে ভালো একটা বাসার চেয়ে তোমার দেওয়া ভালোবাসা আমার কাছে দাম। ওয়ার্ল্ড ট্যুরের স্বপ্নে বিভোর সবাই, কিন্তু জানো তোমার চোখে দুনিয়া দেখি আমি। কিন্তু এই প্রেম ভালোবাসা যাচ্ছে তাই ভাবে মানুষের প্রতারণার অস্ত্র হিসেবে ব্যবহার করছে বিভিন্ন জায়গায়। এই কদর্য রূপ আর দেখতে পারার মতো অবস্থাতে আমি নাই, কিন্তু তারপরও বারংবার ভালোবাসার জয়গান করতে হয়, ভালোবাসার কথা বলতে হয়। আমরা ছেলে মেয়েদের সমানতালে সামনের দিকে এগিয়ে যাওয়ার কথা বলি, আমরা বলি নারীর ক্ষমতায়নের কথা। আমরা প্রতি মুহূর্তে বলছি যে পুরুষ এবং নারী সমান তৃপ্ত পদক্ষেপে পায়ে পা ফেলে সামনের দিকে এগিয়ে যাবে। আমরা সমস্ত জায়গাগুলোতে ছেলে এবং মেয়েদের একসাথে থাকার কথা বলছি, একসাথে চলবার কথা বলছি, একসাথে সফলতার কথা বলছি। কিন্তু যখনই একটি ছেলের জায়গায় একটি মেয়ে আধা ঘন্টা পরে বাসায় ফিরতেছে, তখন সাথে সাথে তাকে প্রশ্ন বানিয়ে আমরা জর্জরিত করতেছি। যখনই একটি ছেলের ক্ষেত জায়গাতে একটা মেয়ে একসাথে উঠো বসা করতেছে, তখনই আমি আমার নিজস্ব সম্পত্তি ভেবে নিচ্ছি। যখনই একটা ছেলে বন্ধু যখন ফ্রেন্ডশিপের তাগিদে তারা একসাথে টাইম এক্সপ্লোর করতেছে কোনো রেস্টুরেন্টে বা কোনো পার্সোনাল জায়গাতে, ঠিক সেই সমানভাবে একটা ছেলে এবং মেয়ে যখন টাইম এক্সপ্লোর করতে যাচ্ছে, তখন সাথে সাথে ওকে আমার নিজস্ব সম্পত্তি ভেবে নিচ্ছি। শুধু ছেলে এবং মেয়ে না, স্বামী স্ত্রীর ক্ষেত্রে, নিজেদের বন্ধুদের ক্ষেত্রে, যখন যে মুহূর্তে একজন ব্যক্তি যদি একবার বলে ওঠে না নো, সো ওখানে থেমে যাওয়ার কথা। আইদার সেই স্বামীর ক্ষেত্রেও কিন্তু সেই স্ত্রীটা ধর্ষণের সামিল হয়ে যায় যদি তার নিজের সম্মতির ব্যতিরেকে কিছু একটা ঘটনা ঘটে। নোংরা সমাজের নোংরামের চূড়ান্ত রূপ আমাদের দেখবার সুযোগ হয়েছে ইদানিংকালে যে ঘটনাটা ঘটছে তার ভেতর দিয়ে। বাট আশার খবর এটি যে বাংলাদেশ এবং বাংলাদেশের সমাজ সোশ্যাল মিডিয়ামের মাধ্যমে সত্যি এত বেশি সোচ্চার এখন, এত বেশি উচ্ছরিত তাদের, উচ্চকিত তাদের কণ্ঠ, যে যে যত বেশি জায়ান্ট হোক না কেন তারা কিন্তু সত্যিকার অর্থে জায়গা খুঁজে পাচ্ছে না মাথা লুকানোর। যে কারণে আজকের ঘটমান যে পরিস্থিতিগুলো চলছে এই রেন্ট্রির এই ঘটনাকে কেন্দ্র করে, বড় নামী প্রতিষ্ঠানের যেসব যেসব পথভ্রষ্ট এইসব নপুংসকদের দ্বারা যে ঘটনাগুলো ঘটেছে তার বিরুদ্ধে সবাই এত বেশি উচ্চকিত যে তারা সত্যিকার অর্থেই পালানোর পথ পায়নি, তারা আইনের হাতে সুপর্দ হতে বাধ্য হয়েছে। সো সেই বিষয়গুলোকে মাথায় রেখে আমরা চলবার চেষ্টা করি। সবার জন্যই সে আহ্বান, সে অনুরোধটা থাকবে যে সত্যি সমান্তরলে যদি ছেলে মেয়ের চলবার প্রেক্ষাপট আমরা দেওয়ার কথা বলি, তাহলে যখন যে মুহূর্তে যে পরিবেশে কোনো মেয়ে অথবা কোনো ছেলে যদি বলে না নো মিন্স নো, এখানে আর কোনো কথার কোনো সুযোগ নেই, কম্প্রোমাইজের কোনো সুযোগ নেই, এখানে আর কোনো কথা চলতে পারে না। অসম্ভব রকমের অ্যাবিউজ বেড়েছে এই সমাজে, ধর্ষণের এই মহামারীতে ডুবে যাচ্ছে সমাজ। আমার মো, আমার মা, আমার বোন, আমার সন্তান বাইরে পা ফেলতে প্রতি মুহূর্তে ভয় ভুগছে। এই অবস্থার পরিবর্তন হোক, সবার জন্য অনেক অনেক দোয়া, সবাই অনেক নিরাপদে থাকো। নিরাপদে থাকো কে নারী সত্তা, যে নারী সত্তাকে মা বোন বউ বিভিন্ন রূপে আমরা দেখি, যে নারী সত্তার কারণে অনুপ্রাণিত হয়ে বুক চেপে হাঁটি আমি পুরুষ পরিচয় নিয়ে, সে নারী সত্তার জয়গান করি, নিশ্চিন্ত হোক এই নারী সত্তা। সবার জন্য অনেক অনেক দোয়া, প্রত্যেকটি প্রাণ ভরে উঠুক ভালো লাগা নিয়ে, আর প্রত্যেকটি হৃদয় শাসিত হোক শুধুই ভালোবাসা দিয়ে।
Exclusively on FusionBD.com.